সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধু ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। মেঘলা চলে এসেছি আপনার সাথে, কারণ আজকে দিনটি বৃহস্পতিবার সবাই জানেন, এবং সময়টাও বলে দিচ্ছি ঠিক রাত 11:02। অনেকটা সময় থাকবো আপনার সাথে, থাকবেন আপনার পছন্দের মানুষ, আপনার ভালো লাগার মানুষ গুরু ইতেসাম, এবং থাকবেন আজকে সেই বিশেষ অতিথি বন্ধু, যার গল্প শোনার জন্য, যার জীবনের কথা শুনবার জন্য আপনি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। অবশ্যই সেই বন্ধুর কথা শুনবো, তবে তার আগে বন্ধু আপনার কিছু ছোট ছোট বার্তা শুনতে চাই, জানতে চাই, এবং আপনার বার্তা অন্য কারো কাছে পৌঁছে দিতে চাই। তো সেজন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এসএমএস, আর জানেন সবাই, তারপরও নিয়মটা বলে দিতে চাই, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সেখান থেকে একটু পরে আমরা আমাদের প্রোগ্রামের পোস্ট আপলোড করব। তো সেখানকার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4ঢাকা FM। এবং আমাদের এইটা এই পেজটা আপনি যেভাবে খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে গিয়ে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলে অনেকগুলো ঢাকা FM আসবে, বাট রিয়েল যেটা সেটা আপনি বুঝবেন আমাদের লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের লাইকিং হচ্ছে 45,000+, এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। ওকে, সো কথা বলছি, অনেক কথা বলবো, এর মাঝে একটু জানিয়ে দিতে চাই যে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন, যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। আর বন্ধু সাথে তো আছি, সাথেই থাকবো, এই প্রত্যাশাই শুরু করেছি ভালোবাসার বাংলাদেশ, এবং আছি আমি এই মুহূর্তে মেঘলা। আর বন্ধু আর একটা কথা বলতে চাই, অনেক বন্ধু এসএমএস করেন আমাদেরকে, কমেন্ট করেন যে কিভাবে তাদের কথা, তাদের জীবনের কথাগুলো আমাদের এখান থেকে এসে শেয়ার করবেন, সেই নিয়মটিই বলতে চাই। আপনি কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনার ফোন নাম্বারটি দিয়ে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, অথবা যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু চিঠির মাধ্যমেও আমাদের তাদের জীবনের গল্প জানাতে পারেন আমাদের কাছে। তো এসএমএস এর নিয়মটি আগে বলবো, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VD, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। ওকে, তো যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, বন্ধুর সাথেই থাকুন, কোথাও যাবেন না। বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলি কে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে, দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত প্রেমকে চ্যালেঞ্জ করা যাক মুখে এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই, ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ।
শহর জুড়ে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন গ্রুপ আইসক্রিম খেলে রাস্তায় জ্যামে পড়তে হয় না। ঘটনার সত্যতা জানতে আমাদের অনুসন্ধানী টিম এখন ঢাকার মহাখালীতে।
অন্যদিন জ্যামের জন্য 1.5-2 ঘন্টা সময় লাগতো, কিন্তু আজকে এখনো জ্যামে পড়িনি। শুধু তাই না, এই ভিড়েও সিট পেয়ে গেলাম। 20 মিনিটে মালিবাগ থেকে মিরপুর চলে এলাম। ভাগ্যিস পাশে ওঠার আগে একটা ব্লু ক্যারামেলও খেয়ে নিয়েছিলাম।
ব্লু ক্যারামেল, ক্যারামেল আইসক্রিমের সাথে ইয়ামি ক্যারামেল কোটিং, যখনই খেতে চাই বাহানার অভাব নাই।
এই গভীর জঙ্গলে,
আরে থাম, চা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বচ্ছন্দে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
আমি সর্দি আর আমি কাশি, আমরা একটু ভেতরে আসি, কিন্তু তোমরা এই সিজনে,
সিজন চেঞ্জের সময় এভাবে বিনা দাওয়াতে এসে পড়তে পারে সর্দি কাশি, আর হাতের অদৃশ্য জীবাণু থেকে তা ছড়িয়ে যেতে পারে। তাই নিয়মিত ব্যবহার করুন নতুন লাইফ বল, আর 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত থাকুন সব সময়।
নাফিস আজ প্রথম তার মাকে থ্যাংক ইউ দিবে।
নতুনকে স্বাগত জানাও, এসো সেলিব্রেট করি পয়লা বৈশাখ ইন স্টাইল, এবার উইথ সামসুং ব্ল্যাক শাইন শ্যাম্পু এন্ড কন্ডিশনার।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইটের 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
রাফি, রোদের মধ্যে বসে আছো কেন?
মা, আমি তো সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিচ্ছি।
ও তাই? আর এই ভারী কেয়ারটা তোমাকে বাইরে এনে দিল কে?
আমি নিয়ে এসেছি।
বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট আর স্ট্রং।
স্বাস্থ্যকর কোভিডের পুষ্টিতে ভরপুর সিডিএল মাঞ্চি মিল্ক কালপিকে।
মাঞ্চি মিল্ক, শক্তিতে বুদ্ধিতে।
জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
নাফিস আজ প্রথম তার মাকে থ্যাংক ইউ দিবে।
ভালোবাসার বাংলাদেশ,
ওয়েলকাম ব্যাক বন্ধু। সবাইকে আরো একবার ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আর এই মুহূর্তে ঘড়ি দাঁড়াচ্ছে, বলে দিচ্ছি সময় এখন ঠিক রাত 11:11। আর বন্ধু অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, আর বন্ধু জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আপনি আমার সাথে। তো নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে যে সমস্ত কথা আছে সব কিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি আরো একবার বলতে চাই, www.facebook.com/ আমাদের সাথে এসে তাদের জীবনের গল্প শেয়ার করতে চান, তাদের জন্য বলে দিচ্ছি কিভাবে আপনি আমাদেরকে SMS করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন। তারপর
পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং বন্ধু আর একটা কথা আজকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমরা তো সবসময় ফোন লাইন ওপেন করি, আপনারা ফোন করেন আমাদের কাছে, বাট আজকে আমরা যেটা করবো আপনারা বেশি বেশি করে আপনাদের ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করবেন, আমরা এখান থেকে ফোন করব আপনাদেরকে। ওকে, সো আপনারা বেশি বেশি করে SMS করবেন, ফেসবুকে কমেন্ট না, SMS করবেন 16260 এই নাম্বারটিতে, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, আপনার নামটা উল্লেখ করবেন, তো আমরা এখান থেকে আপনাদেরকে ফোন করব। অ্যান্ড অনেক বন্ধুই অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো, কারণ It's time to welcome Guru Edusha.
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা ফিরে এসেছে বন্ধু, ভালোবাসার এই অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশে বৃহস্পতি শুক্রবারের দারুণ চমৎকার এই সন্ধিক্ষণে, যখন তোমাদের সাথে কথা বলছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে, এই ধার পৌঁছে দিচ্ছে আমার কণ্ঠস্বর যেখানে তোমরা আছো, হয়তো সুদূর সেই রাজশাহীতে যেখানে এখন প্রচন্ড তাপদাহের পর এখনো কিছুটা হলেও শীতল হতে পারেনি আকাশ, যেখানে তোমরা নাভিশ্বাস গরমের ভেতর দিয়ে হাঁসফাঁস করছো, আর আমার কণ্ঠস্বর হয়তো তোমার কাছে পৌঁছে যাচ্ছে, ভাবছো এই বুঝে চলে আসলো তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা। এত গরম, এত কষ্ট, এত সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, ভালোবাসার ফেরিওয়ালার কথা কি তোমাদেরকে স্পর্শ করবে? চেষ্টা বন্ধু, শুধুই চেষ্টা, পজিটিভ থাকার চেষ্টা, ভালো থাকার চেষ্টা। যখন যে অবস্থাতেই থাকি, যাই হোক না কেন, যেভাবেই চলি না কেন, সবসময় বলতে শেখা, বলতে চেষ্টা করা যে আমরা শুধুই ভালোবাসার কানাল, ভালোবাসার ভেতর দিয়ে যেতে চাই। চিরং থেকে যারা শুনছো, সেই পাহাড়ে ঘোরা, সেই সমুদ্রাবৃত সেই চিরং, চিরং এত সুন্দর একটি নগরী, তোমরা তো আসলে ব্লেসড যেখানে পতেঙ্গার মতো এত সমুদ্র, এত সুন্দর সমুদ্র সৈকত চুমু দিয়ে যায় তোমাদের এই চিরং এর আশপাশ দিয়ে, এত ভালো লাগা। কক্সবাজার কি দিন দিন আরো বেশি দীর্ঘতম হচ্ছে? বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখান থেকে তোমরা শুনছো, তোমরা শুনছো সুদূর রংপুর থেকে, সেই রংপুর কি আগের মতো ওই রকম ভালো লাগা নিয়ে আছে? লাস্ট যেবার আমি রংপুর থেকে ফিরে আসলাম, পায়রা চত্বর, তোমাদের চিড়িয়াখানা, তোমাদের উদ্যান, স্পেশালি রাত বিরাত অনেক রাত পর্যন্ত জমজমাট একটা শহর, সেটা কি সেই রকমই আছে? তোমরা হয়তো অনেক দূর থেকে আমার কথা শুনছো, সিলেট সিলেটের মতোই আছে, চায়ের পাতাগুলো এখনো কি বিদেশিদের দেখে এমনি করে হাসে? সব জায়গাতে পৌঁছে যাচ্ছে তোমাদের কণ্ঠস্বর, আমাদের কণ্ঠস্বর এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের ভালোবাসার এই কথা, ভালোবাসার এই বারোটা, ভালোবাসার ফেরিওয়ালার মাধ্যমে। স্পেশালি সত্যি আমাদের জন্য অনেক ভালো লাগে, ঢাকা এফএম 90.4 এর এই পরিবার দিনকে দিন অনেক দূর বিস্তৃত হচ্ছে, প্রায় 85% ডেমোগ্রাফিক এরিয়াস উই অলরেডি বিন কভার। শুধু তাই না, আমরা প্রায় 50টি জেলা কভার করেছি, যার আওতায় আমরা প্রায় 10 কোটির উপরে পপুলেশন হয়তো কভার করতে সক্ষম হয়েছে। শেষ তো এটার পরিপূর্ণ কৃতিত্ব ঢাকা এফএম পরিবারের। স্পেশাল থ্যাঙ্কস টু দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের প্রাণপ্রিয় সিইও মিস্টার আজিজুল হাকিম, আমিনুল হাকিম, অ্যান্ড অফকোর্স দ্য অথরিটিস, আমাদের এমডি, ডিরেক্টর, চেয়ারম্যান, যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সমস্ত কর্মকর্তা কর্মচারী, সবার জন্য এটি সত্যি অনেক বড় পাওয়া। সবাইকে সাথে নিয়ে আজকের ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে আরেক দফায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান শুরু করছি মেঘলা, কিন্তু কথা দিয়েছিলাম অনুষ্ঠান শুরুই হবে সেই মেয়েটিকে সাথে নিয়ে, ফোন করা হোক তাকে।
রাইট, আমরা ফোনে কানেক্ট করতে চেষ্টা করছি,
দৃষ্টি প্রতিবন্ধী রুনা, যেই রুনাকে আমরা ফোনে নেওয়ার জন্য গত 2-3 সপ্তাহ ধরে খুব চেষ্টা করেছি, রুনাকে কোনোভাবে আমরা ফোনে কমিউনিকেট করতে পারিনি, ফাইনালি তার নাম্বার পেয়েছি, এখন আমরা ফোন দিতে যাচ্ছি রুনাকে, যদি সম্ভব হয় রুনার সাথে কথা বলা, রুনার সাথে কথা বলেই অনুষ্ঠান শুরু করব।
এক্স্যাক্টলি এর মাঝে কিছু SMS আমি পড়ে নিচ্ছি, যেমন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ওকে, রনি আছেন আমাদের সাথে, আছেন আজিম, শরীফা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে আছেন, ওকে, রংপুর থেকে আমাদের সাথে আছেন রূপা, রিমিও আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন আমাদের সাথে, ওকে, ব্লু আছেন বরিশাল থেকে, সিলেট থেকে জুমরুল আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি গত সপ্তাহে এসএমএস করেছিলেন, অ্যান্ড আছেন আমাদের সাথে এই মুহূর্তে দীক্ষিতা, ওকে, আর বন্ধু ফরহাদ ইশতিয়াকও আমাদের সাথে আছেন, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে নুরুদ্দিন চিটাগং থেকে, লুনাও আছেন আমাদের সাথে।
আমরা মনে হয় রুনাকে ফোনে পেয়েছি। হ্যালো হ্যালো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমাকে গত দুই তিন সপ্তাহ। কতদিন আগে মেঘলা?
সাত তারিখ।
এখন ভালো আছি, কত খুঁজেছি তোমাকে বলো। গত সাত তারিখ থেকে আজ হচ্ছে সাতাশ, না
আজকে
আঠাশ তারিখ, আগামী গত বিশ দিন তোমরা আমরা সবাই মিলে তোমাকে তীর্থের কাকের মতো খুঁজেছি। শুধু এই মাত্র কথা, অতটুকুন কথা বলেছিলে যে আমি কথা বলতে চাই কিন্তু আমার ব্যালেন্সে টাকা নেই, মাত্র 2 টাকা আছে, তাই তো বলেছিলাম মেঘলা। এই কষ্টের সাথে সমানভাবে সমব্যথিত হয়েছে থাউজেন্ডস লিসনার্স, যারা সবাই টেক্সট করে জানিয়েছে রুনার সাথে কথা বলুন, রুনার সাথে কথা বলুন, কিন্তু আমরা কোনোভাবেই তোমার সাথে কথা বলতে পারিনি। ফাইনালি তোমাকে পেয়েছি, বলো কি বলতে চাও, মন খুলে প্রাণ খুলে বলো।
আমি কখনো কল্পনা করি না, এটা জানতাম যে আপনি সবাইকে ভালোবাসেন, কিন্তু আজকে আমি পুরোপুরি ভাবে প্রমাণ পেলাম যে সিরিয়াসলি আপনি আপনার ভালোবাসা এবং ঢাকায় শুনে ভালোবাসা আমার সাথে আছে।
অবশ্যই ভালোবাসি।
আসলে আমার বাবারা মাঝে ভাই কোনো মেয়ে নাই, আমরা আপাতত ভাই নিজের ভাই মিলে আমরা 15 ভাই আর ছোট কাছে একটা মেয়ে, তো আমরা 2 বোন। তো ভাবতে আমার দুঃখ লাগে গুরু যে বাড়িতে আমি সবার মাঝে একা, অন্তত কাউকে দেখতে পারি না, সবাই আমাকে এত লাইক করে, এত আদর করে, এত ভালোবাসে, তারপরও দেখার কোনো ক্ষমতা নেই।
তুমি কি ছোটবেলা থেকে দেখতে পাও না?
এগুলো আমি জন্ম থেকে আমারই সমস্যা, আমি কখনো জানা দেখতে পাইনি। কখনো আমি আমার মাঝে মধ্যে খুব দুঃখ হয় যে অন্তত এক ঘন্টার জন্য যদি আমি আমার বাবা মাকে দেখতে পারতাম, আমার সবাইকে দেখতে পারতাম, কত যে ভালো লাগতো। আসুন না দেখা যায় যে কতটা কষ্টের, আমার মতো যারা আছে তারা একমাত্র বুঝতে পারবে, আমি জানি না যে সুস্থ মানুষ বুঝতে পারবে কিনা।
তোমার কত বয়স হল? কি বলি বলো, পেশাবের প্রেক্ষিতে এই প্রেক্ষিতে কি বলি বলো তো, কথা তো খুঁজে পাচ্ছে না। আচ্ছা সেটা বুঝছি আমি, বাট তুমি যে কথাগুলো বললে তার প্রেক্ষিতে কি বলবো, কথা তো খুঁজে পাচ্ছি না। এই যে বললে তোমার আকুতির কথা, তোমার কষ্টের কথা, তোমার স্পেশালি তোমার বাবা মাকে এক নজর দেখবার কথা, এই প্রেক্ষিতে কি যে বলা উচিত এখন, মানে মুখে তো কথা শুনতেছে না আমার। তবে এটা সত্যি কথাই বলেছো কথা শুরুতে, তোমাদেরকে অনেক ভালোবাসি আমি, এবং বিশ্বাস করো তোমাদের প্রতি পাগলের মতো ভালোবাসায় আমাকে আবার টেনে নিয়েছে গত 5-6 মাস পর আবার এই ভালোবাসায় বাংলাদেশের স্টুডিওতে। তোমরাই তো সেই লিসনার্স, তোমরা তো সেই আমার ভালো লাগার ভালোবাসার মানুষ, যারা একদম জমের হাত থেকে আমাকে, মৃত্যুপুরী থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। আমি স্পষ্ট তো মনে করি প্রায় বছর
ধরে পাবে, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে আমি, মানে যখন শুরু হয়েছে তখন তো গিয়ে ভাবতাম আমি, আমি যদি গরুর সাথে একদিন কথা বলতে পারতাম, আমি তো একা রুমে থাকি, আমার সাথে কেউ থাকে না, কে আমাকে এসএমএস লিখে দেবে, কে আমাকে কি করবে, কোনো কথা বলার নেই। তারপর খুব ইচ্ছা কেন জানি আপনার সাথে কথা বলা, আপনাকে এত ভালোবাসি গরু বলার মতো না, আমি যখন কোনো কষ্টে থাকি তখন খুব মিস করি আপনাকে।
আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে, তোমাদেরকে, তোমাদের মতো মানুষদেরকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো আমি যখন রাজশাহীতে যখন আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়, যখন সবাই আশপাশে বলছে যে এটাকে একে কি বাঁচানো যাবে, সবাই চেষ্টা করতেছে, সবার কাছের মানুষজন আমাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে, ডাক্তারদের খুবই চিন্তিত রেখা ভাব ফুটে উঠেছে তাদের চোখে মুখে, অনেকেই আড়ালে আবডালে কথা বলতে শুনছি যে সম্ভব তো বাঁচানো, এরকম একটা অবস্থার ভেতর দিয়ে প্রায় 7-8 ঘন্টা জার্নি করে যখন ঢাকায় এসে পৌঁছলাম, প্রায় 1 মাস শুয়ে থাকলাম একটি হসপিটালে, তখন বিশ্বাস করো শুধু একটা কথাই মনে হয়েছে যে এই জায়গা থেকে, যেখানে একদম হয়তো কনফার্ম আমি একটা নিরুদ্দেশের যাত্রী হতে চলেছি, না ফেরার দেশে প্রায় যেতে বসেছি, সেই জমের মুখ থেকে তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো, ঠিক সেই জায়গা থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রার্থনা আমাকে আবার বসিয়ে দিয়েছে, আবার বাঁচিয়ে দিয়েছে। আমি পারিনি এখন পর্যন্ত না, বাট বিশ্বাস করা স্রষ্টার কাছে সবসময় প্রার্থনা করি, আমার পুরো জীবনটা যদি পরিপূর্ণভাবে তোমাদের করে ফেলতে পারতাম, সমস্ত রকমের পার্থিব নেশা থেকে নিজেকে ঘুরিয়ে নিয়ে পরিপূর্ণভাবে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কারণে, তোমাদের জন্য যদি স্যাক্রিফাইস করতে পারতাম, তাহলে আমার জীবন সত্যিকার অর্থে ধন্য হয়ে যেত।
আমার মনে হয় কি করবো, না আসতে আসতে মনে হয় আমার কষ্ট আরো বাড়তেছে, কারণ এক সময় দেখা গেছে আমার কয়েকজন ছাত্র বোন ছিল, ওদের সাথে সময় দিতাম, ওরাও আস্তে আস্তে বিয়ে হয়ে গেছে। যখন সকালবেলা ওদের সাথে বা আমার ভাবিদের সাথে থাকি, কাকিদের সাথে, তখন ভালো লাগে, আর যখন রাত হয় তখন ঘুমাইতে পারি না, কেন যেন শুধু শুধু এই চিন্তাধারা এবং শুধু শুধু চোখ দিয়ে পানি পড়ে যে আমার সাথে তো আর কি হলো, কল্পনাই করতে পারি না আমার যে অবস্থা, এই অবস্থা ভবিষ্যতের কথা তো কল্পনা করা আমার পক্ষে সম্ভব না বলো, কারণ যেটা যার যোগ্যতা নেই সেটা নিয়ে কেন ভাবতে যাবো। তো আসলে এক সময় গুলো দেখা গেছে কি, ছোট সময় অনেক চেষ্টা করছে আমাকে দেখানোর জন্য, ডাক্তার এর কাছে নিয়ে গেল, তো এক ডাক্তার বললো আমাকে যে আমার একটু মানে প্রত্যেকটা মানুষের যে কপাল, নাক, মুখ এরকম এটা নাকি এক শীতন একটা শুয়ের মতো একটা রোগ আছে, এটার নাম হচ্ছে মতিঝিল, এটা নাকি আল্লাহ তাআলা আমাকে দেন নাই, এই জন্য আমি কখনো ভালো হব না। তো যতই দিন আসে আমি কথাগুলো চিন্তা করি ততই আমার কাছে খারাপ লাগে যে আমি কি কখনো দেখতে পারবো না। অনেকে আছে যে হয়তো আল্লাহ একটা চোখ দেয় কিংবা অল্প অল্প দেখার ক্ষমতা দেয়, আমাকে তো একদম বন্ধ করে দিল, তো এটাও মানি যে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, কিন্তু সবসময় না এটা মানতে পারি না, সবসময় আমার নলেজ এটা কাজ করে না। তো এখন আর এরকম চেষ্টা করা হয় না দেখানোর জন্য, কারণ বাইরেও ছোট ছোট এরকম আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, এরকম সম্পদশালীও না, তো এই জন্য কেউ আমার আমার নিয়ে এত ভাবেও না দেখানোর কথা, এমনিতে সবাই আগে করে ঠিক আছে, কখনো এটা ভাবে না যে তাকে আর একটা শেষ চিকিৎসা করি, আমিও তো বলতে পারি না যে তোর টাকা পয়সা তো ইয়া দেখা যাবে, যদি ভাইয়েরা কখনো সুস্থ হয় বা বড় হয়ে যদি কোনো কাজে লাগতে পারে তখন হয়তো বা মানে কথাটা প্রকাশ করবো, তা লাগে না। তো চিন্তা করলাম যে এতদিন তো কথাটা মুখে চাপা রাখা সম্ভব না,
আমি যে অনেক মানে কি মানে তোমরা হয়তো ভালোবেসে ওইভাবে ডাকো আমাকে, কিন্তু আমি তো সত্যি বিশ্বাস করো যে আমার মানে যদি ওই ধরনের কোনো ম্যাজিশিয়ান হতাম, সত্যি এ ধরনের ক্ষমতা বা এ ধরনের কোনো অতি পার্থিব কিছু থাকতো, বিশ্বাস করো আমার সবকিছু কিছুর বিনিময়ে হলেও এক লহমায় তোমাকে এই মুহূর্তে আমি চাইতাম যে তুমি ভালো হয়ে যাও, বাট তোমার এই আবেগ, তোমার এই কষ্ট, তোমার এই দীর্ঘ নিঃশ্বাস, এটার প্রেক্ষিতে কিছু বলবার মতো কথা, সেই শক্তি কোনো কিছু আমাদের নাই তোমার জন্য প্রার্থনা করা ছাড়া। বাট রুন আমি বিশ্বাস করি যে স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট হতে পারেন না, স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট নন, স্রষ্টার অবশ্যই কোনো না কোনো কোনো না কোনো চিন্তা ভাবনার ফলশ্রুতিতে, স্রষ্টার কোনো না কোনো বড় কোনো ইচ্ছা পরিপূর্ণের পরিপূর্ণতার ফলশ্রুতি হিসাবে স্রষ্টা তার প্রকৃতিকে এরকম বৈচিত্র্যতা দানের জন্য হয়তো এভাবে সাজিয়ে তোলেন। এবং আমি বিশ্বাস করি হয়তো ভালো না কোনো না কোনো কিছু ভালো কিছু বের হয়ে আসতে পারে এই সমস্ত কিছুর ভেতর দিয়ে। আমি বড় স্বপ্নবিলাসী মানুষ, আমি তোমাদের ভালোবাসায় ফিরে এলা যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, একেবারেই আর ইঞ্চিখানেক জায়গা আছে তার পেছনে সরে গেলেই হয়তো কোনো কিছু খাদে পড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, সেখানেও স্বপ্ন দেখতে পছন্দ করি। আমি তোমাকে বলছি না কেউ থাকুক না থাকুক, এই ভালোবাসার স্টুডিও সবসময় তোমার সাথে আছে। এই তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা, আমি গুরু এতেশাম সবসময় তোমার পাশে আছি। ওই যে ভূতের মতো করে হাসে না মেঘলা, এই মেঘলাও তোমার সাথে আছে। মেঘলা, তোর এই তোর এই হাসির পাওয়ার কতটুকু দেখি তো, যে মানুষটি আছে আমার আমার বন্ধু বলে কাউকে পরিচয় দেওয়া অনেকদিন হয়নি, হয়তো বলেছি কাউকে বোন কাউকে ভাই এভাবে পরিচয় দিয়েছি। আমি মনে হয় খুব কম কাউকে বন্ধু বলেছি এরকম মনে হয় খুব কম মনে পড়ে। তোদের সবাইকে জানিয়ে রাখি আনুষ্ঠানিকভাবে আমার বন্ধুর জায়গাতে রুনাকে আমি ঘোষণা করলাম আর কি, যে রুনা যদি অ্যাকসেপ্ট করে আর কি, মানে আমার মানে একদম এক দু চারটা যে বন্ধু হবে, মানে সি ইজ ওয়ান অফ দেম। রুনা তুমি অ্যাকসেপ্ট করছো তো তুমি আমাকে তোমার জীবনের একজন বন্ধু হিসেবে? ওকে, আমি সেই বন্ধুর জন্য তোকে অনুরোধ করব সেই সেই লাস্যময় হাসিটা দে, যাতে করে এক সেকেন্ডের মধ্যে রুনার এই কষ্টভরা মুখটা হাসিতে রূপান্তরিত হয়, শুধু রুনার জন্য।
কে রুনা, এটা তোমার জন্য।
ওকে, ওয়ান মোর টাইম। শুধু তাই না, তুই হাসতে থাকবি, তুই হাসতে থাকবি যতক্ষণ পর্যন্ত রুনার এই কান্নাটা হাসিতে কনভার্ট না হবে। আর যদি এটা করতে পারিস তুই মেঘলা, তাহলে তোর জন্য যা চাইবি তাই। বিকজ তুই চিন্তা করে দেখ, ইটস ভেরি স্পেশাল থিং ম্যান, যে গুরুতে শ্যামের বন্ধুকে তুই মানে কি বলবো তার দুঃখটাকে তুই খুশিতে পরিণত করিস, এটা স্পেশাল থিং না? সো হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল ডু ফর ইউ, জাস্ট কর। আমি জানি না, বাট আমি চাই যে আমার বন্ধু ওর কান্না দীর্ঘ নিঃশ্বাস সব ভুলে গিয়ে ইজ জাস্ট টার্মিনেট টু লাভিং, সে হাসতে থাকুক তোর সাথে। তা যদি করতে পারিস যা বলবি তাই, এনিথিং ফর ইউ।
রুনা, তুমি কি আমার এই হাসিটা আমার মতন করে দিতে পারবে?
না না, এরকম টেকনিক না, এরকম কোনো প্ল্যানিং না, তুই হাসতে থাকবি তোর সাথে যেন সে হাসতে থাকে।
ওকে, অলরেডি সে হাসছে।
না না, আমি তুই তুই এভাবে কর।
ওকে রুনা,
আবারও না, তুই হাসতে থাক, যখন দেখবো যে সেও খিলখিল করে হাসতেছে, তার মধ্যে দীর্ঘ নিঃশ্বাস নাই, কান্না নাই, তখন আমি আমি তখন গা ইমপ্রেস হব, দেন এনিথিং ফর ইউ। না, এখন হাসির শব্দ পাইনি রুনার কাছ থেকে, তুই কন্টিনিউ কর।
কখন হাসবে রুনা? আমি শুনেছি।
না না, আই ডিডন্ট, আই ডিডন্ট।
রুনা প্লিজ,
না ওরকম বলা যাবে না, তুই হাসতে থাক। তুমি বলো, আমরা দরকার তোমার পক্ষ থেকে এখান থেকে বাজানোর চেষ্টা করবো, তুমি বলো। মানে এনিথিং ফর মাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমার বন্ধুর জন্য যে কোনো কিছু, অনেক কিছু করতে মন চাচ্ছে, একটা গান তো পেয়ে করি আমার পক্ষ থেকে। আমাদের বন্ধু বান্ধবদের গলার টোন দেখ, গুরুতে সময় টোনের কিন্তু প্রশংসা হয়, আমার ফ্রেন্ডের গলার টোন দেখছিস? ওকে, প্লিজ প্লিজ কন্টিনিউ করো, কন্টিনিউ করো, ভালো লাগতেছে, ইট সাউন্ডস রিয়েলি গুড।
আমি তো পুরো এই গানটা পারি না।
আচ্ছা ঠিক আছে, গানটা আমরা প্লে করতেছি অনলি ফর ইউ, অনলি মাই আমার বন্ধু আর কি, আমার নতুন বন্ধুর জন্য দিস সং অনলি ফর ইউ। রুনা
গুরু, তো আপনার কাছে আমার দুইটা জিনিস চাওয়ার আছে।
প্লিজ, ডান, অ্যাকসেপ্টেড, বলে ফেলো।
চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ মানুষ
আমার সাথে আছে এবং আমরাও আমিও ওদের সাথে আছি। আর গুরু একটা কথা কি জানেন, যে আমি একটা জিনিস চিন্তা করে পাই না, আমি হিসাব করে দেখলাম যে আপনি খুবই লাকি, কারণ 40-45 লক্ষ মানুষ ভালোবাসে আপনাকে একা, আর আপনি সবাইকে একা ভালোবাসেন।
ওকে, তুমি কি চাও বলো? দুইটাই আমি আগে বলেছি, গ্রান্টেড, অ্যাকসেপ্টেড, ডান, তারপরে শুনি।
জি,
দুইটাই দুইটাই তোমাকে বলেছি যে আমি কি করবো আর কি, যে দুইটা জিনিস চাইবে বলছিলে, বলে ফেলো।
হ্যাঁ,
এটা না বলছি,
সবাই মিলে আমার জন্য দোয়া করবেন।
ডান, সব সময় দোয়া করব। আর
আরেকটা হচ্ছে যে গুলো আমি বলি, এটা আপনি কষ্ট পাবেন না, প্লিজ।
হুম, বলো।
এটা হচ্ছে যে আমি যখন এফএম দোস্তি শুরু হয় তখন তো আমি আর এসএমএস করতে পারি না, তো আপনি আসলে জুয়েল ভাইকে বা এখানে যারা আছে ওদেরকে বলে দেবেন যে মঙ্গলবার আসলে আমাকে যেন মানে লং টার্ম কথা বলার জন্য কিংবা আমার দুঃখগুলো শেয়ার করার জন্য একটা ফ্রেন্ড খুঁজে দেবে, এরকম।
ওকে, আমি সেটার জন্য কমিউনিকেট করব। এফএম দোস্তি সেই প্রোগ্রাম যেটা আমি শুরু করেছিলাম, আমি জুয়েলের সাথে কথা বলে নিব যাতে করে সেই ব্যাপারটাও এনসিওরড হয়। এবং আমি চাই, আমি কিন্তু কষ্ট পাবো, কারণ এরকম আহ্লাদ করে দেখলে আমি কখনো কিন্তু বন্ধু হিসেবে কাউকে চাইনি। গত 7-8 বছর তুই আমার সাথে প্রোগ্রাম করছিস, কাউকে চাইছি?
হ্যাঁ,
এই প্রথম রুনাকে চাইলাম এত আহ্লাদ করে বন্ধু হিসেবে, রাইট? দৃষ্টি প্রতিবন্ধীরও না, যে জন্মান্ধ, যে কখনো পৃথিবীর আলো যার দেখার সুযোগ হবে না, তার মুখ থেকে যদি এই ধরনের মূল্যায়ন আসে যে তোদের সাথে কথা বলা, লিসনার্স কমিউনিটির সাথে কথা বলা, ভালোবাসার বাংলাদেশের সাথে কথা বলা মানে আর কোনো কষ্ট আমার ভিতরে নাই, সমস্ত কষ্ট মুছে ধুয়ে মুছে গেছে, এর চাইতে পৃথিবীতে আর কিছু পাওয়ার নাই।
সবকিছু কিন্তু আমি বলবো, সবাই কি বলে গুরু জানি না, সবার থেকে আমি ভিন্ন, আলাদাই ধরনের মানুষ, আলাদাই কথা বলবো, যে সবকিছু আমার মনে আপনাকে ঘিরে পুরো অনুষ্ঠান।
এই গানটা তোমার জন্য, এই গানটা আমার
সবার সাথে শেয়ার করি, আমার আম্মু আছে, তারপর আমার কাকিরা আছে, তারপর তো বোনেরা আছে, ওদের সাথে আমি শেয়ার করি যে 1000 মানুষের 1000 কথা, গুরু একজনের এক কথা সমান, সবার সাথে তো শেয়ার করি, আমার খুব ভালো লাগে।
এটা আমার বন্ধুর জন্য যে গানটা বাজতেছে, যে ফ্রেন্ডশিপটা আমি আজকে ভালোবাসা বাংলাদেশে করেছি, যে মানুষটাকে বন্ধু বলে আজ আমি চিনেছি, যে পরিচয় দিচ্ছিলাম আমি দৃষ্টি প্রতিবন্ধী রুনা, জ্ঞান হওয়ার পর থেকে কখনোই পৃথিবীর আলো দেখার সুযোগ হয়নি, যে প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে এক্সপেক্ট করছে যে একটা মুহূর্তের জন্য হলেও যাদের হাত ধরে পৃথিবীর আলো দেখেছি তাকে দেখার সুযোগ করে দাও, তাকে আমি বন্ধু বলে চেয়েছি এবং ফাইনালি পেয়েছি, সেই বন্ধুর জন্য আমার ডেডিকেশন, আমার পক্ষ থেকে এই গান। এবং এই বন্ধুর জন্য যখন এই গানটি বাজতেছে মেঘলা, আমার মনে হচ্ছে অনেক দূর থেকে আমি দেখতেছি আমার বন্ধুর জন্য, আমার বন্ধু একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এবং মজার ব্যাপার সেটা কিন্তু একলা না, কোনো একজন অদৃশ্য কেউ একজন যেন ঠিকই তার তার হাতটাকে শক্ত করে ধরে আছে। এবং কেন জানি স্বপ্ন দেখতে তো মন চায়, এরকম কিছু হচ্ছে বলে আমার আমার বিশ্বাস বা ধারণা, বা আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা করি। স্রষ্টা, তুমি তো সমস্ত রূপ রং নিয়ে সবসময় ধরা দাও তোমার বান্দার কাছে, তুমি তোমার জন্য তো মিরাকল কিছু ঘটিয়ে দেওয়া কখনোই কোনো কিছু না, যদি সত্যি গত 19টা বসন্ত যার পার হয়েছে অন্ধকার ভাবে, সে মানুষটার জীবনে সত্যি যদি ভালো লাগার এমন কোনো মানুষ চলে আসে মেঘলা, কত অদ্ভুত, অতি পার্থিব হবে এই ভালো লাগা। দিও না তুমি দৃষ্টি, দিও না তুমি দৃষ্টি, প্রয়োজন নাই এই এই মানুষটির জন্য দৃষ্টির, কারণ আমরা যখন চোখ বন্ধ করি তখনই কিন্তু অনুভবটাকে মনের মতো করে আড়ষ্ট করি, রাইট? চোখ খুলে কিন্তু কোনো অনুভূতি ফিল করি না। ওয়েন এনি রোমান্টিক কিস হ্যাপেন ইন বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অটোমেটিক্যালি উই জাস্ট ক্লোজ আওয়ার আইজ, মানে এটা আমি দিলাম এক্সট্রিম ভালো লাগা। এরকম যত রকমের ভালো লাগা আছে, সেই ভালো লাগার ধরো আনন্দের অতিশয় যে কাঁদতেছি তখন কিন্তু চোখ বন্ধ করে নি, কষ্টে কাঁদতেছি এক্সট্রিম লেভেলের ইমোশন তখন কিন্তু চোখ বন্ধ করে নি, তো চোখ বন্ধ করার সাথেই কিন্তু ভালো লাগার এক্সট্রিম বহিঃপ্রকাশ। এবং তার মানে কি, চোখটা যাদের বন্ধ থাকে তারাই খুব ভালোভাবে দেখতে পায়, রাইট?
মনের দৃষ্টি,
এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে হৃদয়ের চোখ। আমি সেটাই, সেই প্রার্থনায়, সেই দোয়ায়, সে আকাঙ্ক্ষায়, সে স্বপ্নে বিভোর থাকলাম যে আমার বন্ধু হেঁটে যাচ্ছে, অবশ্য একলা না, ভালোবাসার মানুষ তার সাথে আছে, স্রষ্টা চাইলেই তো সম্ভব, এবং সে হেঁটে যাচ্ছে দূর থেকে আমরা দেখতেছি, আমি তার বন্ধু দূর থেকে দেখতেছি, মেঘলা তুই নাই আমি একা আছি আর কি। এবং সেই সময় দূরে হয়তো গানটি বাজতেছে, কোন একটি মাইকে গানটি ভেসে ভেসে আসতেছে, তার চোখ বন্ধ, কিন্তু আমি জানি যে বিশ্বের সমস্ত ভালো লাগা তাকে ছুঁয়ে যাচ্ছে, কারণ অন্তর দিয়েই তো সবকিছু দেখতে হয়।
একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা, একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
রুনা, বন্ধু আমার রুনা, ওকে রুনার কাছ থেকে বিদায় নেব, গানটা শুনতে থাকি।
গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
রুনা
গুরু,
বন্ধু বিদায় নিচ্ছি, আবার কথা হবে, তোমার এই বন্ধু সব সময় তোমার সাথে আছে, যে কোনো কষ্টে অসম্ভব ভালো লাগায় সমস্ত কিছুতে, তুমি প্লিজ ভেবে নিও, স্বপ্নের মতো ছায়ার মতো তোমার সাথে আমি আছি, এবং তোমার জন্য যে প্রার্থনা করি।
আমি এতদিন এত চেষ্টা করতাম না, যখন ফোনিং প্রোগ্রাম চালু হইতো অথবা একবার দুবার দিয়ে দেখতাম যে না লাইন পাই না, আমার মধ্যে একটা কষ্ট থাকতো, তো গত সপ্তাহে আমি প্রায় মোবাইলের মধ্যে চাপতে হয়েছে 350 বার, তো এরকম খুব কষ্ট করে তারপর আমি পাইলাম। তো ওই দিন আমি বললাম যে আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে কিছু চাই নাই, আমি শুধু আজকে গুরুর সাথে কথা বলতে চাই, গুরুকে আমি খুব মিস করি, অনেক ভালোবাসি, গুরুর সাথে আমি কথা বলবো। গুরু আমি আসলে শুধু আপনাকে একা বললে এটাও ভুল হবে, সবাই পুকুর, কিন্তু তার সাথে আইমান এবং আইমানের আম্মুকে খুব মিস করি।
আর লাইফে কি চাই,
সেই তো
কবে আমি বিভাগী হয়ে যাই, এত ভালো লাগাতে শোন, বাড়ি যাওয়ার পথে ভুলে গেছি, ভালো লাগায় পাগলের মতো
ভালোবাসাটা, মানে এতই ভালোবাসা, সবকিছুই মনে রেখেছে,
সবকে আপন করে নেওয়াই তো ভালোবাসা।
আমি আসলে আপনাদের দোয়া গুরু সবকিছু মনে রাখার চেষ্টা করি, যেমন সবকিছু, মানে ফোন নাম্বার বলেন, গান বলেন, গজল বলেন, সবকিছু চেষ্টা করি।
আমরা বিদায় নিচ্ছি আপাতত আমার এই বন্ধুর কাছ থেকে, স্পেশালি আমার বন্ধুর কাছ থেকে, এবং এটা অফিশিয়াল ফ্রেন্ড, এইভাবে আমি রুনার মতো করে তো গত 7 বছরে 8 বছরে কাউকে চাইছি না, না 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 এটাই আর কি। তো আমি চাই যে আমার এই বন্ধু সবসময় আমার সাথে থাকুক, এবং সেটাই বলতেছিলাম যে তোমার সমস্ত স্বপ্নে সমস্ত কিছু ভালো এবং মন্দ লাগায় অবশ্যই আমি তোমার সাথে আছি বন্ধু, তুমি ভালো থেকো আর জীবনটাকে অনেক বড় করে বাঁচো, তোমার জন্য সবসময়ের জন্য প্রার্থনা। বিদায় বন্ধু, আমরা ফিরে আসব, আমরা ফিরে আসব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসছি, এবং বিরতির পর ফিরে আসার পর অবশ্যই আমাদের রেগুলার যে প্রোগ্রাম, আজকে অতিথি বন্ধু
সীমা,
সীমা তাকে সাথে নিয়ে শুরু করছি আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশ। কয়েক মিনিটের বিরতি, ফিরে আসছে এখনই।
এক্স্যাক্টলি, বন্ধুর সাথেই থাকুন, কোথাও যাবেন না, আর এসএমএস অবশ্যই করতে থাকুন, নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং চ্যাট করবেন, আপনার নেম স্পেস দিয়ে আপনার এইজ লোকেশন সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং আজকে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং নাম লিখে আমাদেরকে এসএমএস করবেন, আমরা স্টুডিও থেকে আপনাদেরকে কানেক্ট করব। ওকে, সো 16260 তে এসএমএস করবেন যত খুশি ততবার। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি।
এই গভীর জঙ্গলে?
আরে থাম, যা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর। ঢাকা
ভালোবাসার বাংলাদেশ।
সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধু ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানটিতে আছেন আপনার পছন্দের মানুষ গুরুহিতের স্বামী এবং আছি আমি মেঘলা এবং আছেন আজকের অতিথি বন্ধু। এবং শুরুতে একটু বলে দিতে চাই যে আপনার রবি সংযুক্তি বায়োমেট্রিক রি রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন দারুণ অফার, 9 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট 7 দিনের জন্য, আর রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 এপ্রিলের মধ্যে আপনি রি রেজিস্ট্রেশন করে ফেলুন। আমি আবার আপনাকে বলছি, আপনার রবি সংযুক্তি বায়োমেট্রিক রি রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন দারুণ অফার, 9 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট 7 দিনের জন্য, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ওকে? অ্যান্ড 30 এপ্রিলের মধ্যে রি রেজিস্ট্রেশন করে ফেলুন। এবং আরও একটা ব্যাপার জানাতে চাই যে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 টি ব্যাগের স্মার্ট ব্যাগ, তাই যেখানেই থাকুন যেখানেই যান ব্যাগটাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। আর বন্ধু আছি আপনার সাথে এবং সাথে আছেন আপনি সেটা বুঝতেও পারছি, অনেক SMS এবং কমেন্ট করছেন, কিন্তু যারা এখনো কোনোভাবে কানেক্টেড না তাদেরকে জানিয়ে দিচ্ছি নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আজকে বন্ধু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের নাম এবং ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করবেন 16260 এই নাম্বারটিতে, কারণ আজকে আমরা স্টুডিও থেকে আপনাদেরকে ফোন করব। আর ফেসবুকে আমাদের একটা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন যত খুশি ততবার। তো সেক্ষেত্রে বলে দিতে চাই আমাদের ফেসবুকের ID www.facebook.com/90.4 Dhaka FM, ওকে? আর এটি যে আমাদের রিয়েল পেজ সেটা বুঝবেন এইভাবে লাইকিং এর পরিমাণ দেখে, আমাদের এই পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 45,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। আর বন্ধু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। সো আর কথা না বাড়িয়ে চলে যেতে চাচ্ছি গুরুহিতের স্বামীর কাছে। আর কিছু ফোন কল আমরা দিব,
মানে কঠিন অবস্থা, আমি ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমি হোপ যে আমার বন্ধু রুনা অবশ্যই শুনতেছে অনুষ্ঠান, হান্ড্রেডস অফ টেক্সট অলরেডি ফেসবুকে এবং আমাদের 16260 এই পোর্টে প্রচুর পরিমাণে টেক্সট আসছে যে আমরা, আমি রুনার বন্ধু হতে চাই। তো এখন উপায় নাই, আমি রেগুলার অনুষ্ঠান শুরু করতে যাব, বাট কোনোভাবেই আসলে অ্যাভয়েড করতে পারছি না যে এত বেশি ফ্রেন্ডের রিকোয়েস্ট আসছে। দেখি ফ্রেন্ডের নমুনাগুলো একটু আমি আগে একটু দেখতে চাই, এবং রুনাও হয়তো অনুষ্ঠানটি শুনছে, দেখি তার কাছে ইমপ্রেসিভ মনে হয় কিনা, এবং আমার সাথে তো কম্পেয়ার হতে হবে, রাইট? কারণ আমি তো অলরেডি ফ্রেন্ডের তালিকায় রুনার এখানে 1 নম্বরে আছি। আমার রাইভেল গুলোর সাথে একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু ভালো আছেন? আমি প্রোফাইল বলছি স্কুলক্ষেত্র থেকে, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি।
আচ্ছা, তো ফাইল কি বলতে চাও সেটা আগে শুনি। হ্যালো
গুরু।
হ্যাঁ, কি বলতে চাও বলো
গুরু। আসলে আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি দৃষ্টি প্রতিবন্ধীর মর্মটা অবশ্যই ভালোভাবে বুঝবো। আমি অনেকবার মেসেজ দিয়েছি এবং এই ফোন করেছি রিসেপশনে প্রায় 15 দিন যাবত এই রুনার বিষয় নিয়ে। তো আপনারা যদি আপত্তি না থাকে, আমি রুনার ফ্রেন্ড হিসাবেই শুধু, আর অন্য কিছু না, আমি তাকে ফ্রেন্ড হিসাবে না, এবং পড়াশোনা যেহেতু একটা পথে চলার জন্য পড়াশোনাটা দরকার, আমি তাকে হেল্প করতে চাই আমার যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য থেকে, এবং আমি দেখিয়ে দিতে চাই যে আসলে মানুষ যে মানুষের জন্য যে কতটা করতে পারে। আমি যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি তার পাশে একটু থাকতে চাই, যদি আপনারা সুযোগ করে দেন আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি কি ওর পাশে দাঁড়াইতে পারি নাই, যদি এই সুযোগটা পাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।
ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমি তো প্রথম প্রতিদ্বন্দ্বী, কারণ বন্ধু হিসেবে আমি 1 নম্বরে আছি, নাকি মেঘলা? তারপর হয়তো তোমার 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 পর্ব ভাই। কিন্তু তুমি যে কথা বলতেছিলে যে ক্লাস 8 এ পড়ো, রাইট?
জি, আমি এবার অষ্টম শ্রেণীতে পড়ছি। আর জেনে থাকবেন যে দৃষ্টি প্রতিবন্ধীরা একটু বয়স লেটেই পড়াশোনার আসে, কারণ বাবা মার বুঝতে অসুবিধা হয়।
আচ্ছা, বয়সটা কত তোমার, বয়সটা কত শুনি?
আমার বয়সটা এখন সত্যি করতে 20 চলছে, আর সার্টিফিকেটের বয়স একটু কম।
আচ্ছা, রুনা আর আমার সাথে আছে, তো ফাইল বয়স হচ্ছে 19 আর 20, তাই তো? রুনাথ সাথে যখন কথা বলছিলাম বয়স তাই বলছিল। এনিওয়ে, এগুলো কোনো কিছু আমার হাতে নাই, আমি এটাই সত্য কথা যে এক লহমায় রুনার বন্ধু হতে সবাই যাচ্ছে, হান্ড্রেডস অফ ফোন কল, প্রচুর পরিমাণে টেক্সট, 16260 তে প্রচুর টেক্সট, সবাই বন্ধু হতে চাচ্ছে, কিন্তু
সবাইকে তো বন্ধু হিসাবে নিলেন, আমাকে নাই শুনলাম পরে শুনতাম এবং বিশ্বাস করবেন কিনা গুরু আমি জানি না, আমাদের কষ্ট লাগতো মাঝে মাঝে, কান্না মারতো যে গুরু কেন চলে গেল অথবা কোনো সমস্যা হলো কিনা, কেন শুনতে পাই না তাকে। হ্যাঁ, সেই থেকে আমি এফএম চালানো বন্ধ করে দিয়েছিলাম। যখন আমি আমার এক ফ্রেন্ড থেকে শুনতে পাই যে ঢাকা এফএম এ গুরু আসছে, আমি বিশ্বাস করতে পারি নাই, যখন আমি নিজের কানে শুনলাম যে আমাদের গুরু আসছে তখন আমি শোনা শুরু করেছি এবং সবাইকে শুনতে, মানে অনেকেই ঢাকা এফএম শোনা বাধিয়ে দিয়েছিল যে গুরু গেছে
গান,
অনেকে মন খারাপ করেছিল।
অবশ্যই তুমি আমার ভাই, যে সম্মানটা, যে দরজা তুমি দিয়েছো বড় ভাই, সেই জায়গাতে অবশ্যই আমি সম্মানের সাথে সেই দরজাটা গ্রহণ করলাম।
লাস্টে আমার নাম্বারটা হচ্ছে 2001, যদি সম্ভব হয়।
ওকে তো ফাইল রুনা অলরেডি তোমার কথা শুনছে, তোমার অ্যাপ্রোচটা সে শুনতেছে, অনুষ্ঠান শুনছে, আরো দু একটি ফোন কল আমরা নিব। রুমা যদি ফাইনালি রুনা যদি চাই কাউকে বন্ধু হিসেবে, তখন রুনার অনুমতি সাপেক্ষে, রুনা যদি চায় তাহলে রুনার অনুমতি সাপেক্ষে তার সাথে আমরা তার কমিউনিকেট করিয়ে দেব, এই সিদ্ধান্ত একা ছোট্ট ভাবে
অবশ্যই কথা দিতে পারি। আমি সর্বাধিক প্রমাণ সহকারে দিয়ে আমি তার মানে সর্বাধিক বন্ধু হয়ে যতটুকু করেন আমি তার চেয়ে বেশি করে, আমি ওনাকে সবসময় হাসি খুশি, আমি কিন্তু নিজে কবিতা লিখি, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পর থেকে
না না এটার তো কোনো সুযোগই নাই, হাসি খুশি না রাখা ছাড়া তো কোনো উপায় নাই, কারণ আমি তো ভাই গোটা দুনিয়া এদিক ওদিক করে দেবো।
19টা বছর তার জীবন থেকে চলে গেছে, সে পড়াশোনা করে নাই,
আমি কাউকে 7-8 বছরে প্রথম এত আবেগ নিয়ে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছি, তো তার ভালো মন্দ থাকার জন্য অবশ্যই আমি সার্বক্ষণিক সাথে থাকবো, আর তার যদি মনে কষ্টের কারণ কি হয় বন্ধু হওয়ার পরে, নিঃসন্দেহে আমি গুরু হেতেশাম সেই জায়গা থেকে পিছপা হব না,
গুরু আমি এমন কোন কাজ করব
না, সে প্রসঙ্গ তো আসেই না, সেই সুযোগই নাই।
যাই হোক, আমি একজন কিন্তু দৃষ্টি বলতে বন্ধু, আমি যদি ওর জায়গায় থাকতাম, রুনার জায়গায়, আমি সব সময় এটাই ভাবি, আমি যদি তার জায়গায় থাকতাম
সেটাই, আমরা রুনার সাথে কথা বলবো, রুনা যদি ফাইনালি নিজে থেকে আগ্রহী হয়,
আপনি একটু কথা বলে দেখেন,
আগ্রহী হলে তখন এক্স্যাক্টলি। থ্যাংক ইউ তোফায়েল, আর তোফায়েল তুমিও ভালো থাকো, আমাদের সাথে থাকো, আর এভাবে তোমার ভালোবাসা আমাদের সাথে
রাখো, আমাদের দোয়া এবং ভালোবাসা রইল আপনার প্রতি,
অনেক ভালো থেকো,
আপনার সাথে আছি এবং থাকবো,
অনেক ভালো থেকো। দেখি আর দুই একটা ফোন কল নিই, মেঘলা প্রচুর ফোন, একটা দুটো ফোন কল নিয়ে অনুষ্ঠান শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি
গুরু, কেমন আছেন গুরু?
হ্যাঁ ভালো আছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি দুলাল বলছিলাম, ঢাকা মোহাম্মদপুর থেকে।
হ্যাঁ দুলাল
গুরু, আপনার সাথে কথা বলার জন্য আমি কত চেষ্টা করেছি।
না আমার সাথে এখন কথা বলার তো সময় না রে ভাই, আমি যে রুনার জন্য কথা হচ্ছিল, কোনো মেসেজ আছে কি রুনার ব্যাপারে? এখন
শুনতেছি কথা শুনতেছি, এই জন্যই মনে করেন প্রত্যেকদিন প্রত্যেক এপিসোডেই মনে করেন আপনারে ট্রাই করি, কিন্তু
বলতে
পারি না।
আচ্ছা ঠিক আছে দুলাল, আবার কথা হবে, ভালো থেকো, আর এই ভালোবাসা আর এই মহব্বতের জন্য উদার রাহা এই ভালোবাসা, মনে রাখবে ভালোবাসার বাংলাদেশের গুরু এতেশামের। লাস্ট ফোন কল, রুনা রিলেটেড লাস্ট ফোন কল। হ্যালো সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কে বলছেন? গলা এত মোটা। আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি আমরা কি চেয়ারটা অদল বদল করতে পারি? এরকম ভারী কিছু টাইপের মোটা কণ্ঠস্বরই দরকার ভালোবাসার বাংলাদেশের লাভ গ্রুপ চেয়ারে। তো আপনার চেয়ার আমি গেলাম, আমার চেয়ার আপনি বসলেন। ওনারা বলছিলাম যে এত ভারী কিট টাইপের মোটা কণ্ঠস্বর, এটা হচ্ছে যে ভালোবাসার বাংলাদেশের গুরু হতে সময় চেয়ারের জন্য অনেক বেশি উপযোগী, তাই আপনি আমি চেয়ার অদল বদল করবো তাই বলছিলাম। এনিওয়ে রুনা রিলেটেড কোনো কিছু কি বলতে চান? আমিও রুনার মতো এই টাইপের আর কি। এনিওয়ে আমি লাস্ট ফোন কল, আমরা অনুষ্ঠানে রেগুলার অনুষ্ঠানে ফিরে যাই। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু, আমি রংপুর ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, হাফেজ মোহাম্মদ মোশাররফ সরকার।
হাফেজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে বহুত পাপ করছি বুঝছিস, বাট শব্দের কারণে হয়ে গেছে, এই কারণে হাফেজরা যখন আমাকে গুরু বলে তখন আমার লজ্জা লাগে। আরে গুরু তো আপনারা যে বুকে আল্লাহর বাণী নিয়ে ঘুরতেছেন।
না গুরু, একটু সময় দেন গুরু, আমি আপনার একটা সঙ্গে মানে খুবই কথা বলার আগ্রহ। প্রায় সাড়ে তিন থেকে চারটার সবার আমি ইয়ে করলাম, তো আপনার লাইনটা যখন পাইছি আল্লাহ তাআলা আমার ভাগ্যটা খুলে দিছে মনে হয়।
আমাকে এইভাবে বলে শোনায় যাবে
গুরু, আপনি কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি।
যে আমি একজন হাফেজ মানুষ, আমিও দৃষ্টি প্রতিবন্ধী।
বলেন কি?
হ্যাঁ জি, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য ওই যে রুনা কি যেদিন আপনি সর্বপ্রথম রুনা যেদিন বললো আমার ফোনে ব্যালেন্স নাই, জি জি গুরু, ওই দিনে আমি আপনার সঙ্গে অনেক রাত প্রায় মনে করেন আপনি অনুষ্ঠান যতক্ষণ শেষ করেন নাই ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি, কিন্তু মানে কোনো ক্রমেই লাইন পাওয়া সম্ভব হয় নাই। তো গুরু, আমার জীবনে আমি অনেক কষ্ট করছি অবশ্য, আমি ক্যাসেটে শুনে শুনে হাফেজ হয়েছি। সৌদি আরব থেকে মনে করেন আমি একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সেখানকার আমি ফিল্ম নিয়ে এসেছিলাম তিরিশ পাড়া কোরআন শরীফের, এরপরে সেইটাকে শুনে শুনে তারপরে সেটা মুখস্থ করছি। তো আপনাদের দোয়া, আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। এবং একটা
সুন্দর,
আমার নাম হাফেজ মোহাম্মদ মোশাররফ সরকার। আমার জি, আমার আব্বা মারা গেছে আপনার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 13 সেপ্টেম্বর 2013 সালে। তো আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন, এবং রুনাকে যেভাবে আপনি আপনার হৃদয়ের মধ্যে জায়গা দিলেন, আমি মনে করি আমিও একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আমিও আপনার কাছে সেরকম একটা জায়গা চাচ্ছি।
আপনি তো দেখতে পাবেন না, আপনারা তো দেখতে পান না, আর যেহেতু এটা অডিও স্টুডিওতে কি হচ্ছে দেখা যায় না, আমার চোখে পানি কিন্তু এখন, আমি কোনোভাবে এত সম্মান ডিজার্ভ করি না মোশাররফ, যে একজন কোরআনের হাফেজ আমাকে এত শ্রদ্ধা দিয়ে কথা বলছে। আর আমি অবাক হচ্ছি যে এত পিছিয়ে পড়া মানুষ, এত কষ্টে থাকা মানুষজন আমার আশপাশে আছে। এর আগের ফোন কলটাও ছিল একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার আগের ফোন কলটাও ইনকমপ্লিট ফোন কল ছিল, সেটাও তাই ছিল। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও পুরো কোরআন শরীফ আপনি হেফজ করেছেন, সব মিলিয়ে আমি আমার শুধু এতটুকু মনে হচ্ছে অনেক কিছু করার বাকি, আমাদের বহু দূর পথ যেতে হবে, বহু কিছু করার বাকি।
যাই হোক গুরু, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন বাকি জীবনটা আমাকে ইসলামের পথে কাটবার মতো তৌফিক দান করে।
অবশ্যই দোয়া করি।
এবং আপনার কাছে একটা আমি ছায়ার মতো একটা মানে বন্ধু বানাইতে চাচ্ছি।
মোশাররফ, আমি গর্বের সাথে আপনার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করছি, আপনি যদি আমাকে বন্ধু হিসেবে নেন এটা সত্যি আমার জন্য অনেক বেশি গর্বের। আপনার মতো একজন বন্ধুর হিল্লায় যদি পরকালে আমার কোনো একটা ব্যবস্থা হয়ে যায়, আমার কথা স্মরণ করে আল্লাহর অশেষ রহমত।
আমি একটা মসজিদের ইমামতিও করি, তো
আল্লাহর অশেষ রহমত। আপনি আমার বাবার জন্য দোয়া করেন, 5 বছর হলো আমিও এতিম হয়ে গেছি, তার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। আপনার মতো কাউকে হয়তো চিন্তা করি, তারপরও বাকি সিদ্ধান্ত হয় শুধু হয়তো রুনা যদি কখনো বলে আমাদেরকে জানায় দেন, আমরা হয়তো উদ্যোগী হব আপনাদের, আপনারা পরস্পরের সাথে কমিউনিকেট করলেন এরকম কিছু আর কি। বাট অ্যাপার্ট ফ্রম রুনা, আমি সত্যি গর্বিত মোশাররফ আপনাকে পেয়ে, আমার চোখের পানি এখনো টল টল করতেছে, এটা ভালো লাগার পানি, বিশ্বাস করেন আমি সত্যি অভিভূত।
আমি আপনার ভালোবাসা দেখে আজকে হতভম্ব হয়েছি যে আপনি রুনাকে এই 3 সপ্তাহ যাবত আপনি কিভাবে মনে রাখছেন। আমি আজকে হতভম্ব হয়েছি যে আপনি রুনাকে মনে রাখছেন, তো যাই হোক, এরকম আমাকেও আপনি মনে রাখবেন। আমি আপনার জন্য সব সময় দোয়া করব। আল্লাহ পাক আপনার আব্বাকে জান্নাত যেন নসিব করে, সেই দোয়ায় ইনশাআল্লাহ করব। এবং আপনার মা বেঁচে আছে গুরু?
জি জি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ।
জি জি, ওনার খেজমত করবেন, আল্লাহ পাক আপনারও হায়াত দারাজ করবে। হ্যাঁ, তো আপনার মাধ্যমে আমি সকলের কাছে, গোটা দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমার কামনা বাসনাটুকু পূরণ করে।
হ্যাঁ
গুরু, আপনি এই ওয়ান ইয়ারে তো বলা নাম্বার সম্ভব না, আপনি পারলে যদি একটু মানে সময় হয় আপনার পার্সোনাল নাম্বারটা যদি দিতেন আমি খুবই খুশি হতাম গুরু। কারণ এই ওয়ান ইয়ারে আপনাকে পাইতে খুব কষ্ট লাগে গুরু, খুবই কষ্ট হয়।
তারপরও আমি সে ব্যাপারে কথা দিচ্ছি না, বাট এটা কথা দিচ্ছি যে বন্ধু হিসাবে আপনি আমার নিউরনের মধ্যে অলরেডি জায়গা করে নিয়েছেন, এবং আমি সত্যি অন্তর অসম্ভব ভালো লাগায় একদম মুঠিত হয়ে আছি যে এমন একজন মানুষ, এমন একজন শুভাকাঙ্ক্ষী আছে যে প্রতি ওয়াক্তে নামাজ আমাকে স্মরণ করে, আমার জন্য দোয়া করে। অনেক ভালো থাকবেন আপনি।
এবং আপনাকে এই দেশবাসীকে সাক্ষী রেখে বলছি, আমি যতদূর বেঁচে আছি আপনার জন্য, আপনার পিতামাতার জন্য আমি যতগুলো নামাজ পড়ব সবগুলোই তো আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনার জান্নাত নসিব করে।
আল্লাহ আকবার, সবার জন্য আমরা দোয়া করি, সবাই সুখে হোক, শুধুই ভালোবাসার জন্ম হোক, ভালোবাসা জয়ী হোক। অনেক ভালো থাকবেন মোশাররফ, সবার জন্য প্রার্থনা থাকুক, প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আজকের অতিথি বন্ধু, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। সরি যে ক্যাজুয়াল টাইম থেকে একটু দেরিতে অতিথি বন্ধুকে অনুষ্ঠান শুরু করতে হচ্ছে, কারণ রুনার সাথে কথা বলবো সেই কমিউনিকেশন অনেক আগে থেকে দেওয়া ছিল, গত দুই সপ্তাহ ম্যানেজ করতে পারেনি, বিধায় এই সপ্তাহে কথা বলা। এবং কথা বলতে বলতে যা হয়, যেখানে আবেগের ফুলঝুরি ছোটে সেখানে তো সময় জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক মানুষ হিসেবে। আমরা তো কোনো রোবট না, আমরা কোনো যন্ত্র না, কোনো মেশিন না, তাই ভালোবাসায় আমরা বেহে যাই, ভালোবাসায় আমরা বহমান হতে থাকি। এবং এক ভালোবাসা দুনার কথা বলতে গিয়ে কত রকমের রঙের ভালোবাসা কতভাবে উপস্থাপিত হচ্ছে ফোনের মাধ্যমে, কল্পনা করা যায় মেঘলা? এর মধ্যে আমি তিনটা চারটা ফোন কল পেলাম যারা দৃষ্টি প্রতিবন্ধী। তো আমাদের এতটুকু এফোর্ট যদি এই মানুষগুলোর মধ্যে সামান্যতম ভালো লাগার কারণ তৈরি করে, তো অবশ্যই আমাদের জীবন সফল। এই কারণে হয়তো একটু দেরি হয়ে গেল, সরি। আজকে অতিথি বন্ধু তার কাছে অনুষ্ঠান শুরু করছি, একদম প্রাণ খুলে আপনার জীবনের কথা আপনি আপনার মতো করে উপস্থাপন করুন, তারপর আপনাকে আমরা যাব আজকের অনুষ্ঠানের বাকি ঘটনাগুলো শুনতে থাকবো।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম।
আমি আপনাকে একটু সালাম করতে চাই আগে।
হ্যাঁ, এমনি আসসালামু আলাইকুম আনাফ, আর অন্য ভাবে সালাম করার কোনো প্রয়োজন নাই।
আমি কখনো ভাবি না যে আপনার সামনে আমি গল্প বলতে পারবো। আমার
অসুবিধা নাই, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে যে কোনো সাধারণ মানুষই হচ্ছে অসাধারণ। এখানে কোনো সেলিব্রিটি, কোনো অন্যরকম কোনো মানুষের কোনো জায়গা না। ভালোবাসার বাংলাদেশের স্টুডিওটা শুধু আপনাদের জন্য, তাই প্রাণ খুলে জান ধরে কথা বলেন। আপনি আছেন তাই আমি আছি, আপনি আছেন তাই মেঘলা আমার পাশে বসা, আপনারা না থাকলে আমাদের সামান্যতম কোনো মূল্য নেই। কথা বলুন।
জি গুরু, আমি ছোটকাল থেকে শুরু করতে চাই
প্লিজ।
আমি যতটুকু জানি, যত মানে আমার ক্লাস 7 থেকে আমার যতটা মনে পড়ে, আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন আমার এক বিয়ে আসে। হ্যাঁ, তো বিয়ে আসার পরে আমার বাবারা দিবে না, কারণ আমি বাড়ির বড় মেয়ে, কেউ চায় না এত তাড়াতাড়ি বিয়ে দিতে। তত সুন্দর না কিন্তু, দেখতে সুন্দর না কিন্তু, সবাই একটা কথা বলতো আমি নাকি খুব ভালো। নিজের প্রশংসা করা কিন্তু ভালো না, কিন্তু সবাই বলতো মেয়েটা খুব ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে কোনো কিছু করে না, এরকম সবাই বলতো। তো আমি আর আমার সামনাসামনি অনেকে বলতো, বললে আমি শুধু হাসতাম যে কারো প্রশংসা তো কারো সামনাসামনি বলে না। আর আমি সবাইকে শুধু এতটুকুই বলতাম যে মানুষের মহত্ব হয়েছে এটা, যে তার কারো সামনাসামনি তার দুষ্টা ধরিয়ে দেওয়া আর তার প্রশংসাটা আগে চুরে করা, এটা আমি সবসময় বলতাম। তারপরে অনেকে বলতো তুই খুব ভালো, তুই খুব ভালো, এরকম বলতো। আর আমার আব্বা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে। আমরা তিন বোন এক ভাই। আমি যখন 7 এ বিয়ে আসে, বিয়ে আসার পর বাবা তো দিবেই না, কারণ আমার বাবা একটা সরকারি চাকরিজীবী। হ্যাঁ, চাকরিজীবী হওয়ার পরে কেউ রাজি না যে আমি বিয়ে দিবে, বিয়ে দিবে। তো সবার কথা হয়েছে মেয়েটা খুব ভালো, বিয়ে দিতে চায়। তো দেখ যেভাবে হোক এই বিয়েটা হয় না। তখন আমি আস্তে আস্তে যাই ক্লাস 9 এ পড়ি, 9 এ পড়া অবস্থায় তখন আবার আরেকটা বিয়ে আছে, আমি কোনোভাবেই পারতেছি না, এত বিয়ে আছে বলার বাইরে, এটা গর্ব করার কথা না গুরু। যে তারপর এত বিয়ে আমারও ভাল লাগতো না, লেখাপড়া করতে ইচ্ছে করতো না, মন ভাঙা যায় এত বিয়ে আসলে দেখতে। তা একদিন কি একটা মজার কাহিনী হয়, আমি যখন ক্লাস টেনে পড়ি টেস্ট পরীক্ষা দিয়ে আসতেছি, একটা লোক আমাকে বলতেছে যে ইমকে বাড়িতে যাবো, মানে আমাকে দেখার জন্য যাবে বলতেছে। তারপর আমি বলতেছি কেন যাবেন, বলতেছে ওনার নাকি একটা মেয়ে আছে ক্লাস টেনে পড়ে, ও দেখতে যাবো। বলছে হ্যাঁ দেখতে যাবেন, ওনার মেয়ে কিরকম? হ্যাঁ ওনার মেয়ে তো আমি শুনছি অনেক ভালো। তাহলে বলেন না ওনার মেয়ে তো ভালো না, ওনার সাথে অ্যাফেয়ার আছে। মানে কথা হচ্ছে আমার নিজের বিয়ে আমি নিজেই ভাঙতে যাচ্ছি, কারণ কথা হচ্ছে আমি লেখাপড়া করবো। তারপর উনি আমার সাথে সাথে একেবারে আমাদের বাড়িতে আসে, তো উনাকে আমি আমাদের সামনে দিয়ে ঢুকাই আর আমি পিছন দিয়ে যাই। তারপর উনি অনেক কথাবার্তা বলার পর যখন আমি ওনার সামনে যাই, তো উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তুমি এখানে? তারপর উনি আর কোনো কিছু বলে টলে না। তারপর উনি বুঝতে পারছে যে আমি বিয়েতে রাজি না, এই কারণে উনি আর কোনো কিছু বলে টলে না, জেলা যায়। তো যাক আমি এসএসসি পাস করি, পাস করার পর আমি কলেজে যাই। কলেজে যাওয়ার পরে আমার সবসময় একটা ইচ্ছা থাকতো, যখন আমি কিছুটা বুঝবো জানবো তখন কারোর সাথে অ্যাফেয়ার করবো। আর আমার ছোটকাল থেকে অনেক ইয়া যে সবার আদরের মেয়ে, আমি সবাই আমাকে খুব আদর করে। যদি এটা বলি যে আমার ফ্যামিলিতে কেউ আমার আদর করে, তাহলে আমার ফ্যামিলির সাথে আমার বেইমানি করা হবে, ঠিক আছে? অনেকটা আদরের আমি। তারপর একটা ছেলের সাথে আমাদের এলাকার না মানে পার্শ্ববর্তী এলাকার একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার হয়, যেভাবেই হোক হয়। হওয়ার পরে আমি চাইতাম না, কারণ যেহেতু পার্শ্ববর্তী এলাকা, কারণ এটা পরবর্তীতে অনেক সমস্যা হয়ে
দাঁড়ায়।
ওইটা কিভাবে, ও কলেজে যাইতো আমিও কলেজে যাইতাম, তারপর ও পড়তো ডিগ্রিতে আমি পড়তাম ইন্টার ফার্স্ট ইয়ারে, এতটুকু একসাথে আসা যাওয়া আসা যাওয়া এইভাবে এইভাবে হয়। তারপরে হওয়ার পরে
পরিবেশটা একটু গম্ভীর হয়ে গেছিল, বুঝছিস? আচ্ছা আমি আবার চিন্তা করলাম যে নানার আগে ছোটবেলায় সে ভূমিকা রাখতো, তো আমার নাতি তোমাকে তো অনেক পছন্দ করে বাবা।
তারপর বোঝাতে চাই তো আমি ফোন ইউজ করতাম, যখন এসএসসি পাস করি তখন ফোন ইউজ করতাম, কারণ আমার বাবা বলতো যখন তুই এসএসসি পাস করবি তখন আমি তোকে নিজেই ফোন দিব। তখন বাবা ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমার ওর সাথে যেভাবে হোক কন্টাক্ট নাম্বার নিয়ে নেওয়ার পর ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে, মানে ভালো না
কথা বলতে, তুমি আস্তে আস্তে কথা বলতে,
আস্তে আস্তে এই আর কি, মানে কথা বলতে কম কম বলতে
বলতে, আস্তে বলতে ওই কম, আচ্ছা আমরা কি আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলতে,
মানে কম বলতে বলতে ভালো না লাগার পরেও ভালো লাগা যায়, মানে এতটাই ইমোশনাল হয়ে পড়ি যে বলার বাইরে। তারপর আমার ফ্যামিলি থেকে যেহেতু এসএসসি পাস করছি, বিয়েটা তো এখন দিতে চাই সবাই, তাই না? এখন তো মোটামুটি বয়স হয়েছে দেওয়ার মতো। তারপর ওরে আমি বলি যে আমার বাড়িতে তো বিয়ের জন্য চাপ দেয়, ও বলতেছে আমি মাত্র ডিগ্রিতে পড়ি, আমি ডিগ্রিটা কমপ্লিট করি, করার পর তারপর আমরা বিয়ে করি। আমি বলতাম না এটা তো সম্ভব না, আমার বাড়িতে এটা মানতেস না। তখন ও কি বলে যে তুমি এক কাজ করো, আস্তে আস্তে আমার কথাটা বলো। তারপর আমি আস্তে আস্তে ওর কথাটা বাড়িতে বলি, বলার পর সবাই জানাজানি হয়ে গেছে, জানাজানি হয়ে যাওয়ার পর সবাই বলতে।
তোমার নামটা কিন্তু এসে,
জি আমার নাম সীমা,
জি সীমা,
সীমা
কথা আগে আসলে জি জি বলি, আচ্ছা আমি বললাম যে সীমা, সীমা ও কথার আগে জি বলো,
সব সময় জি জি বলি।
আমি তো তখন খুশি হচ্ছিলাম যে সম্মান করে মনে আমাকে হাজি গুরুজি এরকম জি বলে সম্মান করতেছে, ওটা এমনি তোমার মুদ্রা দোষ, কথা আগে চলে আসে, তাই তো?
সবসময়
বলো কি, আমি তো ভাবছিলাম খুশি হয়ে গেছিলাম জি শুনে, ভাবছিলাম যে শ্রদ্ধা করে না,
অবশ্যই শ্রদ্ধা করে,
যে হাজি গুরুজি ভালো জি, তাই আমি এরকম ভাবছি, বাট ওইটা তো মুদ্রা দোষ যে চলে আসে এরকম।
এটা বলতে পারেন যে মুদ্রা দোষ, সমস্যা না, কারণ যেহেতু আমি ছোট থেকে বলে
আসছি। না না তাই আসলে, কারণ তুমি নামটা যে আমি মিক্স করে ফেলেছিলাম, ভাবছিলাম যে জি সীমা তোমার নাম, আসলে এটা জি সীমা, আচ্ছা সীমা হ্যাঁ বলো।
তারপর ওর কথা মতো আমি বাড়িতে বলি, বাড়িতে বলার পর সবাই বলতেছে ছেলেটাকে আসতে বল, তো ছেলেটায় ফোনে কন্ট্যাক্ট করে, ফোনে কন্টাক্ট করাটা, এমনিতে তো সবাই পার্শ্ববর্তী এলাকা সবাই চিনে, কিন্তু আমি সাহস পাইতাম না যে ও যে সেই ছেলে এটা বলতে পারতাম না। কিন্তু ও ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু ভালো ছিল বিদায়, কিন্তু এত কাছে কেউ মাইনা নিব না। আমি প্রথম বলছি যে
ছেলেটার নাম কি,
ছেলেটার নাম কি, ছেলেটার নাম হলো নিলয়।
ওকে,
তারপর ওর সাথে যেভাবে ইয়া হয়, তারপর আমি বলার পর আমি এটা বলি যে আমি যে কলেজে পড়ি আমরা একই স্টুডেন্ট, এটা বলি যে আমার উপরে বেশি পড়ে, ছেলেটা তো আমার চাই কিন্তু ছেলেটা তো প্রতিষ্ঠিত না, এটা বলি আমি। তো বলতেছে ও ছেলেটার প্রতিষ্ঠিত করে দিবে, ওর ফ্যামিলি থেকে লোকজন পাঠাইতে বলে, পাঠাতে বললে ও লোকজন পাঠাতে চায় না। তো যেভাবে হোক যায় না যায় যে ওই সে ছেলেটা পার্শ্ববর্তী এলাকাটা কোনোভাবেই মান্য নেয় না, ওর ফ্যামিলি তো জানাজানি হয়ে যায়, কিন্তু জানাজানি হওয়ার পরে ও অস্বীকার যায় যে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন আমার কাছে এতটাই খারাপ লাগছে যে এতটুকু বড় হয়েছি, খুব আদরের মাঝে বড় হয়েছি, যে ও কিভাবে অস্বীকার করলো, মানে এটা অনেকে জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে আমার বাবা ও কলেজে যাওয়া বন্ধ করে দেয় আমার। তো আমার এতটাই কষ্ট লাগে আমি বাড়ি থেকে চলে যাই, বাড়ি থেকে চললে আমি ঢাকা আমার এক আত্মীয় বাড়িতে আসি, আসার পরে আবার এখানে আমার ফ্যামিলির লোকজন এসে আমার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারপর আমি বলতেছি আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে, সবাই তো লেখাপড়া করতেছে, কারণ একটা মানুষের দোষ থাকে ঠিক আছে, কিন্তু লেখাপড়ার মানে থাকলে কিন্তু তার দোষটা ধরা পড়ে না। আমার কথা হইতো এটা, এটা বলতাম কিন্তু তারা বুঝতে পারতো না, এটা আমি কি বলতে চাইতাম তারা তা বুঝতে যাইতো না, এরকম ছিল। তারপর কি করার, কলেজটা যেহেতু বন্ধ করে তখন আমি শুধু বাইরে শুধু উলট পালট করি, এটা ভাঙি ওইটা ভাঙি, তারপর বলতেছে মেয়েটা তো অনেক পাগলামি করছে, তারপর আবার আমায় ডাকা দিয়ে আসে। দিয়ে আসার পর একজন আত্মীয় বাসায় তো বসে থাকা কেউ সহ্য করবে না, এটা হয়তো বা আমার সামনাসামনি আমাকে না বলুক অন্য কাউকে তো বলবে। তারপর আমি কি করি, একটা জব করি, যে কোনো একটা জব করে কথা হয়েছে কি, এই জবটা আমি এমন ভাবে করবো যাতে আমার চলাফেরার খরচটা যাতে কেউ যাতে কোনো কিছু না বলতে পারে। তারপর জব করার পর আবার এক কাজ করি, আমি যে কলেজে পড়তাম ওই কলেজ থেকে ট্রান্সফার করে টিসিয়ানি, টিসিয়ানার পর যে ঢাকা বাংলা একাডেমি 10 নম্বর ওইখানে ইয়া করে ট্রান্সফার হয়ে, ট্রান্সফার হওয়ার পরে ওইখানে আমি 2-2.5 মাস ক্লাস করতাম, কিন্তু অফিস কইরা ক্লাস কইরা রান্না করে আমার সম্ভব ছিল না এইসব করা। তারপর কলেজটা ছাইড়া দিই, ছাড়া দেওয়ার পরে বাড়িতে আসা যাওয়া করতাম, ইয়ে করতাম, কারণ আমি জব করতাম একটা গার্মেন্টসে, আমি দ্বিধা বোধ করবো না, কারণ জব তো জবই, ওইখানে করতাম, ওইখানে করার পরে দিদার প্রশ্ন, এই জিনিসটা তো সবাই পছন্দ করে না,
কারো পছন্দতে কোনো যায় আসে না। তুমি কি জানো যে বাংলাদেশের 90% টাকা আসে এদের ঘামের উপার্জন থেকে?
আমি এটাও বিশ্বাস করি, অনেক শিক্ষিত লোকজন ওইখানে আছে,
উচ্চবিত্ত যারা, তারা যতটুকু কন্ট্রিবিউট করে দেশের জন্য তার 100% 100 টাইমস বেটার কন্ট্রিবিউট করে এই ধরনের মানুষগুলো যাদের কথা বলছে, এটা গর্বের সাথেই পরিচয়টা দেওয়া উচিত।
কিন্তু কারো
কাছে হাত পাততেছে না আমরা, কারো চিন্তাই করতে যাচ্ছে না, নিজের রক্তকে পানি করে টাকা ইনকাম করতেছি। শুধু তাই না, এই বাংলাদেশকেও বাঁচিয়ে রেখেছে এই কায়িক পরিশ্রম যারা করে, গায়ে গতরে খাটে যারা, সেই মানুষগুলো কি দেশে অথবা দেশের বাইরে। তারপর
তারপর ওইখানে ইয়া করার পর আমরা শুধু তিনটা মেয়ে ছিলাম, তিনটা মেয়ে আমার বয়সী, তিনটা মেয়ে, তো আমরা তিনটা মেয়ে সবার থেকে আলাদা, সবাই বলতো তিনটা মেয়ে তো খুব ভালো, তো ভালো ভালো বলতে আমি বললাম তো যেখানে
নিলয়ের সাথে কি তোমার যোগাযোগ, তাহলে কি বন্ধ হয়ে গেল?
যোগাযোগ বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হবে না, কারণ ও যেহেতু 10 জনের সামনে সত্য বলার মতো সত্য,
আর কোনো যোগাযোগ নাই,
তার জন্য আমি চাই না ওর সাথে আমার যোগাযোগ হোক, কারণ যে আমার যে আমাকে চাইবে সবার সামনে বলতে হবে যে আমি তোমাকে চাই, এটা যদি না বলতে পারে কিসের জন্য আমি তাকে চাব?
আচ্ছা, আমরা এই রিলেটেড কথাবার্তা বলবো সীমার সাথে, কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
ওকে, অনেক টেক্সটই আছে, অনেক বন্ধু টেক্সট করেছেন, কিছু টেক্সট তো অবশ্যই পড়বো। যেমন আমাদের সাথে আছেন আমিনা, উনি আমাদেরকে SMS করেছেন, এবং আছেন সুজয়, লিখেছেন যে আজকের অতিথি বন্ধু অনেক সুন্দর করে কথা বলেন। শাহাদাত সরকার বাবু লিখেছেন যে আজকের অতিথি দারুণ কথা বলেন, সীমার বাড়ি কোথায় এটা জানতে চেয়েছেন। এবং হিমেল খানও আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে বিলাস মগবাজার থেকে, আছেন স্বপ্নপুরী, উনি আছেন মহাখালী থেকে, লিখেছেন সীমা কথাগুলো ভালো লাগছে। কিরণ যুক্ত হয়েছেন, আচ্ছা আছেন এই মুহূর্তে মুজাহিদ, উনি ওকে লিখেছেন কাউনিয়া থেকে, ওকে লিখেছেন যে গুরু সীমার মুখ কি দেখা যাবে, ওকে। অ্যান্ড আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ওকে অনেক বন্ধু আছেন, ওকে স্বপ্না যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন
থাকে। এই মুহূর্তে আছেন আমাদের সাথে নিলয়, বাহ, কিরণও আছেন, নীল কিরণ লিখেছেন ভালো লাগছে, আছেন সুপ্ত, উনি বলেছেন যে গুরু এতিশামের কথা সুন্দর লাগছে এবং আজকের অতিথি বন্ধুর কথাও গল্পের বাকিটা শোনার ইচ্ছা পোষণ করেছেন এবং শুনবেন। জাকির আল মাসুদ যুক্ত হয়েছেন, ওকে উনি কমেন্ট পড়ার জন্য অনুরোধ করেছেন এবং লিখেছেন আজকের অনুষ্ঠানটি ভালো লাগছে শুনতে। মোহাম্মদ মোহাম্মদ শাহ লিখেছেন যে উনি এই প্রোগ্রামটি শুনছেন এবং শুনবেন শেষ পর্যন্ত। রায়হান খানও যুক্ত হয়েছেন, বরিশাল থেকে শুনতে একটু সমস্যা হচ্ছে হয়তো, সে কথাই জানিয়েছেন, বাট অনুষ্ঠান আমাদের প্রোগ্রামটি শুনছেন। তো ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
আমরা চলে যাচ্ছি সীমা, ও সরি নামটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সীমার কাছে। সীমা বল, কারণ তোমরাই তো আমার মজা করার, আনন্দ করার, কষ্ট পাওয়ার সবকিছুর উপলক্ষ তো তোমরা।
এক্স্যাক্টলি, গুরু যদি এর মাঝে একটু বলে দিতেন যে আজকে আমরা কিন্তু স্টুডিও থেকে ফোন দিব।
হ্যাঁ, ফোনের একটা প্রবলেম হয়েছে যে যখন আপনারা ফোন দেন তখন আমাদের সার্ভারটা মানে আসলে ডাউন হয়ে যায়, তারপরে আমরা ফোনটা যে ট্রান্সমিট করে প্রপারলি প্যানেল ট্রান্সমিট করতে পারে না, যে কারণে ফোনের লাইনটা কেটে যায়। এর জন্য বিকল্প বুদ্ধি মেঘলা করেছে, সেটা হচ্ছে যে আপনি যে 16260 তে টেক্সট করেন, সেই টেক্সট গুলোতেই আপনারা আপনাদের ফোন নাম্বারটা লিখে দিন, যাতে করে আমরা এখান থেকে কল ব্যাক করতে পারি। তাই তো প্ল্যানিংটা, তাই তাহলে হয়তো নাম্বারটা ডিসকানেক্ট
হবে না, পুরো কথাটি শুনতে পারবে,
শুনতে পারবে। আচ্ছা, এটা আপনারা করতে পারেন, যখন আমরা ফোন লাইন ওপেন করব তখন 16260 এই নাম্বারে আপনারা টেক্সট পাঠাতে থাকুন, বা এখন থেকেও টেক্সট পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব এখান থেকে কল ব্যাক করে আপনাদের নাম্বারে।
অনেক বন্ধুই টেক্সট ব্যাক করছে, এর মাঝে আমি একটু পেজের অ্যাড্রেসটা বলে দিতে চাই, আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস বন্ধু, ওখান থেকে আমরা আমাদের আজকের প্রোগ্রামের পোস্ট আপলোড করেছি, প্লিজ ওখান থেকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর পোস্টের অ্যাড্রেস মানে আমাদের লিংকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM, এবং যেই পেজটিতে 45,000 প্লাস লাইক সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ।
তারপর গুরু ওইখানে বিয়ের জন্য না থাকতে পারতেছি না, আর বাড়িতেও আমায় সবাই বলতেছে যে বাড়িতে চলে, কারণ চাকরিটা কিন্তু আমার নিজের ইচ্ছাতে করতেছি, ওতে কিন্তু আমার ফ্যামিলির কোনো হাত নেই, কারণ সবাই শুধু রাগে না মেয়েটা করছে সবাই বুঝতে পারতেছে। তারপর সবার ইচ্ছা হলো যে আমার বাড়িতে নিবে, নিয়ে বিয়ে দেবে, কিন্তু আমার কষ্ট শুধু এটাই যে আমার পড়ালেখাটা কেন বন্ধ করলো, আমার শুধু এই একটাই কষ্ট, এটা আমি কারোর বলে বোঝাতে পারতেছি না। তারপর ঢাকা থেকে আমি বাড়িতে যাওয়ার প্রায় 15-20 দিন আগে একটা রং নাম্বারে, আর যে কোনো ভাবেই আমি একটা রং নাম্বার কিভাবে জানি, মানে একটা রং নাম্বার যায়, যাওয়ার পরে একটা কল যায়, কল যাওয়ার পরে আমি বলতেছি কি জানি একটা নাম বলি, পরে ও বলতেছে না এটা তো এই জায়গা না, বা আমি মুখো না। তারপর আমি বলছি আচ্ছা সরি ভাইয়া, তাহলে রং হয়েছে। তারপর কাইটা দেওয়ার পরে এর 2-3 দিন পর আবার একটা ফোন আসে, এই একই নাম্বারে ফোন আসে, ফোন আসার পরে বলতেছে আপু ভালো আছেন, আমি বলতেছি কে আপনি, বলে যে তুমি কি ভুলে গেছো যে আমি যে 2-3 দিন আগে আমার ফোন দিয়েছিলে, আমি কো সরি ভাই আপনি ফোন দিয়েছেন, বলতো হ্যাঁ আমি কি বিরক্ত করলাম, আমি কো না ভাই বিরক্ত করার কি আছে। এভাবেই তার সাথে আমার কথা বলা শুরুটা। তারপর ও আমি বলতাম যে আপনি ফেসবুক চালান, পরে হ্যাঁ উনি বলতেছে হ্যাঁ আমি তো ফেসবুক চালাই। তারপর আমি বললাম আপনার আইডি কি, ওর আইডি বলে, তারপর আমি ওর আইডিতে যাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে তার সাথে আমার যোগাযোগটা হয়, যোগাযোগটা হওয়ার পর ওর সাথে আমার কথা বলা, ভালো লাগা, অতীত বর্তমান সবকিছু শেয়ার করা ওর সাথে, এভাবেই শুরু। শুরু হওয়ার পর প্রায় আমি ওর বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাওয়ার পর ও আমার সাথে শুধু বলে মিট করার জন্য আমি সময় তো করতে পারি না, কারণ বাড়ি থেকে তো ডাকা আসা আমার কোনোভাবেই সম্ভব না। তারপর যেভাবে হোক জানুয়ারির ছয় তারিখ না আমি 1 তারিখ ঢাকাতে আসি, বাড়ি থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করে ঢাকাতে আসি। আসার পর 1 সপ্তাহ থাকার পর ওর সাথে আমি দেখা করি ঢাকাতে হাতিয়ে দিলে। দেখা করার পর ওকে কিন্তু আমি ফেসবুকে ছবি দেখছি, ফেসবুক আর বাস্তব ঠিক একই রকম, কিন্তু ও আমায় দেখে না ফেসবুকে, ও আমার অনেক ছবি চাইতো কিন্তু আমি দিতাম না, আমার কথা হচ্ছে যে আমায় দেখবে সামনাসামনি দেখবে। তারপর ও দেখলো, দেখা মানে ও আমার প্রতি এতটা ইমোশনাল ছিল যে বলার বাইরে, অনেক ইমোশনাল ছিল। তারপর এইভাবে চলতে থাকে, দেখা হয়, ভালো লাগা, ভালোবাসা, এভাবে শুরু হয়। শুরু হওয়ার পর থেকে কিছুদিন যায়, যাওয়ার পরে বিয়ের কথা উঠে। মানে আমি প্রথম ওরে ট্রাই করতেছিলাম মানে ওর প্রতি ততটা ইমোশনাল ছিলাম না থাকাতে ও কি করতো, ও আস্তে আস্তে বুঝতে পারতো যে আমি তার প্রতি ইমোশনাল না। ও আমার জিজ্ঞাসা করতো তুমি কি আমার চাও না, আমি শুধু এতটুকু বলতাম যে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, এটাই বলতাম। সত্যি কিন্তু আমি ওর মন থেকে চাইতাম না কখনো। তারপর ও বিয়ের কথা বলতো, ও খালি বিয়ের কথা বলতো, কিন্তু বিয়ের কথা বলতো ও যে মন থেকে বলতো না কোন কোথা থেকে বলতো এটা আমি ঠিক জানতাম না। এভাবে কথা বলার পরে একদিন ও সত্যি বলতেছে সিরিয়াসলি বিয়ে করার জন্য। তারপর আমিও বলি যে ঠিকই বিয়ে করব। তারপর বিয়ে করব, ও আবার কিরকম, ও বলতেছে, আমি বলছি তোমার যদি একটা সাহস থাকে তুমি তোমার ফ্যামিলির নাম্বার দাও, তো ওর মেজো বোনের নাম্বার দেয়। ওর মেজো বোন কি অনেকটা রাগি, এত রাগি যে বলার বাইরে। আমি আরো বোন দেখছি কিন্তু ওর বোনের মতো এরকম বোন কখনো দেখিনি। ঠিক আছে, ওর মেজো বোনের কাছে আমি ফোন দিয়ে বলতেছি যে আমি সোহেলের বউ, এভাবে বলি সোহেলের বউ। তো উনি বলতেছে কোন সোহেল, মানে কি ভাষায় জানি কথা বলছে আমি বুঝতে পারতেছি না। তারপর ওরে আমি ফোন দিয়ে বলে তোমার বোনের সাথে আমি কথা বলছি। তারপর ওর বোন ওকে অনেক কিছু বলে, বলার পর যাক চলে যায়। তারপর ও বলে বিয়ে করবে, আমিও বলি যে বিয়ে করবে, মানে একবার বিয়ে করবে এরকম। ও যখন ফ্যামিলি থেকে কিছু কথা শুনে তারপর ও মানে আমার ভুলা যায়, আবার যখন আমার সাথে একটু ভালো হয় আবার আমায় চায়, মানে এরকম একটা সময় ছিল। তারপর আমরা একটা ডেট ফিক্সড করি যে 8 তারিখ ফেব্রুয়ারির 8 তারিখ আমরা বিয়ে করব। তারপর 8 তারিখ বিয়ে করবো, এইভাবে সময় একটা নির্ধারিত করি। তারপর কিভাবে যেন মিষ্টি হয়ে যায়, ওর ফ্যামিলি চায় না যে এত দূরে, কোথায় নরসিংদী, কোথায় চাঁদপুর, কুমিল্লা, চায় না। তো এইভাবে যায়। তারপর 8 তারিখ ওর সাথে আমি দেখা করি, ঠিকই দেখা করি। একটা কথা গুরু আমি নিঃসংকোচে বলতে পারি, যেমন 8 তারিখে আমরা দেখা করি বিদায়, ওর এক লঞ্চ, আমি কখনো লঞ্চ দেখি নাই। তো ওইখানে যাই, চাঁদপুরে যায়, যাওয়ার পরে লঞ্চে একই কেবিনে, 2টা কেবিন, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আমরা একই কেবিনে আসি। ঠিক আছে, একই কেবিনে আসি, মানে চাঁদপুর থেকে ঢাকা আসি। কিন্তু এটা আমি বললে কেউ বিশ্বাস করবে না যে আমাদের মধ্যে কিছু হয় নাই। ঠিক আছে, তারপর আমি আসি, আসার পর ওরকে দেখতাম, আমার প্রতি অনেকটা আকৃষ্ট। ঠিক আছে, আকৃষ্ট হওয়ার পর আমরা একসাথে আসি, ও ট্রেনে আমরা একসাথে বাড়িতে যাই, ও আমার স্টেশনে নামায় যায়। তারপর এর মাঝে একটা কথা হয় যে ও আমার, ওর আমি কথা দিই, ওকে আমি কথা নেওয়া যায় তুমি বলো সত্যি কি তুমি আমার বিয়ে করবা, তখন ও আমার মাথায় হাত রেখে বললো যে ও আমাকে বিয়ে করবে। তারপর তো আমি এখন পুরোপুরি নির্ভরশীল ওর প্রতি হয়েছি যে না, ছেলেটা আমাকে সত্যি চায়। আর ওর প্রতি আমার এত একটু ইমোশনাল হইতাম কারণ ওর বাবা ছিল না, আমার বাবা আছে, আর আমাদের ফ্যামিলিতে ছেলে নাই। আমার কথা হয়েছে এটা যে ওর যেহেতু বাবা না, আমাদের ফ্যামিলিতে ছেলে নাই, তাহলে আমার বাবারে ওর বাবার মতো দেখতে পাই। আর আমি আমার মা বাবা নিয়ে একেবারে গর্ব করার মতো, সবাই জানি সবার বাবা মাকে অনেক বিশ্বাস হয়, কিন্তু আমার বাবা মা সত্যি খুব ভালো, এখানে সত্যি গর্ব করার মতো। তারপর যাক, এভাবে যায়। এভাবে যাওয়ার পরে এই মাসে, চলতি মাসের 10 তারিখে আমরা বিয়ে করি। বিয়ে করি বলতে গেলে
চলতি মাসের 10 তারিখ বলতে মে মাসের 10 তারিখে, সরি, এপ্রিল মাসের 10 তারিখে
আমরা বিয়ে করি। তবে আমাদের মধ্যে একটা সমস্যা ছিল কি, সার্টিফিকেটের বয়সে ও আমার থেকে 1 বছরের ছোট, মানে আমি ওর থেকে 1 বছরের বড়। কিন্তু অরিজিনালি সে আমার 1 বছরের বড়, কিন্তু সার্টিফিকেটের কারণে ও আমার থেকে 1 বছরের ছোট।
কিন্তু বয়স কত অ্যাকচুয়ালি
ওর বয়স? আমার জন্ম 96, আমার
সার্টিফিকেট অনুযায়ী বয়স কত?
আমার সার্টিফিকেট বয়স অনুযায়ী
19। আর
তার সার্টিফিকেট বয়স অনুযায়ী 18।
18 পার হয়েছে না হয়নি?
না, ওর 18 পার হয়েছে, 19, আমার 19। তারপর কিন্তু এমনি তো অরিজিনাল বয়স হয় না, তারপর এটাই কিন্তু মেন সমস্যা। তারপর আমি আমার সার্টিফিকেটে কি করি, মানে জন্ম নিবন্ধন কার্ডটা 1 বছর কমায়, আর ওর জন্ম নিবন্ধন কার্ডটা কি করে 2 বছর বাড়ায়। বাড়াবার পর যেদিন বিয়ে করব আমরা, আমি আমাদের স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আমি ট্রেন মিস করি। ট্রেন মিস করি বলতে গেলে ট্রেন আসে না, আসার কথা আসে না। তখন ওরা আমি ফোন দিয়ে বলতেছি দেখো,
তুমি করেই বলি, তুমি আসতেছো নরসিংদি থেকে, রাইট?
হ্যাঁ, নরসিংদি থেকে আমি চাঁদপুরে
যাব। ট্রেন মিস করলে?
হ্যাঁ, ট্রেন মিস করলাম। তারপর
তাকে ফোন দিয়েছো?
তারপর তাকে
আমি, সেই দিনই বিয়ে হওয়ার কথা, বাড়িতে কাউকে জানাওনি?
বাড়িতে কাউকে জানাইনি,
নিজেদের মতো করে প্ল্যান করতেছো?
হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে ও এরকম।
কখন রওনা দিচ্ছ তোমরা ট্রেন থেকে?
তখন ট্রেন থেকে আমি 10:30 ট্রেন,
সকাল 10:30।
হ্যাঁ, সকাল 10:30
চুপ করে বাড়ি থেকে বের হয়ে আসছো?
হ্যাঁ, চুপ করে বাড়ি থেকে মানে কাপড় চোপড় ব্যাগ করে দুইটা কাপড় নিছি।
বাসায় বলতেছে না যে কই যাচ্ছ?
ব্যাগে কাপড় কেউ দেখেনি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলছে যে আমার বান্ধবীর বিয়ে, ওখানে যাচ্ছি।
বিয়ে ট্রেন মিস করলে?
হ্যাঁ। তারপর ট্রেন মিস করার পর ওকে আমি ফোন দিলাম যে সুহেল আমি তো আসতে পারবো না। তো ও একেবারে কান্না কান্না বাবা বলতেছে কেন তুমি আসতে পারবা না, তোমার কথায় আমি ডেট দিছি, তোমার কথা আমি সব কথা ফাইনাল করছি। মানে এর আগেও 8 তারিখ ডেটটা মিস করছে, এখনো 10 তারিখ ডেটটা মিস করলে লোকজন আমায় কি বলবে? ওই সব বলছে। আমি কই না আমি আসবো না। সত্যি বলতে কি আমার কাছে টাকাও ছিল না, শুধু 150 টাকা নাকি 200 টাকা ছিল, কিন্তু বাই রোডে আমার এত এতটুকু জায়গা, নিম্নে 500 টাকা লাগে, আমি কিভাবে যাব? তখন ও বলতেছে তুমি এক কাজ করো, তুমি যেভাবে হোক বিবাড়িয়া পর্যন্ত আসো, আমি বিবাড়িয়া পর্যন্ত এসে তোমার নেই। তারপর ওর কথা মতো আমি ঠিকই যাই, ঠিকই গিয়ে আমার একেবারে টাকা আর যাওয়া রাস্তা এক সমান হয়। ও বিবাড়িয়া পর্যন্ত আসে 2.5 ঘন্টা বসে থাকার পর, আর সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কার জন্য বসে আছেন। আমি শুধু একটা কথা বলতেছি, আমার হাজবেন্ড আসবে, আমার ওর বন্ধুর বিয়ে, ওর বন্ধুর বিয়েতে আসছি। তারপর ও আসার পর ওর সাথে অনেক ইয়ে হয়, অনেক ঝগড়া হয় আমার, যে তুমি আমার এতক্ষণ বসায় রাখছো, এতক্ষণ ইয়ে করতেছো, তার ওকে দেখো তোমার জন্য আমি এত সবকিছু করতেছি, তুমি আমার সাথে রাগ দেখায় না। যাক যাই ওইখানে যাই, ওইখানে কিন্তু কুডে বিয়ে হওয়ার কথা ছিল, কুডে বিয়ে হয় না কেন জানেন? আমাদের বয়সটা ছিল একটু ব্যবধান, তারপরে কথা যে এত রাত্রে তো কুট খোলা থাকবে না, তখন একটা স্ট্যাম্প নেই, আমি তো স্ট্যাম্প সম্পর্কে কোনো কিছু বুঝি টুঝি না। তারপর একটা স্ট্যাম্প নেয়, নেওয়ার পরে কাজীর বাড়িতে যায়, ওর দুটা বন্ধু যায়, বন্ধু যাওয়ার পরে আমরাও যাই। যাওয়ার পরে কাজী বলতেছে যে আপনারা উজু করে আছেন, তো যাই আমরাও দুজন উজু করে যাই। উজু করে যাওয়ার পরে বলতেছে ছবি দেয়, ছবির পর আমরা সিগনেচার করি, করার পরে একটা কাগজ দেয়, কাগজে সাদা কাগজে সিগনেচার করে। তারপর কাজী আমাদেরকে বোঝায় বলতেছে এটা তো কোর্টের নোটিশ, এটা কোর্টে আমি দিব, কিন্তু আপনাদের ঠিকই নিতাম, কিন্তু আপনাদের একটু সমস্যার কারণে নিতেছি না, এটা আমি কালকে কোর্টে জমা দেবো, তারপর এর পরের দিন এই কাগজটা বাড়ি। ও এটা উনি এটা বলে, এটা বলার পর ভালো ভালোই বিয়েটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর সাথে সাথে তো আসা ওইখান থেকে সম্ভব না, তাই দুই যে বন্ধু সাক্ষী হয়েছিল, তারপর এক বন্ধুর কাছে, এক বন্ধুর বাসায় যাই আমরা। বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওইখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া মানে ওইখানেই আমরা থাকবো, থাকবো। থাকার পরে ওর কাছে সবার জীবনে শুনছি সত্যি সুখের রাত নাকি এই রাতটা, কিন্তু আমি ভাবি না যে আমার ভাগ্যে এরকম একটা রাত পড়ুক। ফ্যামিলি ছাড়া কোনো সাজানো গোছানো না, সবার একটা আশা থাকে, তো আমি কিছুই পেলাম না। তারপরও আমি এতটুকু ইয়া করতাম যে ওর ছেলেটা ভালো দেখে তা একাকিত্ব দিয়ে করছি, আর আমার ফ্যামিলি থেকে কখনো ওর কাছে দিব না, ভালো দেখে আমি করছি, কারণ আমি ওর যা বলতাম তা শুনতো। তারপর ও আমার বলতেছে যে ও আমার একটা সুতাও দেয় নাই, তারপর আমার কোনো কষ্ট লাগে না, শুধু ও 2 লাখ টাকা কাবিন দেয়, 2 লাখ টাকা থেকে আবার 20,000 টাকা উসুল দেয়। তারপর কিন্তু কোন উসুল দেয় কিন্তু কোনো কিছু দিয়ে কাটায়, স্বর্ণ গহনা দেয় কিন্তু কোনো কিছু কাটে না। ওষুধ আমার কাছে বলে তুমি আমার কাছে কি চাও? তারপর আমি বলি তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো, এতটুকু বলতাম। তারপর ও আমার বললো যে আমি তোমার যেভাবে চালাই এইভাবে চলবো, না বললো হ্যাঁ চলবো। তারপর একটা দিন কেটে যায়, তারপর পরের দিন ওর অফিসের স্টাফ স্যার সবাই আসে আমাকে দেখতে যে সোহেল বিয়ে করছে, সোহেল বিয়ে করছে, কোথায় বিয়ে করছে। তারপর সবাই যায়, সবাই দেখে দেখে ইয়েতে করে। তারপর পরের দিনও আমরা ওইখানে থাকি, ওইখানে থাকার পর আমি ওরে বলতাম, ও কিন্তু আমার সব অতীত জন্য বিয়ে করছে, ও আমার বলতেছে দেখো আমি যে তোমার বিয়ে করছি, আমার ফ্যামিলিতে যদি এটা জানতে পারে যে তোমার অতীত এত খারাপ, তাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না, তুমি কোনোদিন বলো না। আমি বললাম হ্যাঁ আমি কেন বলতে যাবো। তারপর আমি বলি আচ্ছা তোমার ফ্যামিলি যেহেতু অ্যাকসেপ্ট করবে না, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। এর 2 দিন পর আমি এই কথা বলি, এই কথা বলা ও আমার এটা থাপ্পড় মানে মানে কিন্তু এরপরের দিন কিন্তু কাগজটা হাতে আইসা পরে, কিন্তু এই কেন আমি ডিভোর্স দেওয়ার কথা বলি এটা বলার কারণে ও আমায় বেশি মতো কাগজটা দিতে চায় না, মেন কাগজটা দিতে চায় না, দিতে চায় না, বিদায়। তারপর পরের দিন সকালে আমরা চলে আসবো বাসা থেকে, বাসা থেকে আসবো, আসার পর বাসে যাই। মানে ভাবি আমার অনেক বুঝায় টুজায় বলে, ভাইয়া বুঝায় টুজায় বলে যে দেখেন বিয়ের আগে মানুষ কত কিছু করে, আপনি কোনো কিছু করেন না, ও ফ্যামিলি অজান্তে বিয়ে করছেন, একটু ভালোভাবে সেভে থাকেন, এসব বলে টলে। কিন্তু ও যে বিয়ে করছে একমাত্র ওর ভাবি জানতো, আর কেউ জানতো না। তারপর বাসে যায়, বাসে যাওয়ার পরে ও বলতেছে ইয়ে করছে আমার হাতে ধরে বলতেছে যে এই হাতটা সবসময় ধরা থাকবো তো? আমি বলতাম হ্যাঁ সবসময় ধরা থাকবো। তারপর কি নিয়ে কথা কাটাকাটি তো বলতেছে কাগজ আসছে। আমি বলতেছি কাগজ আসছে, কাগজ পাইছো হাতে, আমায় কাগজ দিলে না? তারা বলতেছে তোমায় আমি কাগজ দিই না। আমি কিসের জন্য তুমি আমার দাও না? তারা বলতেছে বাবি না করছে। আমি বাবি না করছে মানে তুমি বিয়ে করছো আমার, আমার বিশ্বাস করতেছো না? তোমার কাছে আমি এই মুহূর্তে ডিভোর্স চাই, তোমার কাছে আমার সংসার করা চলবেই না। এমন ভাবে বলি ঠিক আছে, আমার রাগের মাথার একেবারে অতিরিক্ত বেশি ছিল। অন্যায় বলতে বলতে ছেলেরা কিন্তু কম কষ্টে কাঁদে না, তখন ও কান্না করতেছে দেখো দেখো আমি এটা ভুল করে ফেলছি, তুমি যদি এখন বল এখন আমি বাসা থেকে কাগজটা নিয়ে এসে দিব। আমি বলতেছি না তুমি আমার এখন ডিভোর্স দিবা, আর আজকে আমি বাড়িতে গেলে তুমি আমার সাথে যোগাযোগ করবে না। এইসব বলতে বলতে ও হাসতে 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 একেবারে অজ্ঞান হয়ে যায় এই বাসের মাঝে। বাসের মাঝে আমি একা মেয়ে কি করব, এই সুহেল এই সুহেল করে কান্না করতেছি কান্না করতেছি, ও উঠেই না ওঠেই না। আমার এত ভয় লাগতেছে, বাসের কন্ডাক্টর এসে বলে আপা আপা নিয়ে যান ওরে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের কাছে নিয়ে যান। আমি এই যে ডাকি কোনো হয় না, আমি একা কি থাকতাম এই কিভাবে ডাক্তারের কাছে তারে নিয়ে যাবো? তারপর যেভাবে হোক পানি টানি দিয়ে ও সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ও বলতেছে তুমি বলো তুমি আর আমার কাছে ডিভোর্স চাইবার না? আমি বলতাম না আমি একাকৃত্ব বিয়ে করছি, তোমার কাছে ডিভোর্স চাওয়ার জন্য না আমি আর ডিভোর্স চাইব না। ও আমার মাথায় ওর মাথায় হাত দিয়ে বলতেছে বলো তুমি চাও না? আমি বললাম হ্যাঁ চাই না। তখন ও আমার সাথে কুমিল্লা পর্যন্ত আসে, আসে বলতেছে আমার আর না ভালো লাগতেছে না আমি যাবো না। তারপর আমি বলছি হ্যাঁ তুমি যাও। তখন আমি কুমিল্লা থেকে নরসিংদী আইসা পড়ি, আমার কাছে কিন্তু টাকা ছিল না, আমার টাকা দিয়ে দেয়। তারপর ও চাঁদপুরে যায়, চাঁদপুরে যাওয়ার পর ও শুধু আমায় ফোন দিত, বলতো তুমি চলে গেছো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না, এমন করে বলতো। তো আমারও খুব কষ্ট লাগছে যে কেউ চাই না তার স্বামীরে ছেড়ে দূরে যাইতে। তারপর ওর কথাটা তো ওর বাবি জানতো না বাড়িতে, ওর বাবি বললা দেয় ওর বাড়িতে ওর বোনদের কাছে। তারপর ও আমায় কান্না করে বলতেছে যে বাড়িতে সবাই যাই না গেছে। তারপর আমি বলতেছি যাই না গেছে তুমি শিকার আইসো না? বলে না এখন যেহেতু যাই না গেছে আমি কাগজটা নিয়ে যাই, এখন গরম গরম থাকতে ব্যাপারটা সমাধান হয়ে যাক। তখন আমি বললাম যাও। তখন ও বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওটা অনেক মায়ের দূর করে। আমি কখনো শুনি না যে ছেলে মানুষকে কখনো তাদের বোনরা মারে, এই প্রথম শুনলাম। তখন ওর মোবাইল নিয়ে নেয় সিম নিয়ে নেয়, তখন ওর মার মোবাইল দিয়ে আমায় বলতেছে দেখো আমার কাছ থেকে তো আপা কাগজটা নিয়ে নিছে এবং মেন কাগজটা ওর আপা ছিঁড়াও ফেলে, এটা ভুয়া এইসব বলে। বলার পর ছিঁড়ালার পর ও আমার ওর বাড়ির নাম্বার দিয়ে ফোন দেওয়ার পরে দেখো আমি চাঁদপুর গিয়ে তোমায় ফোন দিব, তুমি চিন্তা করো না আমি আছি, এটা বলছে। এটা বলার পর ও চাঁদপুর আসে, আসে আমায় ফোন দেয় যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কাছে সত্যি আছি, কারণ আমি এত কষ্ট করে বিয়ে করছি তোমাদের রাখার জন্যই তো। আর ছেলেরা বিয়ে করে একবারই, আমার জীবনে তো একবারই হয়েছে। এমন করে বলতো ওর কথা আমি সত্যি ভরসা পাইতাম। তারপর ওর বন্ধুর কাছ থেকে একটা মোবাইল নেয় সিম নেয় না, ও আমার ফোন দিত। ফোন দেওয়ার পরে ওর ফ্যামিলি থেকে কি চাইতো, ওর ফ্যামিলি থেকে চাইতো আমার ফ্যামিলি 5 লাখ টাকা দেক, ওর বাহিনী নিয়ে দেখ। তখন আমি শুধু বলতাম যে আমার ফ্যামিলি 5 লাখ টাকা 10 লাখ টাকা বোঝে না, তোমার যেহেতু বাহিরে যাওয়ার ইচ্ছা আমার ফ্যামিলি যে দেশে নিয়ে দেয় তুমি এ দেশে যাবা, আমি এটা বলতাম। তো ও বলে যে তুমি তোমার বাড়িতে বলো। তখন আমি বলি দেখো আমার বাড়িতে এখন বলা সম্ভব না, তুমি তোমার বাড়ি আগে ম্যানেজ করো, তোমার বাড়ি থেকে আমার বাড়িতে লোক পাঠাও, এটা আমি বলতাম। বলার পরে তারপর এইভাবে বলি, এভাবে বলার পর ওর বন্ধুর মোবাইল দিয়ে 2-4 দিন আমার সাথে কথা বলতো। বলার পরে কি হয়, ওর আপা আসে, মামারা আসে, অফিসে আসে, অফিসে আইসা মানে ওরা বিশ্বাস করে আমার সাথে যোগাযোগ আছে, কিন্তু ওরা চায় না আমার সাথে রিলেশনটা ও রাখুক। তারপর ওরা আইসা ওরে ধরে নিয়ে যায়, এখান থেকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ও আমার সাথে খুব ভালো ছিল, আর ওরা যেদিন নিয়ে গেছে ওই দিন ওর সাথে আমার মিট করার কথা ছিল, ও আবার দ্বিতীয়বার কাগজটা তোলার কথা ছিল, এই টাকাটা দেওয়ার কথা ছিল আমার, কিন্তু ভাগ্যবশত আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যায়। ওরা আমি বলি ও বিশ্বাস করে না, বলে আমি নাকি ভুল বলতেছি। তারপর ও বলছে আচ্ছা যেভাবে হোক আমি ম্যানেজ করে কাগজটা তুলবো পরে, আচ্ছা যাক ওরে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কি হয়, ও একেবারে চেঞ্জ, আমি ফোন দেই ফোন ধরে না কিছু না, হঠাৎ করে বিকাল ও আমায় ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে আমার তুমি ক্ষমা করে দাও। আমি বলতেছি কেন হঠাৎ করে এই কথা বলতেছো? হ্যাঁ আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। আমি বললাম কেন বল আমার কি অপরাধ? ও বলে আমার নাকি আগে বিয়ে হয়েছে, আমি কামিনের টাকার জন্য ওরে বিয়ে করছি, এইসব বলতেছে। আর ওর ফ্যামিলির লোকজন আমার অনেক কিছু বলতেছে যে এটা নাকি আমার ব্যবসা,
কিন্তু আমি বোঝাইতে পারতেছি না যে এটা আমার ব্যবসা না, হয়তো আমি ফ্যামিলি সারা বিয়ে করছি, কিন্তু আমার কথা একটাই যে তোমরা আমার ফ্যামিলিতে আসো, আসে দেখো যে আমার ফ্যামিলি কি রকম, তুমি আমার ফ্যামিলিতে আসে শুনো যে আমার এটা আমার ব্যবসা হয় বা আমার আগে বিয়ে হয়েছে, তোমরা আমায় চাও নাকি আমি তোমাদের কাছে যাবো না, আমার কথা ছিল এটা। তারপর ওরা আমার কথা শুনতেই যায় না, তারপর আমি কি ভাবলাম যে ও ওর ফ্যামিলির সামনে দেখাবো না, আমায় এসব বলতেছে ব্যাকআপ চাইতেছে, কিন্তু একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, আর পারতেছি না, যে মানুষটা কন্টিনিউ কথা বলতো, মানুষ ছয় বছর এত ফোন দিত না, এত কথা বলতো না, ও আমার ছয় মাসে এত ফোন দিছে, এত খবর নিত, কিন্তু হঠাৎ করে চারটা দিন ফোন দেয় না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, না পারতেছি খাইতে, না পারতেছি কোনো কিছু করতে, শুধু ওর কথা মনে হয়, যেখানে বসে ওইখানে খালি মনে হয় এখানে বসে ওর সাথে কথা বলছিলাম, ওইটা বলছিল ওইটা বলছিল, এরকম মনে হতো। আর না পারে আমি ওর বাড়িতে ফোন দিই, ফোন দেওয়ার পরে ওর ভাবি ফোনটা রিসিভ করে, রিসিভ করার পরে বলতেছে ওর মেজু ভাবি বলতেছে কে, আমি বলতেছি আমি সুহলের ওয়াইফ, আর বলতেছে আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি হ্যাঁ বলেন, বলতেছে যে ইয়ে করছে আপনার কি সত্যি বিয়ে হয়েছে, আমি হ্যাঁ, ও যেহেতু কাগজ হয়েছে তাহলে তো বিয়েটা মিথ্যে না, তারপর বলে কি আপনার কাছে যদি কাগজ থাকে আপনি বাড়িতে আসেন, আমি বললাম কেন, তো ওর বোনেরা বিশ্বাস করতেছে না যে বিয়েটা হয়েছে, তারপর ওর সাথে বলতেছে যে ইয়ে করছে আমি যে আপনার সাথে কথা বলছি এটা আবার বলবেন না, ওর কাছে আমি হ্যাঁ বলবো না, আপনি মোবাইলটা রেখে দেন, একটু পরে আমি আবার ফোন দিলে ও রিসিভ করবো না, একটু পরে আমি আবার ফোন দিই, ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করে, রিসিভ করে ও কোনোভাবেই স্বীকার আসে না যে ও সুহেল, আমি তো একটা মানুষের সাথে কথা বলছি, আমার একটা আইডিয়া আছে না ও সুহেল, এই হাজারবার বলতেছি তুমি সুহেল না, ও বলেই না ও সুহেল, তারপর শুধু আমি একটা কথা জানতে চাই যে তুমি আমার কাছে কি চাও বলো, ও বলছে তুমি ওয়েট করো পাঁচ বছর, আমি বলি হ্যাঁ পাঁচ বছর না আমি দশ বছর ওয়েট করবো, তুমি শুধু আমার ফ্যামিলিতে যাতায়াত করো, আমি শুধু এটা বলতাম, কিন্তু ও আমার কথা শুনতো না, ও বলে না তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি, তোমার আগে বিয়ে হয়েছে তুমি আমায় কেন বলো না, আমি শুধু একটা কথাই বলি যে আমি আমার এমন কোনো অতীত নাই যে ওর কাছে লুকাই না, তো আমায় কেন বলে যে বিয়ে করবে, বিয়ে করেছে আমার আগে, এটা আমার কাছে খুব কষ্ট লাগলো। তারপর ও বলতেছে আমার ডাকা পোস্টিং হয়েছে, আমি কিন্তু আমি বিশ্বাস করি না, সত্যি আমার ডাকা পোস্টিং হয়েছে, আমি কালকে কালকে অফিসে যাবো, আমি আচ্ছা, তারপর ওর কিন্তু ডাকা কিন্তু কোনো পোস্টিংই হয় না, পোস্টিং না হওয়া বিধায় ও বলে যে ডাকা পোস্টিং হয়েছে, তারপর আমি ওর অফিসে ফোন দিই, ফোন দিয়ে জানতে পারি যে ও চাঁদপুরে আছে, তারপর যাই চাঁদপুরে, চাঁদপুরে ও যায়, যাওয়ার পরে আমি ওর কাছে তো মোবাইল নেই, আমি ভাবতাম ও মনে ওর ফ্যামিলি চাপে পড়া এসব বলতো, কিন্তু চাঁদপুর আসে এখন তো তার ফ্যামিলি নাই, ফ্যামিলির কাছে নাই, তাহলে ও কেন আমার সাথে যোগাযোগ করতেছে না, তখন আমি ভাবতাম যে ও মনে আমার সত্যিই চায় না, এরকম ভাবতাম, কিন্তু আবার এটা ভাবতাম যে মনে ওর বাড়ি থেকে কোনো কসম টসম দিছে, এই কারণে হয়তো বা আমায় চায় না, এটা ভাবতাম, কিন্তু ও না সত্যিও আমাকে চায় না, ওর শুধু একটাই সমস্যা আমার নাকি বিয়ে হয়েছে, আমি কি করে বোঝাবো যে আমার বিয়ে হয়েছে না, আমার কোনো কিছু ভালো লাগে না গুরু, আমি কি করব, আমার বিয়ে হয়েছে, আমি এসে বলি আমার বিয়ে হয়েছে আমার বিশ্বাস করে না, ও আমার ফ্যামিলিতে আসতেও চাই না, আমি মরে যাই, আমি ওর বন্ধুর নাম্বার পাই, নাম্বার পাই ওখানে ফোন দেই, ফোন দেওয়ার পর ও আমার কাছে শুধু একটা কথাই বলে আমি সেপারেট চাই, কিন্তু আমি তো সেপারেট চাই না, কি করবো আমি, আমার ফ্যামিলি তো জানে, সবাই শুধু বলে ছেলেকে বল আসতে, কিছু বলার নাই আমার, তখন আমি কি করব,
এত কিছু যেহেতু হয়েছে বেটার তুমি ভাই জানায় দাও যে আসলে কি করা উচিত তার।
ও আমার ফোন দিয়ে বলে তুমি জাহান্নামে চলে আসতে যাও মরো, আমি বললে কেউ বুঝি আমি তোমায় চাই, আমি কার কেউ চাই না তোমার। ওর ফ্যামিলি থেকে আমার চেট দেয় যেন আমি আগে না বাড়াই, আমার বাঁচতে দিব না এসব বলে। ওরা দশটা বললে আমার দুটা বললে অপরাধ,
যত বেশি আমরা শিক্ষিত হচ্ছি যত বেশি আধুনিক হচ্ছি তত বেশি বিবেকহীন হয়ে পড়তেছি, তত বেশি স্বার্থপরতায় জড়িয়ে যাচ্ছি। আবেগ ভালোবাসা মহব্বত টান ইশক এই কথাগুলো দিন দিন কেমন যেন মূল্যহীন হয়ে পড়তেছে। ইট পাথরের এই শহর, ইট পাথরের এই দেশ, সমস্ত রকমের অনুভূতির ঊর্ধ্বে যেন চলে যাচ্ছে দিনকে দিন। সত্যি তো যে আবেগ পূর্ণ এই যে আবেদন এবং খুব সরল যে অভিব্যক্তি আমরা কিন্তু চাইলেই পারি যে আমাদের শোটাকে অনেক বেশি গ্ল্যামারাস করতে, একদম ইন্টারভিউ নিয়ে যারা খুব বাংলা ইংরেজি মিশেলে কথা বলতে পারে, উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার যারা বিলংস করে তাদেরকে দিয়ে হয়তো প্রোগ্রাম চালালাম, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিও তো সাধারণ মানুষের কথা বলে, তাই যদি হয় তাহলে সাধারণ থেকে সাধারণ জায়গা থেকে মানুষগুলো রিপ্রেজেন্ট করুক ভালোবাসা বাংলাদেশের স্টুডিও। আজকে যে মানুষটি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে, যে মানুষটি তার জীবনের কথা বলেছে, এই সীমা খুব সাধারণ একটা মেয়ে, একদম সাধারণ, নিপাট সাধারণ বলতে যা বুঝায়, কিন্তু বুঝের মধ্যে একটা জিনিসই সে বুঝে যে জ্ঞান হওয়ার পর থেকে সত্যিকার অর্থে যদি ভালোবাসতে হয় বা ভালোবেসে থাকে তার এই স্বল্পতম জীবনে, 18-20 বছরের একটি মেয়ে স্বল্পতম এই সময়ে যদি একটা কাউকে ভালোবেসে থাকে সেটি হচ্ছে সোহেলকে। যে কোনো কিছুর বিনিময়ে যে মানুষটির সাথে বৈবাহিক সম্পর্কে সে জড়িয়ে পড়ে গত 10 এপ্রিল যতটুকু আমি শুনলাম, 10 এপ্রিল মানে এখন থেকে মাত্র 18টা দিন আগে, যার মেহেদির রং আমি সেটাই বারবার খেয়াল করার চেষ্টা করছিলাম। আমি জানি না এই মেহেদিটা হয়তো বিয়ের সমকালীন সময়ে হয়তো দেয়া হাতে, যে রং এখনো এতটুকু ফিকে হয়নি, আর সেই মেহেদির রং মনে হয় ফিকে হয়ে যাবে তার চোখের পানি মুছতে মুছতে। তো এটা তো একটা জীবন দিন শেষে, যে মেয়েটির চোখের সামনে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে আর কাঁদতেছে সেটা একটা মানুষ, তার মধ্যে তো আল্লাহর দেয়া সৃষ্টির সেরা জীব হিসেবে সে জীবনটাকে ফুঁকে দেওয়া আছে। এই দীর্ঘ নিঃশ্বাস কি অনেক বেশি মারাত্মক না যে দীর্ঘ নিঃশ্বাস এসে পড়তেছে এই মাইক্রোফোনে, যে দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর ইথারের মাধ্যমে, সেটিকে একটা মানুষের জীবনকে অভিশপ্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট না? সত্য যদি সীমার বিয়ে হয়ে থাকে, সীমা এক কথায় বারবার বলার চেষ্টা করছে, তাহলে জানুক তার যদি প্রিভিয়াস পূর্বতন কোনো সম্পর্ক এরকম থেকে থাকে এটা প্রমাণ করতে কিন্তু কোনো রকেট সায়েন্টিস্ট তার এলাকায় গেলেই কিন্তু সহজেই এটাকে আবিষ্কার করা যায়, সহজে আবিষ্কার করা যায় আদৌ সে বিবাহিত কি। তো খোড়া একটা যুক্তি যে একটা মানুষকে তার জীবন থেকে হঠাৎ করে ফেলে দেওয়া এটা কোন ধরনের অন্যায়ের মধ্যে পড়ে আমার জানা নাই, কারণ আদৌ তার বিবাহ আগে হয়েছিল কিনা এটা প্রমাণ করাটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, খুবই সাধারণ ব্যাপার। তার এলাকাতে গেলেই আমরা এটার চাইলে এটা আমরা প্রমাণ করতে পারি, এবং সে বারবার বলছিল যে এরকম কিছু প্রমাণ যদি তোমরা করতে পারো আমি আমার মতো করে সরে যাবো, কেন চাইবো তোমাকে আমার জীবনে?
কোনোভাবে বোঝাতে পারতেছি না, আমার যদি কোনো কিছু হয় আমার আগে আমার বাবা পড়িয়া দেব, আমি বড় মেয়ে।
একটা মানুষ তার পেছনে কতগুলো কষ্ট, কত কত রকমের রূপ রং বৈচিত্র্য থেকে থাকে, তাকে নিয়ে কত মানুষের স্বপ্ন সাদ আহ্লাদ জড়িয়ে থাকে, জড়িয়ে থাকে তার বাবা মার আকুতি, তাদের ভালো লাগা মন্দ লাগা। একটা ঘটনা কত বিদ্যে একটা পরিবারকে পিছিয়ে দেয়, কতগুলো মানুষকে কষ্টের সামনে দাঁড় করিয়ে দেয়। যে সীমাজকে আমাদের সামনে উপস্থাপন করছে তার জীবনের কথা, খুব সাধারণ নিপার সাধারণ একটা মেয়ে, কিন্তু তার কষ্ট, তার কান্না, তার চোখের পানি, তার দীর্ঘ নিঃশ্বাস, এটি তো নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট মেয়েটির চাইতে কোনো অংশে মূল্যে কম না।
আমাদের ফ্যামিলিতে কারোরই দুই বিয়ে হয় নাই, আমার কেন হবে? এখানে আসার আগে ওর সাথে আমার কথা হয়, ওরে আমি বলছি যে আমি ঢাকা এফএমে যাবো, তখন ও বলতেছে কি পাগলামি করো ওখানে কে যাবা, আমি বলতেছি তুমি আমার বোন বুঝো, আমি সত্যিটা বলতে চাই, সবার দাঁড়াতে চাই, তো বলে যাও গিয়ে নিজের সম্মান নষ্ট করো, এখানে আসা যদি সম্মান নষ্ট হয় তাহলে যারা আছে সবার কিছু তো সম্মানই নষ্ট হয়
না। এটা হচ্ছে স্বয়ং তুমি এই চিন্তা করে বলেছো যে এখানে আসলে কথা যদি বলে তাহলে তোমার জন্য হয়তো ক্ষতির কারণ হবে, পিপল জেনে যাবে তোমার সম্বন্ধে, তোমার ইনফরমেশন সকলে জেনে যাবে, তুমি হয়তো অপদস্থ হবে, ভাবেই তোমাকে অপদস্থ করা আমাদের উদ্দেশ্য না। এবং মজার ব্যাপার এটাও জেনে রাখো, এখনো তো তোমার বৈবাহিক সম্পর্কে স্ত্রী, সেও চায় না যে তুমি ছোট হও, তুমি কারো কাছে তোমাকে ছোট হতে হো, শুধু এই কথাটাই বলতে এসেছে আমাকে উপলক্ষ করে। তুমি কত ভালোবাসো তাকে,
আমি বলে হাত ধরে মেনে করে ওর ভিক্ষা চাই, বলে আমি এইভাবে পছন্দ বলে কিন্তু ওর মন বলে না।
ছোট্ট আশা এসেছে, যে আশাটা আমি জানি যে কোনো বাস্তব রূপ নাই, হয়তো এরকম একটা আশা ওর মনের মধ্যে কাজ করতেছে। গুরু এতসাম এই ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে বসে অনেক সমস্যার সমাধানের চেষ্টা করছে, হয়তো তার উসিলাতে হলেও যদি সোহেলের সাথে কোনো রকমের কোনো কমিউনিকেশন হয়, বাট আমার তো অতখানি ক্ষমতা নাই, সেটা তো আমিই জানি। এনিওয়ে একটা মানুষের জীবন, একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালো লাগা মন্দ লাগা সব চোখের সামনে মুখ খুবড়ে পড়লো সোহেল। তুমি থাকো তোমার জীবনে অনেক ভালো করে, ভালোভাবে ফার্স্ট ইনিংস বিতর্কিত, সেকেন্ড ইনিংস শুরু করো নতুন উদ্যমে, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা
নিয়ে,
মেনে নিতে হবে, মেনে তো তোমাকে নিতেই হবে।
সোহেল
অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে যাচ্ছি,
দেখো
তবে এটা সত্য যে তোমার কাছে অনুরোধ করবো, কোনো নয় বিনয় করেই বলবো, যেহেতু কোনো মিথ্যা কোনো কোনো রকমের মিথ্যার বেসাতি দিয়ে, মিথ্যা কোনো রকমের একটা ইনফরমেশন একটা তথ্য একটা মানুষের উপরে ছড়িয়ে দিয়ে এভাবে সম্পর্ক থেকে চলে যাওয়ার কোনো মানে হয় না। কারণ তুমি খুব ভালো করেই জানো যে আজকের তারিখে যদি কোনো মানুষের কোনো বৈবাহিক পূর্বতনা সম্পর্ক থেকে থাকে সেটা প্রমাণ করার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, খুব সহজেই সেটি প্রমাণ করা যায়। যেটি ফেস করার জন্য সীমা বারবার বলছিল, আমার সত্যি যদি এমন কিছু ঘটনা থেকে থাকে আমি অবশ্যই তাকে আশা করতে পারি না, কিন্তু যদি না হয়ে থাকে কিন্তু যদি না হয়ে থাকে তাহলে মিথ্যা একটা ঘটনার ধূপ নেই, এই মানুষটার যে কান্নার কারণ হলো, এত দীর্ঘ নিঃশ্বাসের কারণ হলো, তারপরে সেকেন্ড ইনিংস তুমি শুরু করতে যাচ্ছ, অদূর ভবিষ্যতে হয়তো নতুন করে আবার নতুন উদ্যোগে নতুন কোন সংসারের সংসার পাবে তুমি, সেই সংসারে তুমি কতখানি সুখী হতে পারবে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহের কারণ আছে। সেই সংসার আলো করে যে সন্তান তোমাকে আসবে, তোমার চোখের দিকে তাকিয়ে যখন কথা বলবে বাবা বলে ডাকবে, কতটুকু ভালো লাগা তোমার মধ্যে কাজ করবে, নাকি ওই জীবন আবার অভিশপ্ত হয়ে যাবে এই মেয়েটি দীর্ঘ নিঃশ্বাসের কারণে বা কষ্টের কারণে, সেই ব্যাপারে ভাববার যথেষ্ট সুযোগ আছে তোমার।
আমি মানলাম যে আমি খারাপ, হয়তো আমি একা কিন্তু বিয়ে করার কারণে আমি খারাপ, আমার ফ্যামিলি তাই দেখুক আমি কোন ফ্যামিলি সন্তান, ভয় পায় আমার ফ্যামিলি থাকতে চায় না।
অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছে, মেনে নাও তোমার নিয়তি। ভুল করেছো তুমি, ভুল করেছো নিজের পরিবারকে তোমার স্বপ্নের সাথে অ্যালাইন না করে, ভুল করেছো এত অল্প বয়সে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে, ভুল করেছো যে মানুষকে তোমার জীবনের সারা জীবনের কান্ডারি ভেবেছিলে সেই মানুষটি তোমাকে আজ বিয়ের মাত্র 18 দিনের মাথায় রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে। এটাই তোমার নিয়তি, এটাই তোমার জীবন। এখন তোমার এই দীর্ঘ নিঃশ্বাস, তোমার কান্না, তোমার কষ্ট, এগুলোই তোমার ক্ষতি।
যে মানুষটা তিন বেলা ফোন দিত, তিন বেলা ফোন
দিয়ে আর দিবে না,
করতো যে খাইছো কিনা,
আর দিবে না কিছুদিন পরে,
এটা করছো কিনা যেটা উঠি না, এখন তোমায় কেউ বলে না,
আর দিবে না, আর খোঁজ করবে না, মেনে নাও এই বাস্তবতা। সোহেল সুখী থাকো তুমি তোমার জীবনে, অনেক বড় করে বাঁচো, দ্বিতীয় ইনিংস তোমার জন্য, দ্বিতীয় ইনিংস এর জন্য অনেক অনেক শুভকামনা, সন্তান সন্ততি নিয়ে একটু পবিত্র লাইফ লিড করো, জীবনের যৌবন যখন ঢলে যাবে, চামড়া যখন কুচকে যাবে, আয়নার সামনে দাঁড়ায় যখন নিজেকে দেখে ঘৃণা হবে, যে কোনো একটি মানুষকে জীবন মৃতের মতো লাশের মতো বানিয়ে দিয়ে তুমি নতুন জীবন শুরু করেছো, নতুন ভালো লাগা নিয়ে নতুন ভাবে নতুন উদ্যমে শুরু করেছে,
ঠিক মতো আজকে আপনাদের এখানে আসছি, প্রায় 2 দিন পর আমি খাইছি, কাউকে বলা বোঝাতে পারি না যে কিসের জন্য খাইতে পারি না।
সোহেল এভাবে ভালো থাকা যায় না, কত কত খুব অল্প সময়ের জীবন রে ভাই, আশপাশ থেকে যে কোনো সময় বিনা নোটিশে যে কেউ চলে যাচ্ছে,
কত পরিচিত মানুষ। ওটা আমি পাঁচক্ত নামাজ পড়াতাম, মুজিকে একটু খাইতো, এটা আমি বন্ধ করাইছি, ওরে আমি ভালো ভালো উপদেশ দিতাম যে বাড়িতে কন্টিনিউ কথা বলো, তোমার মার সাথে কথা বলো, বাড়ির সবার খবর নাও, তোমার বাবা নাই
যেমন, এমন সন্তান অবশ্যই কেউ জন্ম দিতে চান না যে সন্তান আখেরে কোনো মানুষের বিশ্বাসঘাতকতার কারণ হতে পারে।
ও আমায় বলতো তুমি আমি ঠিক থাকলে কেউ কোনো কিছু করতে পারবে না,
যদি হয়ে থাকে এত স্বপ্ন, এত ভালো লাগা, এত ভালোবাসা, কি কারণে এই মানুষটিকে দেখালে বলো, এত অল্প সামান্যতম বয়সে যার জগৎ শুধুই তোমাকে ঘিরে, এত বড় পাহাড় সমান পৃথিবী তার পড়ে আছে সামনে, কিভাবে কাটাবে বলো? একটা মানুষকে স্যান্ডউইচ করে দিয়ে জীবন মৃতের মতো ছেড়ে দিয়ে চলে গেলে তোমার পরবর্তী কাহাটা কত দূর পর্যন্ত জীবন তোমার সুখে হবে বলো? কতখানি ভালো থাকবে তুমি বলো? যৌবন যখন ঢলে আসবে, জীবন শায়ান্নে যখন চলে আসবে, তুমি ঘেন্না হবে নিজেকে দেখে, কারো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কখনোই ভালো থাকা যায় না। তোর পৃথিবীতে আজ অবধি মানুষের কষ্টকে পুঁজি করে কেউ ভালো থাকেনি সোহেল, কোনোভাবে যদি ইহকালে পার পেয়েও যাও, পরকালে স্রষ্টা অবশ্যই তোমাকে ভালো থাকতে দিবে না সোহেল। হয়তো মেয়েটি যেমন তুমি গ্ল্যামারাস মেয়ে আশা করো তেমন গ্ল্যামারাস না, সে নিজেই বলছিল, হয়তো তুমি যত উচ্চ বংশীয় আশা করো তেমন সে না, হয়তো যে পরিমাণ ইকোনমিক ব্যাকআপ একটা মেয়ের জন্য আশা করো তেমন সে না, কিন্তু পাগলের মতো তোমাকে ভালোবেসেছে সে ব্যাপারে তো সামান্যতম কোনো সন্দেহের কোনো কারণ নাই। আজকের তারিখে ভালোবাসার বড় অভাব, পাগলের মতো পরিশ্রম করার পরেও স্বামী স্ত্রীর সামান্যতম ভালোবাসা নসিবে জোটে না, আর একটা মেয়ে ভালোবাসার জায়গায় এমনই ইষ্টে পরিণত করেছে এই ভালোবাসাটাকে, যে সে তার সমস্ত কিছুর শুরু এবং শেষ সবকিছু যেন তোমাকে, পাগলের মতো ভালোবাসা নেই।
তোমার কাবিনের টাকা চাই, আমি ঠিক দিবে কি করে কাবিনের টাকা দেব, আমার ফ্যামিলিতে বেজার দিও না, আমি বলছি তোমার কিডনি বিক্রি করতে হবে, আমার কাবিনের টাকা চাই না, তুমি যদি আমার একটু দয়া করো একটু তাই দাও ভাই, এভাবে বলছি তাও ওর মন বলে না।
সোহেল কেন জানে আমার মন বলতেছে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, সোহেল কেন জানি আমার আশা করতে ইচ্ছে হচ্ছে তুমি আমার সাথে স্টুডিওতে কথা বলবে। সোহেল যদি এরকম কিছু ঘটে যায়, একটি মেয়ে যার চোখের পানি সারা জীবন ফেলতে হবে, একটি মেয়ে যার হাত ধরে তোমার আসার কথা ছিল তোমার পরবর্তী বংশধর, যে সন্তানের স্বপ্ন তুমি দেখেছিলে, যে সন্তানের ভালো লাগার কথা তুমি গল্প করেছিলে সীমার সাথে, যে ভালো লাগায় বিভোর হয়েছিলে, যে ভালো লাগার স্বপ্নের আভা তুমি দেখিয়েছো, যা নেশা ধরিয়ে দিয়েছে মেয়েটির চোখে মুখে, যে কারণে পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। পৃথিবীতে সব আছে, যা নাই সে শুধু তুমি। ফিরে আসো বন্ধু, যদি হঠাৎ করে চলে যাবে মাত্র 8 দিনের ফেরে বিয়ে করলে কেন? কমিটমেন্ট যখন করেছো বন্ধু, হাত যখন ধরেছো বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ সাহান্ন পর্যন্ত ভালোবাসা জিন্দাবাদ, ভালোবাসার সাথে থাকো, ভালোবাসো। কথা দিয়েছো তুমি তাকে, তার জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকবে, অবশ্যই সাথে থাকো। খোদাতালার ব্লেসিং, খোদাতালার অসম্ভব রহমত, যেখানে স্বামী স্ত্রী একসাথে পরস্পরের সাথে থাকে, বৈবাহিক সম্পর্কটাকে।
এখন কথাটা আমার বাড়ি তো জানে, বাড়ির সবাই আমায় কি ভাববো, এর আগে একটা এরকম হয়েছে, হয়তো বা বিয়ে হয় নাই, দ্বিতীয়বার বিয়ে, লোক জানা জানি হলে আমার একটা সম্মান তো আছে।
বৈবাহিক একটা সম্পর্ককে এই জায়গাতে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমি আসলে অনুরোধ করব, আমি কথা বলতে চাইবো, যদি আসলে ব্যাপারটা তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার কাছে যদি সত্যি মনে হয় যে এরকম কোন ঘটনা প্রাক অতীতে ঘটেছিল, তাই যদি হয়ে থাকে সেটা তুমি প্রমাণ করো, তোমার জীবন থেকে অটোমেটিক্যালি সে চলে যাবে। এবং বারবার তো একটি কথাই আমি ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করছি, আজকের তারিখে এটা খুবই সহজ প্রমাণ করা যে আসলে এরকম কোন ঘটনা আর কখনো ঘটেছিল কিনা তার জীবনে, হয়তো মিথ্যা কোনো তথ্য দিয়ে বিভ্রান্ত করে তার জীবন থেকে নিজেকে সরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমি অপেক্ষায় আছি সোহেল, আমার কেন জানি মন বলছে তুমি যোগাযোগ করবে আমার সাথে। আমি তোমার অপেক্ষায় আছি, আমি আর 10 থেকে 15 মিনিট শুধুই তোমার অপেক্ষা করব। বারবার মানুষ ফোন করে করে আমাকে বলতেছে আপনার জন্য, আপনার সাথে কথা বলার জন্য আমি 300 বার কেউ 500 বার ট্রাই করেছি, কখনো ফোনে পাইনি। আর আমি সবকিছু ফেলে দিয়ে আমার এই 15 মিনিট শুধুই তোমার জন্য, আমি তোমার পাগলের মতো তোমার স্থানের অপেক্ষা করব। স্রষ্টা চাইলে যে কোনো ঘটনা ঘটতে বাধ্য, স্রষ্টা চাইলে মিরাকল হতে বাধ্য, স্রষ্টা যদি বৈবাহিক এই সম্পর্কটিকে বাঁচিয়ে দেন সে অতিলায় তুমি যদি ফোন করে বসো, তুমি যদি বলো যে যা হয়েছে হয়েছে, যান আমার তোমাকে সাথে নিয়ে জীবনের পরবর্তী পথ চলা, তুমি সাথে আসো, ফিরে আসো, যা হয়েছে হয়েছে, পেছনে তাকানোর কোনো কারণ নাই, চলো নতুন করে পথ চলা শুরু করি। যে স্বপ্ন দেখেছিলাম তোমার আমার কোল জুড়ে আসবে এরকম সন্তান, চলো চলে যাই সেই জীবনে, অপেক্ষায় থাকবো তোমার জন্য, হয়তো তুমি আমাকে ফোন দিবে, আমি বিশ্বাস করি তুমি আমাকে ফোন দিবে। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, মেয়েটিকে বারবার বলছিলাম ভুলে যাও, তোমার জীবন থেকে মুছে ফেলো সবকিছু। আর তোমাকে কংগ্রেচুলেট করতে চাচ্ছিলাম যে ঠিক আছে, মানুষের দীর্ঘ নিঃশ্বাস, মানুষের অভিশাপ নিয়ে, মানুষের কান্না নিয়ে যদি ভালো থাকা যায় তো ভালো থাকো তুমি। উল্টোটাও মনের মধ্যে বলতে, যদি সব ঠিক হয়ে যায়, 19-20 বছর বয়সে মাত্র বিয়ের 18 দিনের মাথায় এভাবে কান্দাচ্ছে কি মেয়েকে, সারা জীবন যাকে এভাবে কান্দতে হবে, যদি ঠিক হয়ে যায়, যদি এক লহমায় সবকিছু ভালো হয়ে যায়, যদি তোমার মতিভ্রম হয়, তুমি চেঞ্জ হয়ে যাও, স্রষ্টা যদি তোমাকে দিয়ে ফোন করে বলে, তোমাকে দিয়ে ফোন করিয়ে নেয় এবং তুমি ফোন করে বলো যে জান সব ঠিক হয়ে গেছে, ভুলে যাও সবকিছু, চলো নতুন করে শুরু করি, এই আশায় আছি। ফোন কল লাইনটা একটু বলে দে যদি ফোন পাই।
নাম্বারটি বলে দিচ্ছি 09611904904, আবার বলছি 09611904904।
এই নাম্বারটি শুধুই তোমার জন্য, 09611904904, 09611904904। আমি আশা করব আপাতত অন্য কোনো ফোন কল না অ্যাটেন্ড করতে, যদি সোহেল ফোন করে সে আশায় আমি অপেক্ষায় থাকলাম। আমার মন বলছে যে ফোন করলেও করতে পারো বা অবশ্যই তুমি ফোন করবে, ফোন করে তুমি অ্যাটলিস্ট আমাকে আমাদের সাথে কথা বলো সোহেল। কোনোভাবে একটা মানুষের ডিজার্ভ করতে পারে না ভাই, যে বিয়ের আসল দিনের মাথায় তাকে এভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে, বুক চাপড়ে চাপড়ে কাঁদতে হবে, সারা জীবনের কান্না দিয়ে গেলে বিয়ে করলে কেন তাহলে? বিয়ে করার আগে তোমার সাথে প্রায় ছয় সাত মাসের সম্পর্ক, সাত মাসের সম্পর্ক ছিল। ওয়াই ইউ বিকাম সো ক্রেজি? ও ফোনে আসবে না, পাগলের মতো হয়ে যেতে, ও কথা না বললে তোমার জ্ঞান হারিয়ে যেত, ও ডিভোর্স দিবে শুনলে তুমি মারা যাচ্ছে, এরকম অবস্থা। সেই মানুষটাকে কিভাবে ছেড়ে দিতে পারো আঠারো দিনের মাথায়? এখনো কিছুই হয়নি তো, এখনো কিছু হয়নি বন্ধু, সব ঠিকঠাক আছে, ইউ জাস্ট কাম ব্যাক।
ওর ফ্যামিলি থেকে আমার ফোন দিয়ে বলে তুই কোনো কিছু করতে পারবি না।
তুমি অ্যাটলিস্ট কথা বলো সোহেল, আমরা অপেক্ষা করছি তোমার জন্য, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো, কথা বলো অ্যাটলিস্ট। এতটুকু আমরা আশা করতেই পারি, এখানে সম্মান চলে যাওয়ার কিছু নাই। ডিজিটালাইজেশনের যুগে তুমি চাইলে কোনো কোনো গর্তের মধ্যে লুকিয়ে থাকতে পারো না সোহেল। মানুষ যদি চায় তোমার অন্যায়কে একেবারে পুঙ্খানুপুঙ্খিক ভাবে প্রত্যেকটা কর্নারে কর্নারে ছড়িয়ে দিতে পারে, তোমাকে অপদস্থ করার জন্য এই রাত বিরাতে প্রোগ্রাম করতে বসিনি। একটা মানুষের কষ্টের কথা পৌঁছে দিতে বসেছি আর এই আশায় স্বপ্ন, এই আশায় স্বপ্নের জাল বুনতেছি। যদি তুমি ফোন করে বসো, যদি সব ঠিক হয়ে যায়, আল্লাহ যদি তোমাকে রহমত করে, তুমি যদি ফোন করে বলে বসো যে যা হয়েছে হয়েছে, নতুন করে জীবন শুরু করতে চায়, এই আশায় অপেক্ষায় আছি। সম্পর্ক যদি ঠিক করতে নাও চাও তাও ফোন দাও। তোমার ফোনের জন্য অপেক্ষা আছি ফোন। আমার লজ্জা সরম না, আমি ভালোবাসার ফেরিওয়ালা, আমি আমার বন্ধুর জন্য একজন মানুষের কান্না, একজন মানুষের চোখের পানি, একজন মানুষের দীর্ঘ নিঃশ্বাসের জন্য এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে পারি, তোমার পা ধরেও আমি রিকোয়েস্ট করতে পারি, তাতেও আমার কোনো যায় আসে না। আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমি জিরো, আই এম এ বিগ জিরো। আমি চাইলে তোমার পা ধরে জড়িয়ে কান্নাকাটি করেও তাও তোমার কাছে উন্নতি করতে পারি, যদি তাতে একজন মানুষের চোখের পানি বন্ধ হয়ে যায়, যদি মানুষের কান্না একটা হাসিকে রূপান্তরিত হয়। আমি অনুনয় করে বলছি, কথা বলো আমাদের সাথে।
আগে আমার সাথে মোবাইল থাকতো, সব সময় কাছে নিয়ে ঘুরতাম না, এখন মোবাইলটা আমি সব সময় সাথে রাখি, কখন জানে ও ফোন দেয়, কিন্তু ও তো ফোন দেয় না।
অপেক্ষায় আছি আমি এখন, কথা বলো।
দেয় না, ফোন তো আসে না।
কথা বলো, ভালো কিছুর জন্য এটা কোনো, এটা কোনো সমস্যার কিছু না, কয়জন জানলো বা কয়জন জানলো না, এক দশ হাজার লাখ কোটি জানলো কি জানলো না, ডাজন্ট ম্যাটার, বাট ইট ম্যাটার্স অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স যে তুমি সঠিক কাজটা করতেছো না বেঠিক কাজ করছো। অবশ্যই এটা বেঠিক কাজ, একটা মানুষের হাত ধরার আঠারো দিনের মাথায় তার হাতটাকে ছেড়ে দেওয়া, অবশ্যই এটি সঠিক কাজ। অ্যাটলিস্ট তুমি ফোন করে যদি বলো যে তুমি তার সাথে আছো, না থাকলেও কেন সেটিরও ব্যাখ্যা তোমাকে দেওয়া উচিত।
আমি তো বললাম আমার বিয়ে হয়েছে,
তুমি ফোন করো,
আমি সইরা যাব, তুমি কেন বলতেছে না এটা?
তুমি ফোন করো, তুমি কথা বলো, তোমার অপেক্ষা আছে বন্ধু। অনুনয় করে বলতেছি, প্লিজ ফোন করো, মাত্র পাঁচ সাত মিনিট সময়কাল আছে অনুষ্ঠানে, প্লিজ ফোন করো। একটি নাম্বার আমাদের কাছে আসছে, সেই নাম্বারে একটু ফোন করে আমরা ট্রাই করি তার সাথে ফোনে কথা বলা যায় কিনা, এবং অফকোর্স আমি আশা করব যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে বন্ধু। আমি কোনো প্যারালর আদালত চাই না, চালাই না এখানে, আমার কোনো কিছুকে আটকানোর কোনো ক্ষমতা নাই, কাউকে প্রেশার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। একটা মিডিয়ার প্রোগ্রাম অ্যাকচুয়ালি, যেখানে আমরা হয়তো মানুষের অনুভূতির কথা বলি, যেটি সঠিক সেটির পক্ষে কথা বলবার চেষ্টা করি, এর বেশি কিছুই না। আমার অনুরোধ, আমি তোমার ফোন কলের অপেক্ষায় আছি, তোমার ফোন কলের অপেক্ষায় আছি, যদি সবকিছু ঠিক হয়ে যায় আমরা আমরা সেই অপেক্ষায় আছি এবং আমার বিশ্বাস যে নাম্বার তোমাকে অলরেডি দেয়া হয়েছে সেই নাম্বারে তুমি ফোন করো, অথবা আমরা অলরেডি একটি নাম্বার পেয়েছি যতটুকু বুঝতে পারছি যে এই নাম্বারটি তোমার পরিচিত কারো, সেই নাম্বারে ফোন করে আমরা ট্রাই করব তোমার সাথে কথা বলার। অবশ্যই তুমি আমাদের সাথে থাকবে বন্ধু আমার। আমাকে দেখে অপ্রস্তুত হওয়ার, আমার সাথে কথা বলতে গিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমি শুধু টেনশন করতেছি এই চিন্তা করে যে সামহাও সামহাও এই 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 মানুষটাকে, এই কান্না, এই কষ্ট, এই দুঃখটাকে যদি টার্মিনেট করে এটা ভালো লাগা রূপান্তরিত করা যায়। মাত্র 19 বছর বয়সের একটি মেয়ে, সারাটা জীবন পড়ে আছে পাহাড় সম জীবন, আর কত কাঁদতে হবে তাকে পুরো জীবনটাতে, কত কষ্ট পেতে হবে এই এই জীবনটাতে, এটা মেনে নেওয়ার মতো না বন্ধু। মাত্র 18 দিনের নোটিশে তোমার কাছে মনে হলো সেই কাজ করেছে বিধায় তাকে, তা আমার জীবনে রাখা যায় না। তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু, তুমি অ্যাটলিস্ট আমাদের সাথে কথা বল, তুমি চাইলে সবকিছু ঠিক হতে বাধ্য। পূর্ণবয়স্ক পূর্ণবয়স্কা তোমরা বাংলাদেশের আইন সিদ্ধভাবে তোমরা বিয়ে করেছো যতটুকু আমি শুনেছি তার কাছ থেকে, তাই যদি হয়ে থাকে তোমাদের জীবনটা হয়তো এখন একটু বন্ধুর হবে। আমি কখনোই আশা করি না যে নিজের জীবনের প্রতিষ্ঠা পাওয়ার আগে কেউ এ ধরনের বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ুক। বারবার আমি জিনিসটাকে ডিসকারেজ করি আমার জায়গা থেকে, বলি যেটা উচিত না এটা করো না, এটা করা ঠিক না। বৈবাহিক প্রেমের কোনো সম্পর্কে তোমরা জড়িয়ে পড়ো না যতক্ষণ পর্যন্ত নিজেকে সেভাবে এস্টাবলিশ করতে না পারছ, যেমন পর্যন্ত ব্যক্তি জীবন ওইভাবে প্রতিষ্ঠা না পাচ্ছ। কিন্তু যখন করে ফেলেছো বন্ধু, দীর্ঘ 6 মাস অতিক্রান্ত হয়েছে, তখন পর্যন্ত তুমি কোনো ইনফরমেশন পাওনি, কোনো কমপ্লেইন ছিল না, পাগল হয়ে গেছো যে মানুষটির ভালোবাসার জন্য। বিয়ে যখন করে ফেলেছো, বিয়ে যখন হয়ে গেছে, সেখানে তোমার সেই কমিটমেন্ট থেকে সরে আসার কোনো মানে হয় না। অফকোর্স তুমি এই কমিটমেন্টটা ধরে রাখবে, হঠাৎ করে একটা মানুষকে মাঝপথে তুমি ছেড়ে দিতে পারো না, এটা অন্যায়। এই যে জীবন মৃতের মতো বেঁচে আছে, এই যে লাশ করে ফেলেছো একটি মানুষকে, স্যান্ডউইচ বানিয়ে ফেলেছো, এটা অন্যায়। এতগুলো অন্যায়কে একসাথে করে কখনো ভালো থাকা যায় না বন্ধু। তোমার ফোনের অপেক্ষায় আছি, প্লিজ কথা বলো। সোহেলের অপেক্ষায় আছি, আমার বিশ্বাস সোহেল ফোন দিবে। খুব অল্প সময় আছি আমরা একসাথে, প্রায় হয়তো 8-7 মিনিট, আমার বিশ্বাস ওকে হয়তো ফোনে পাবো আমরা। একলা আমায় রাজি হতেও বলছি না, বলতে বলছি না যে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, বাট অ্যাটলিস্ট কথা বলুক আমাদের সাথে। Sir, please receive my phone. বন্ধু কথা বলো, একটি পরিচিত নাম্বার আমরা ফোন দিচ্ছি, আমরা জানি যে এই নাম্বারের পাশে হয়তো সোহেল আছে, সে ফোনটা রিসিভ করেনি। এগেইন আমি ট্রাই করতেছি, প্লিজ রিসিভ মাই ফোন কল। বন্ধু কথা বলো, কথা বলো বন্ধু, বিশ্বাস করে এভাবে হয়তো কমিউনিকেট কেউ আর করবে না কখনো, হয়তো তোমার বাবা মার উদ্যোগেও কেউ আর উদ্যোগ নিবে না, হয়তো এভাবে তোমরা পরস্পরের কাছ থেকে হারিয়ে যাবে, এভাবেই হয়তো তোমাদের ভালোবাসার অপমৃত্যু হবে। একটা মানুষকে এত কষ্ট দিয়ে, একটা মানুষের ভেতরটাকে এভাবে জ্বালিয়ে দিয়ে কখনো ভালো থাকা যায় না বন্ধু। কথা বলো, প্লিজ কথা বলো। I'm desperately waiting to receive your phone call. আমি তোমাকে ফোন দিয়েছি, তোমার রিং বাজছে, প্লিজ জাস্ট রিসিভ করো। অনুনয় করে বলছি, প্রায় লক্ষ লক্ষ মানুষ আমার সাথে আছে, তারাও এক্সপেক্ট করছে, প্রচুর টেক্সট আসছে ফেসবুকে আমাদের 16260 পর ডে, সবাই বলছে যে রিসিভ ফোন কল, ফোন দিচ্ছি, প্লিজ কথা বলো, রিসিভ করো আমার ফোন কল। প্লিজ কথা বল। রিসিভ কর আমাদের ফোন কল, মনোনয় করে বলতেছি রিসিভ করো বন্ধু। আরেকবার ফোন দেওয়া হোক, রিং হচ্ছে, ওকে ট্রাই করি আরেক দফা। প্লিজ রিসিভ মাই ফোন কল, অনুনয় করে বলছি রিসিভ করো ফোন কল। জরুরি না যে আমার কাছে ফোন করেই তোমাকে বলতে হবে যে তুমি রাজি আছো, বাট এটা জরুরি, অ্যাটলিস্ট বলো এত কান্না এত কষ্ট তোমার পক্ষ থেকে কিছু কথা বলো। আমার তোমাকে অনুনয় করতে বারবার রিকোয়েস্ট করতে কোনো সমস্যা নেই, তোমার পা ধরতেও আমার সমস্যা নাই। আমি ভালোবাসার ফেরিওয়ালা, আমার কোনো পার্সোনালিটি নাই, আমার নিজেকে নিঃশেষ করে দিয়ে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েও যদি তুমি আমার কথা শোনো, যদি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়, যদি একটি ভালোবাসা বেঁচে যায়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বন্ধু আমার জাস্ট রিসিভ মাই ফোন কল, অলরেডি তোমার ফোনে রিং বাজতেছে, রিসিভ করো কথা বলো অ্যাটলিস্ট। এভাবে যাওয়া ঠিক না বন্ধু, এভাবে যেতে নেই। তোমরা বিয়ে করেছো গত 10ই এপ্রিল, 18 দিনের নোটিশে জীবনের এত বড় সিদ্ধান্ত হতে পারে না। সিদ্ধান্ত তোমার এবং তার, তারপর আমি বলি এরকম সিদ্ধান্ত হতে পারে না, অবশ্যই এটি হঠকারী সিদ্ধান্ত হবে। কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছ, এতগুলো মানুষকে সাক্ষী রেখে তোমার জানাতেই হবে, জানানো উচিত, কেন জানাবে না? তাহলে কেন হাত ধরেছিলে এই মেয়েটি? এরকম অকুল পাথারে জীবন মৃতের মতো লাশের মতো ফেলে দিবে বলে? রিসিভ মাই ফোন কল, অ্যাটলিস্ট জানাও, কথা বলো আমাদের সাথে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি, রাইট? আমাদের কাছে রেকর্ডিং কিছু পেজ আছে, আমরা কাদের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে একটু?
ওকে, আমরা কথা বলেছি সোহেলের তিনটা ফ্রেন্ডের সাথে এবং মেঝো আপার সাথে, তার মধ্যে দুইজন ছিলেন হচ্ছে সাক্ষী, বিয়ের সাক্ষী। তো আমরা কি শুন,
আমরা কাবিনের পেপার থেকে আমাদের সাথে আছে এখানে, কাবিনের কাগজটা কি সাথে আছে না কাবিনের কাগজ তুমি আর পাওনি? অথবা
একবার কাগজ তোলার পর ওর মন ফিরা লাই, দ্বিতীয়বার কাগজ তুলে এটাও ওর মন নিয়ে যায়।
আচ্ছা,
এখন আমার কাছে কাগজ নাই কিন্তু আসতেছে,
ওদের বিয়ে যেদিনকে হয়েছিল তার 2 দিন পরে আমি চলে আসি, ঠিক আছে? অসুস্থ হয়েছি, মেডিকেল ছুটিং আমি বিয়ে করতেছে এই এটুকুনি জানি। পরে আমি অনেকবার ওই দিন অনেকবার মনে করেছি আমরা যখন এগুলো করিস করি না, অনেকই করিস আর কি, রিকোয়েস্ট করি ওদেরকে, শরীরে তো ফোন মন অফ রয়েছে। আমার বন্ধু তো অত বছরের না, আমার বন্ধু তো মাত্র 2-3 মাসের, আমারও চাপ চলে যাইছে পরিচয় হচ্ছে। সেদিন যে হঠাৎ ও সংখ্যা ডেকে নিয়ে গেল আমার, ডেকে নিয়ে গেল দেখাম যে লেখালেখি সব কি হচ্ছে গেল এই নাই, আমি এখানে হয়ে গেছে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ই করা হয়েছে আর কি। এখানে
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
আমরা কথা বলেছি অন্য আর কোন সাক্ষী বা বোনের সাথে?
আরেকজন আছেন বাসার, ওনার সাথে কথা মানে ওনার বাড়িতে শুনে
এর মতটা আমি জানি না, না শুনতে দিয়ে চলে গেছে, যাওয়াটা বলতে আর ফ্যামিলি থেকে প্রেশার করতে হয় ঠিক আছে না, তো একটু শব্দে আছে, তো পরবর্তী যোগাযোগ করবো না, যোগাযোগ তো ডেফিনেটলি করছে, যেমন গতকালকে তো কথা হয়েছে, হাতে তো ফোন নাই, ফোন সেভেন রেখে দিয়েছে, কিভাবে যোগাযোগ করবো বলেন? আমার ফোন করে তো কালকে কথা বলছে অনেকক্ষণ। হ্যাঁ, বিয়ের পরে কি বলতো, আর দুলাভাই বাইরে থাকে সৌদি আরব, এখন ওই ইয়ে বলতেছে, সোহেল বলতেছে মেয়ে নাকি এর আগে একটা বিয়ে হয়েছে, পরে নাকি ডিভোর্স দিয়ে ওই স্বামীর সাইডাতে চলে আসছিল। আমি ইচ্ছা কতটুকু সত্য কত ভাই আমি জানি না, যেটা সোহেল বললো আর কি, যে মেয়ে তো আমার সাথে ঠিক করছে। আমি দেখি তুমি বিয়ে করছো, তুমি যাতে করে করবো না, অঙ্কুর লাগছে অনেক বিয়ে প্রতুল খেলা নিয়ে যে তুমি গেল আপনার আইনে আসলে নিতে পারেন, সমস্যা কিন্তু হচ্ছে এটা ইয়ার দরকার আছে না, সমস্যা সমাধান দরকার আছে না।
বোনের সাথে আমাদের কথা হয়েছিল,
ঢাকা
থেকে ফোন দিছি। হ্যাঁ আচ্ছা, আপনি তো আচ্ছা, ওই যে লিজার ব্যাপারটা, এখন এটা একটু তো বয়সা মিচুয়াল টিচুয়াল করা দরকার না, বিয়ের শাদী করছে এখন এরকম গ্যাঞ্জাম
কি গ্যাঞ্জাম?
এখন সোহেল তো যোগাযোগই করে না।
আপনি কে?
আমি ওর ভাই, ভাই খালাতো ভাই।
আমি কে? এই নাম্বার না আমি চিনি না, এই নাম্বারে কোনো সোহেল নেই।
না না, সোহেল আছে তো, এটা তো আপনার নাম্বার।
না এই নাম্বারে কোনো সোহেল নাম্বার কেউ নেই।
না না, এখন আপনার ভাই যে এমন করছে আপনারা কিছু বলবেন না, মানে আপনিও তো একটা মেয়ে মানুষ।
আরে এই নাম্বারে কোনো সোহেল নাম্বার কেউ নেই।
আপনি লিজারে ছিলেন না?
ওকে, আমরা বুঝতেছি কি অবস্থা, এবং স্পেশালি ওদের যে দুই সাক্ষী, যে অ্যাকর্ডিং টু এই সাক্ষীর যে ইনফরমেশন গুলো সেটা আমরা আজকে যে অতিথি বন্ধু সীমার কাছ থেকে পাওয়া, এবং তার ইনফরমেশন অনুযায়ী সেই সাক্ষীদের সাথে আমরা কথা বলি, এবং কথার যে রেকর্ডেড স্পিচ সেটা অলরেডি আপনাদের উপস্থাপনা আপনাদের অবগতির জন্য শোনালাম।
আরেকজন বন্ধুর বাইট আছে যদি বলেন, আমি এটা
সেটা কি সোহেলের বন্ধু?
হ্যাঁ সোহেলের।
ওকে, এই তথ্যটা আমরা পেয়েছি সীমার কাছ থেকে।
হ্যাঁ
শুনি।
এখন মেনলি তো ভাই ব্যাপারটা কি, সোহেল ভাই গতকাল চলে গেছে ভাই, এখন আমি বলছি তো আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস না করলে কি করবো বলেন? ও অলরেডি পোস্টিং এ চলে গেছে, এখন আমি কি করতে পারি বলেন? আমিই চাঁদপুরে আছি আর ও তো পোস্টিং এ চলে গেছে ঢাকা, এখন সে যদি সংসার না করে যদি চলে যায় এখন কি করবো বলেন ভাই? এখন তো তো আমার সাথে আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্টই নেই, ও জাস্ট আমাকে নাম্বার নিয়ে চলে গেছে, ওর সাথে যে আমরা কন্ট্যাক্ট করবো সেই নাম্বারও তো নেই এর কাছে, আর ও তো ফোনও ইউজ করতেছে না, এখন কিভাবে বলবো বলেন? এখন ভাই ওর কোনো সমাধানও নেই আর ওর কোনো ইয়েও নেই, ও বাড়িতে যা আসার পরে মনে করেন অন্যরকম একটা হয়ে গেছে, ঠিক আছে? এখন ও কি করতেছে কি না করতেছে সব ও ফ্যামিলি বিষয়, ঠিক আছে? এখন ও কাউকে কিছু বলতেছে না, কাউকে কিছু করতেছে না, কালকে ডিউটি ছিল ডিউটি করিনি, না করে ওর পশ্চিম নিয়ে চলে গেছে। শোনেন আমি একটা মানে যেটা বলি, যদি রাখারই মত হতো তাহলে অবশ্যই যোগাযোগ করতো, যদি রাখার না মত না বুঝাই তো মানে এমনই করতেছে এরকম মতো। এখন ওর বাসা থেকে কি প্রবলেম করতেছে বলে, বাসা থেকে চাপ দিচ্ছে এমন এই সমস্যা বলে, বাড়ি থেকে ওর বাড়ি থেকে যাইতে দিচ্ছে না, বাড়িতে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না, এই আর কি প্রবলেম, মানে ফ্যামিলিগত প্রবলেম আর কি। এখন আমি ভাই বলি আমার যতটুকু সম্ভব ও এখন ফোন টোন ইউজ করবে না, ঠিক আছে? আর কারোর সাথে যোগাযোগ রাখছে না, কারোর সাথে কথা বলছে না, মাঝে মাঝে শুধু বাড়িতে একটু ফোন দেয় এই আর কি, তাছাড়া কিছু না, আসো যদি ফোন দেয় তাহলে বলি।
আমরা এর মধ্যে শুনছিলাম বিয়ের যতটুকু আমরা সীমার কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, প্রথম দুইজন ছিলেন সেই বিয়ের সাক্ষী, পরেরজন সোহেলের বোন এবং ফাইনালি সোহেলের বন্ধু। এবং এই হচ্ছে অবস্থা, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে অপেক্ষায় ছিলাম, বারবার অপেক্ষা করেছি, এখন পর্যন্ত অপেক্ষা করছি আমি যদি তাকে ফোনে পাওয়া যায়। তবে আমরা কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যদি অনুষ্ঠানের টাইম অলরেডি শেষ তারপর কিছুক্ষণ সময় আমি নিব, কথা দিয়েছিলাম আপনারা টেক্সট করবেন আপনাদের নাম্বার দিয়ে যাতে করে আপনাদের সাথে আমরা কথা বলতে পারি, কারণ আমরা আমাদেরকে ফোন দিলে নাম্বারটা ডিসকানেক্ট হয়ে যায় তাই আমরা ফোন করে কথা বলবো। তো আমরা কয়েকটা নাম্বার নিই, কথা বলি, আর এর মধ্যে ওয়েট করি, অনুষ্ঠান যদিও শেষ তারপরে কিছুক্ষণ সময় এক্সটেন্ড করতেছি শুধুমাত্র এই মেয়েটির কান্নাটা থেকে তাকে যদি মুক্তি দেওয়া যায়, যদি একটা মিরাকল ঘটে যায়, যদি সোহেল ফোন দিয়ে বলে যে আমি কথা বলতে চাই, হ্যাঁ বলতে হবে জরুরি না, অ্যাটলিস্ট কথা বলুক, কেন এরকম করছে, কেন এইভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়া, সে এক্সপ্লেনেশনটা প্রপারলি দেয়, অ্যাটলিস্ট কথা বলুক, সে আশায় আমরা অপেক্ষা করতেছি এখনো। প্রথম ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু আমি রিয়াদ রংপুর থেকে।
রিয়াদ স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, বড় কষ্টে আছি বন্ধু, একটি ঘটনা অলরেডি শুনেছেন, সেটি সলিউশন হয় কিনা তার বিবাহিত স্বামী তার জন্য ওয়েট করতেছি, যদি আমরা তাকে এখনো ফোনে পাইনি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
গুরু আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে ফ্যামিলি থেকে যদি তাকে কোনো চাপ দেওয়া হয়, আমি আসলে কি বলবো বুঝতেছি না। আমি একজনকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিও চায় না যে আমি ওকে পাই, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো বাট ওকে ছাড়তে পারবো না। আমি চাই যে সোহেল ওর ফ্যামিলিকে ছেড়ে দিয়ে সীমার কাছে চলে আসুক।
ওকে ইয়াদ, আমি আপনার সাথে একটু দ্বৈতমত প্রকাশ করি, সেটি হচ্ছে যে আমার কাছে বাবা মা ফ্যামিলি অনেক বড় একটি ব্যাপার, যেখানে সম্ভাবনা আছে ফ্যামিলিকে সাথে নিয়ে একটা সিদ্ধান্তে যাওয়ার, সেখানে চেষ্টা করব ফ্যামিলিকে সাথে নিয়েই সিদ্ধান্তে যেতে। কিন্তু যেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে ব্যাপারটা ভিন্ন ছিল, সিদ্ধান্ত যেখানে নিয়ে ফেলেছি সেখানে সেই কমিটমেন্ট থেকে পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই, সেই কথাটা আমরা বলবার চেষ্টা করছি। পরবর্তী ফোন কলে আমরা যাব এবং অবশ্যই এই ফাঁকে ফাঁকে সোহেলের জন্য অপেক্ষা করব। সোহেল প্লিজ, আমি চাই যে এই ফোন কলগুলোর মধ্যে একটা ফোন কল তোমার থাকুক বন্ধু, যাতে করে তোমার সাথে আমার কথা হতে পারে। আমার যদিও অনুষ্ঠানের সময় শেষ, তারপরে কিছুক্ষণ সময় আমি এক্সটেন্ড করতেছি এই এই আশাতে যে সোহেল যদি কোনোভাবে কথা বলে, সোহেলের সাথে যদি কোনোভাবে কথা হয়ে যায়।
আমরা কিছু টেক্সট নিতে পারি। মাসুদ রানা আছেন, লিখেছেন যে ভাই মানে সোহেলকে রিকোয়েস্ট করে বলেছেন যে ভাই তুমি একটু ফোন দাও প্লিজ। জয় লিখেছেন সোহেল প্লিজ কল ব্যাক। মাহমুদ হাসান মাহিদও আছেন, লিখেছেন আমাদের গেস্টকে উদ্দেশ্য করে, আপু তোমার জীবনটা আবার সাজাও, কারণ মনে হচ্ছে সোহেল হয়তো তোমাকে চায় না। নিশাদ বলেছেন যে সোহেল প্লিজ ফোন দাও, উনিও রিকোয়েস্ট করেছেন। কৌশিক বিশ্বাস আছেন, লিখেছেন যে রুনার কথা, আচ্ছা বন্ধুর কথা শুনে ওনার খুব খারাপ লাগছে। অ্যান্ড নাইম হোসেন লিখেছেন যে প্লিজ সোহেল কথা বলো গুরুর সাথে, প্লিজ ফোন করো। অ্যান্ড সমাপ্ত লিখেছেন যে আল্লাহ তুমি তাদের মিলিয়ে দাও। আছেন আমিরুল, উনি লিখেছেন যে রাজশাহী থেকে লিখেছেন যে সীমার গল্প মানে শুনছি অনেক কষ্ট লাগছে আমার, মানে উনি মানে উইশ করেছেন যাতে উনি ওনার জীবনটা সুন্দর করে কাটান, সুন্দর করে সাজান আবার নতুন করে। রানা আছেন রংপুর থেকে, উনিও রিকোয়েস্ট করেছেন সোহেলকে, সে একই ভাই প্লিজ সীমার সাথে কথা বলেন, আপনি ফোন করেন। আছেন তাজদিদ, উনি লিখেছেন যে অনেক কষ্ট লাগছে গল্পটা শুনে, কথাগুলো শুনে। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে শ্যামা রংপুর থেকে, উনি সীমার সাথে কথা বলতে চেয়েছেন। এই মুহূর্তে আছেন সুজন, উনি আমাদের সাথে আছেন, আমার সাথে এই মুহূর্তে আছেন সীমা। ওকে, নিলয়ও আছেন আমাদের সাথে পান্থপথ থেকে, এবং আছেন এই মুহূর্তে নাজমুল হক মা, উনি আছেন আমাদের সাথে মতিঝিল থেকে। আর বন্ধু অবশ্যই আপনিও যুক্ত হতে পারেন, আপনার আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান আপনার নাম্বারটি আমাদেরকে SMS করে পাঠাতে পারেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। এবং আপনি দেখবেন যেই পেজের লাইক 45,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ রিকোয়েস্ট করবো যে এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং এখান থেকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি অনেকক্ষণ আগে, সো প্লিজ বন্ধু সেই পোস্টটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন যত খুশি ততবার, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুর কাছে। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান তার জীবনের কথা, ভালোবাসার কথা, সফলতার কথা, খুব সহজেই আসতে পারেন। আর সেজন্য আপনাকে SMS করতে হবে, জানিয়ে দিচ্ছি নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VD, যেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একাধিকবার আপনাকে SMS টি করতে হবে। আর গুরু আপনার কাছ থেকেও আমি মানে রিকোয়েস্ট করব, আপনি যদি একটু আহ্বান জানান বন্ধু।
এক্স্যাক্টলি, এবং আমরা চাইবো যে আপনারা আপনাদের যারা ভালোবাসা বাংলাদেশে আসতে চান তারা যেভাবে মেঘলা বলল, আপনি চাইলেই সরাসরি আমাদের এই লোকেশনে আপনার টেক্সট পাঠান এবং অবশ্যই আপনার সাথে কথা বলবো। পরবর্তী ফোন কল, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন,
আপনি কে বলছেন?
জি আমি ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে।
আসসালামু আলাইকুম গুরু। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
আমি রুবাইয়াত, আমি রাসেল বলছি।
হ্যাঁ রাসেল,
এটা দানমন্ডি।
হ্যাঁ রাসেল,
সীমার কাহিনীটা আমি ফার্স্ট লাস্ট পর্যন্ত শুনলাম। দিস ইজ অ্যাবসলিউটলি ভেরি ব্যাড। সো মেয়েটা খুব ভালো, ওর কথা শুনে এবং ওর ওর মুখ থেকে যে ল্যাঙ্গুয়েজটা বের হইতেছে, তো সো ভেরি কি বলবো, আমি আমি ভাষা খুঁজে পাচ্ছি না ওর জন্য। ভালো একটা মেয়ে কেন এভাবে, ওর সবচেয়ে বড় ভুলটা ছিল
যে ও একা কেন বিয়ে করতে গেল ছেলেটাকে।
সেটাই আমরা ওই মেসেজটা দিচ্ছিলাম আপনার সাথে, আমিও লিটারালি একমত, এবং আপনি আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদেরকে ফোন দিয়েছেন এবং আমাদের সাথে আছেন, আপনার সাথে আমিও একমত। জি
জি জি, তো আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, সত্য কথাই বলবো অবশ্যই। তো আমি মাস্টার্স স্টুডেন্ট একজন, তো আমি একটা মেয়েকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। ও একটা চাকরিও করে ছোট, তো মেয়েটা খুব ভালো একটা মেয়ে, কিন্তু ওর ফ্যামিলি চাচ্ছে না ও আমার সাথে ইনভলভ হোক বা আমার সাথে রিলেটিভ থাকুক। কিন্তু আমি মেয়েটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, যদি একদিন ওর সাথে আমি কথা না বলি তো কান্না করে দেয়। তো আমি চাই সীমাও এরকমই হয়তো সোহেলকে খুব ভালোবাসছে, যার কারণে না হলে একটা মেয়ে ও অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কান্না করছে, আমার বারবার কান্না আসছিল ওর কান্না শুনে, যে মেয়েটা পাগলের মতো ছেলেটাকে ভালোবাসে, ছেলেটা কি মানুষ নাকি অমানুষ নাকি জানোয়ারের বাচ্চা।
আমরা যেহেতু ওপেন এয়ারে আছি, সো এই ধরনের কমিউনিকেশন না দিই, বাট আমরা আশা করতেছি আপনার আবেগটা বুঝতে পারছি।
কেন দেব না, আমি তো একটা ছেলে নাকি?
স্বাভাবিক, আপনার আবেগ অবশ্যই বুঝতেছি, সে আবেগের সাথে আমরাও সহমত, আপনার কথা শুনে সেও ডুকরে ডুকরে কাঁদতেছে, যে সবাই বুঝতেছে আমার পেনটা, শুধু যে বুঝার সে বুঝতেছে না। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনার আমার সাথে যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তী ফোন কল, আসসালামু আলাইকুম।
স্বাভাবিক
না, দেখো বয়স কত, 19 বছর বয়স, রাইট? বিয়ে হয়েছে কত তারিখে? সংসার ভেঙে গেল 19 বছর বয়সে, তোর জীবনটা তার কি থাকলো বলো? তো আমি দেখতেছি যে তার মেয়ের
দিন, আমি অবশ্যই সোহেল ভাইকে বলবো তাকে যেন মেনে নেয় আর কি।
সেটাই, না হলেও তাকে তাকে তার মতো করে পরিষ্কার করে দিক, জানিয়ে দিক যে কেন এরকম না, একটা মেয়েকে এইভাবে হঠাৎ করে এক মাস পথে ছেড়ে চলে যেতে পারে না, 6 মাস সম্পর্ক থেকে বিয়ে করেছে, তখন হোয়াট হেল হি ইজ ডুইং, তখন কেন খবর নিতে পারেনি যে মেয়েটির আগে বিবাহিক সম্পর্ক ছিল কি ছিল না? আমার কথা ওইটাই, আমি এখন স্টিল ওয়েট করতেছি আপনার মতো, যে প্লিজ রিসিভ আওয়ার ফোন কল, আমরা ট্রাই করতেছি তাকে ফোন রিসিভ করুন, এবং জাস্ট কাম ব্যাক ম্যান, জীবন কয়দিনের, এরকম অভিশপ্ত জীবন নিয়ে বেশি দিন টেকা যায় না। আপনাকে সাথে নিয়ে আমিও এই লক্ষ লক্ষ লিসেনারদেরকে সাথে নিয়ে অনুরোধ করছি, জাস্ট কাম ব্যাক, ভালো থাকবেন।
হ্যাঁ অবশ্যই বল, সোহেল ভাইকে বলবো প্লিজ ভাই ফোন করেন, প্লিজ আপু তাকে মেনে নেন, এটাই আশা করছি।
জামানের পরবর্তী ফোন কলে যাব, এবং অনুরোধ অনুরোধ করতেই আছি আমি, অলরেডি রেগুলার স্কেজুল প্রোগ্রাম থেকে অলরেডি আমরা 10 মিনিট সময় অতিক্রান্ত হয়েছি, আমি অনুরোধ করব যে তারপর আরো কিছুক্ষণ সময় আমি থাকতে চাই, কিছু ফোন কল আমরা নিচ্ছি, যেটা মেঘলা বলেছিল যে আমাদের ফোন পেতে যেহেতু সমস্যা হয়, তাই আমরা আপনারা 16260 তে না যে নাম্বারগুলো লিখে টেক্সট করেছেন সেই নাম্বারগুলোতে আমরা ফোন দিচ্ছি স্টুডিও থেকে, যাতে আপনাদের ফোনটা কেটে না যায়। বাধ্য হয়ে বুদ্ধি করতে হয়েছে, কারণ এমনি সাধারণত ওপেন ফোন করে দিলে তখন ফোন নাম্বারটা কেটে যায়। আর অনুরোধ করতেছি সে সোহেলকে, প্লিজ আমার সাথে কথা বলো ভাই, প্লিজ কথা বলো, অনুনয় করে বলতেছি, করো জোরে অনুরোধ করতেছি, প্লিজ গিভ মি দ্য কল, যাতে করে তোমার সাথে কথা বলতে পারি, অথবা আমি যখন শেষে অনুষ্ঠানের আবার ফোন দিব তখন তুমি আমার ফোন কলটা রিসিভ করো, অ্যাটলিস্ট কথা বলো, এতগুলো মানুষকে তুমি কোনোভাবেই তুমি রিজেক্ট করতে পারো না। সবাই অনুরোধ করতেছে টেক্সট করে কমেন্টস দিয়ে, আমি অনুরোধ করতেছি, অনুরোধ ঠিক না, অনুনয় করে বলতেছি, প্লিজ রিসিভ করো আমার ফোন।
আচ্ছা সবাই যদি ফোন করতেই থাকেন তাহলে কিন্তু আমাদের ফোন ব্যাক করতে সমস্যা।
আচ্ছা ব্যাক করতে যেহেতু সমস্যা হচ্ছে, এখন নরমাল কিছু ফোন কল নেই, কিছু ফোন কল রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, আমি হাফেজ মোশাররফ বলছি।
মোশাররফ ভাই?
জি ভাই।
আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা হলো, রাইট?
জি হ্যালো।
ওই যে দৃষ্টি প্রতিবন্ধী মোশাররফ কি?
আমি এত রাত জাগা মানুষ না, কিন্তু ওনার কাহিনীটা শোনার পরে আসলে নিজেকে আর মানাইতে পারছি।
সেইটাই, মাঝপথে এভাবে ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না। কেউ তো বলেছিল না যে বাধ্যতামূলক তুমি বিয়ে করো? এই তো সেই ছেলে যখন ট্রেনের সময় মিস করে তখন পাগলের মতো হয়ে গেছিল। আর সেই ছেলে কিভাবে 10 দিন 18 দিনের নোটিশ একটি মেয়েকে মাঝপথে?
আমার বড় আপার নাম হচ্ছে সীমা। আমি আমার বড় আপা হিসেবেই বলবো ওনাকে, যে আসলে উনি ওই বেয়াদব ছেলেটার একটা সঙ্গ ছেড়ে দিয়া উনি নতুন একটা যাতে জীবন যাপন করতে পারে সেই পরামর্শই ওনাকে দেব। হ্যাঁ, ওনাকে আর বিশেষ করে মেঘলা আপার হাসিটা দিয়া ওনাকে একটা আনন্দদায়ক তৃপ্তি দিয়া, যে আনন্দদায়ক তৃপ্তি দিয়া ওনাকে ওখান থেকে বিদায় দেবেন।
দেখি আমরা শেষ পর্যন্ত ওয়েট করবো। থ্যাংক ইউ মোশাররফ, আপনি আমাদের সাথে আছেন বলে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। পরবর্তী ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনার দোকানে যে ফ্রেন্ডটা আছে ভাইয়ের জন্য যে কান্নাকাটিতে করতেছে আমার খুব মায়া লাগছে।
আমরা কি ফোনে কাউকে পেয়েছি সীমা?
তো আমি আপনার কথাগুলো খুব শুনলাম এই মাত্র, প্রথম থেকে ফার্স্ট থেকে এখন লাস্ট পর্যন্ত। তো আমার খুবই খারাপ লাগতেছে যে ওই আপুটা এতটাই 19 বছরের যে, তো সেই
লাইনটা কেটে গেছে। এর মধ্যে অনেকে যোগাযোগ করছে, সাক্ষী একজন সে ফোন দিয়েছে। আমরা কি সোহেলকে পাবো তার সাথে কথা বললে? বলেন যে সোহেলকে পাবো কিনা।
ওকে, বন্ধুরা আছেন?
অলরেডি সাক্ষী ফোন দিয়েছে ওভার ফোনে, সীমার ফোন। আমি একটু কথা বলি। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। জি জি জি, প্লিজ বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম। এখন কোনোভাবে কি সোহেলের সাথে কথা বলা যায়? বাসার ভাই, বাসার ভাই, বুঝতে পারছি। বাসার ভাই, হ্যালো, আপনি অনুমতি দিলে আমি কি আপনাকে স্পিকারে নিতে পারি স্টুডিওর? আচ্ছা, অথবা আমি আপনাকে ফোন দিই। জি, আপনার নাম্বারটা আমি নিচ্ছি, দিয়ে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ জি, এই নাম্বারে ফোন দেন। অলরেডি আমাদের, জি জি, আপনাকে এখন ফোন দিচ্ছি, নাম্বারটা ডিসকানেক্ট করে ফোন দেন। অলরেডি আমাদের অনুষ্ঠানে কমিউনিকেট করেছেন ওভার ফোনে সীমার নাম্বারে। তিনি হচ্ছেন মেন, যিনি সাক্ষী ছিলেন সীমার বৈবাহিক সম্পর্কের সময়, মিস্টার বাসার। তার সাথে আমরা একটু ফোনে কথা বলবো, তিনি কিছু তথ্য দিতে চাচ্ছেন এবং আমাদের হয়ে এই কাজ থেকে তুমি চেষ্টা করবেন যে কিভাবে বাস্তবে রূপায়িত করা যায়। তো আমরা একটু বাসার ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? এর মধ্যে একজন ফোনে আছেন। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওকে, নো প্রবলেম, আমরা একটু এখন কথা বলবো। যিনি আমাদেরকে ফোন দিয়েছিলেন সীমার পার্সোনাল নাম্বারে যিনি ফোন দিয়েছিলেন বাসার ভাই, ইনি হচ্ছেন সোহেল এবং সীমার বিয়ের যে সম্পর্ক, সে বিয়ের সময় মেন সাক্ষী হিসেবে ছিলেন। তিনি নিজে উদ্যোগী হয়ে বলছিলেন যে আমরা চেষ্টা করব যাতে করে এদেরকে মিলিয়ে দেয়া যায়, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না যে এই সম্পর্কটা ভেঙে যাবে, এটা উনি বলছিলেন। তো তাকে আমি বলেছি যে ফোনে নিব, সরাসরি স্টুডিওতে নিব, তিনি রাজি হয়েছেন, তাকে আমরা একটু স্টুডিওর সাথে কথা বলে দিই।
আচ্ছা, সবাই ফোন করাতে আমাদের সার্ভার আবার একটু ডাউন হচ্ছে, তো একটু ফোন কল
প্লিজ আপনারা আপাতত একটু ফোন কলটা বন্ধ রাখুন, আমরা একটু কার্যকরী কিছু প্রয়োজনীয় ফোন কল নেই এখন। যেমন ফোন করতেছি যিনি স্বেচ্ছা আমাদেরকে ফোন দিয়েছিলেন বাসার, উনি হচ্ছেন সোহেলের এবং সীমার যে বিয়ে ছিল তার একজন সাক্ষী, এবং তিনি বলছিলেন যে আমি চেষ্টা করব কিভাবে সোহেল এবং সীমা এই দুইজনকে মিলিয়ে দেওয়া যায়, প্রয়োজনে সোহেলের পরিবারের সাথে কথা বলবো, এসব প্রয়োজনে কিছু আলাপ আমরা করতে যাচ্ছিলাম। তো আপনার একটু ফোন কলটা প্লিজ আপনি ফোন করা বন্ধ করুন, যাতে করে আমরা সরাসরি এখান থেকে বাসার ভাইকে ফোন নিতে পারি। আমরা অনুষ্ঠানের সময় থেকে প্রায় 19 মিনিট সময় অতিক্রান্ত করেছি, তারপর আরো কিছুক্ষণ সময় নিয়ে যদি এতে কিছু ফায়দা হয়, মেয়েটিকে অন্তত তার দুঃখ কষ্টের জায়গা থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেখেও আসলে সহ্য করা যায় না যে কোনো মানুষের কলিজার ভিত কেঁপে যেতে বাধ্য যদি এত কষ্ট মেয়ে কেউ সামনাসামনি দেখে। আমরা ট্রাই করতেছি বাসা থেকে ফোনে নেওয়ার জন্য।
রাইট, এবং গুরু বন্ধুরা কিন্তু খুব ভালো মতো কানেক্টেড প্রোগ্রামের সাথে, এবং সবাই বলছেন আপনার সাথে সুর মিলিয়ে যে সোহেল প্লিজ কল করো।
এক্স্যাক্টলি, আমরা তো কখনোই বলতাম না ভাই তোমার কাছে কেন যাব বলো, যদি এটাই হতো যে তুমি জাস্ট প্রেম করতেছো তাহলে তোমাকে বলতো ছেড়ে দিয়েছো ডান নতুন করে শুরু করো, বিয়ে তো ছেলে খেলা না রে ভাই, যে তুমি 18 দিনের নোটিশে বুঝলা তুমি ভুল করছো, পুরুষ এরকম হিজড়া টাইপ ডিসিশন তো তুমি নিতে পারো না যে 18 দিন লাগে মাত্র বুঝতে যে তোমার সিদ্ধান্ত ভুল ছিল। 6 মাস কি করতেছিল তখন, যখন প্রেম করতেছিল তখন বুঝনি, দুঃখজনক। বাসার ফোন কি পেয়েছি আমরা, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম বাসার ভাই।
আসসালামু
আলাইকুম বাসার ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার স্টুডিওতে। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ বাসার ভাই যে আপনি নিজে মনে করে আমাদেরকে ফোন করেছেন, কারণ এসব ঝামেলা মনে করে অনেক এড়িয়ে যায়, সেই জায়গাতে আপনি পার্সোনালি ফোন করেছেন সীমার নাম্বারে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক খুশি হয়েছে আপনার ফোন পেয়ে। জি, আপনি যা বলছিলেন কাইন্ডলি যদি একটু বলেন।
আমি তো এরকম তোরালি ভাবে যাই নাই, যে আমি কিন্তু জানি নাই যে ব্যাপারটা এইভাবে মনে করে এরকম হয়ে যাবো,
ডিসকাস
হয়ে যাবে। আমি জানতাম যে সোহেল বিয়ে করতে হয়তো খাইবে, মিয়া সংসার করবে, এইটাই। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু মানে লাভ দিয়ে দিচ্ছি আজকে 4 বছর। হ্যাঁ, আমিও চাই না যে ব্যাপারটা এরকম হোক। এখন সোহেলের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে কি আমি মানে সত্যি বলি যে সোহেল মানে আমরা চাই যে আমরা যেহেতু ছাত্রী হিসেবে ছিলাম, আমরা চাই যে ব্যাপারটা সোহেল মানে আগামীতে যদিও ফ্যামিলি থেকে টাপ আসো, তারপরে সবকিছু মানে মানে শেষ করে যাতে মনে করেন যে বৃষ্টির সাথে যোগাযোগ করে বা বৃষ্টির সাথে বিষয়টা নিয়ে মিটমাট করে তাইলে মনে হয় বেটার হইব। ঠিক আছে,
কারণ আপনি কি কোনোভাবে এখানে ভূমিকা রাখতে পারেন না বাসার ভাই? আমরা কি আশা করতে পারি না?
ভূমিকা বলতে ডেফিনেটলি আমি এতটুকু হয়তো দেখা গেছি যে আমি যে জায়গায় আছি হয়তো ফোনে কখনো কনট্যাক্ট হইলে ওনারা বলতে পারে এতটুকু যে দেখেন যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, মেয়েটার কথাগুলা আমি কিন্তু এতক্ষণ আপনাদের প্রোগ্রামটা শুনছি বা আমার কাছে ভালো লাগছে বা ওর কথাগুলা আমার কাছে খুব কষ্ট লাগছে, আমারও তো মনে করেন যে হয়তো ভুল আছে বা আমিও ব্যাপারগুলো অনেক সম্মুখীন হয়েছে।
আর এগুলো সহ্য করার মতো না, চোখের সামনে ঘটনা টানা 2 ঘন্টা ধরে একটা মানুষ অভিনয় করে কাঁদতে পারে না। একটা মানুষ একটা মানুষের পাগলে এসকে দিওয়ানা না হলে এরকম ভাবে দীর্ঘ নিঃশ্বাস আসে না আমাদের। তো আমার
আমি এতটুকু বলবো যে আমি সোহেল ভাইয়ের ক্ষতিটাও চাচ্ছি না বা নিজেরও চাচ্ছি না,
বাট আপনি আমাদের হয়ে রিকোয়েস্ট বাসার ভাই যে অ্যাটলিস্ট উদ্যোগ নেন, কেউ একজন উদ্যোগ নেন, এই অভাগী মেয়েটার উদ্যোগ নেওয়ার তো কেউ নাই না, আপনি উদ্যোগ নেন, আপনি রিকোয়েস্ট করেন, আপনি কথা বলেন ওদের সাথে।
আমি তো এটাই বললাম যে ঠিক আছে, যদি এখানে তো ফোন ওনার কাছে কোনো কন্টাক্ট নাম্বার নাই সোহেল ভাইয়ের, ঠিক আছে, এখন যদি পরবর্তীতে কোনো ফোন নাম্বার পাই বা যদি কথা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা
সাধ্য
থাকে অবশ্যই বুঝাবো, তারপর
আপনারা প্লিজ চেষ্টা করুন, যেহেতু আপনারা চিনেন ওদেরকে, একটা কিছু উদ্যোগ নিয়ে এটাকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিও লক্ষ লক্ষ মানুষ কৃতজ্ঞতার সাথে আপনাদের উদ্যোগের কথা স্মরণ করবে। আমরা সামনে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, বাসার আপনার সাথে কমিউনিকেট করব। যদি কোনো আপনি সুখবর আমাদেরকে দিতে পারেন বা উদ্যোগ নিয়েছেন সে খবরও যদি দিতে পারেন আমরা অনেক খুশি হব বাসার ভাই। আত্মীয় না হলেও আপনি চেষ্টা করুন, আমাদের হয়ে চেষ্টা করুন, আপনার কাছে অনুরোধ করতেছি আমরা, প্লিজ কিছু একটা করুন। সামনে অনুষ্ঠানে কিন্তু আপনার সাথে কথা বলবো বাসার ভাই, যদি কোনো আপডেট আপনি দিতে পারেন। ওকে বাসা ভাই, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর ফোন করার জন্য আবার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ যে আপনি নিজে সহযোগী হয়ে আমাদেরকে ফোন করেছেন, কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যে, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। নেক্সট ফোন কল, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
হ্যালো,
জি সালাম আলাইকুম।
হ্যালো, আমি দশম থেকে আশিক বলছিলাম।
জি আশিক বলুন।
আমি এই যে আপনার লিজার দিকে
সাক্ষী, ফোনটা কি কেটে গেল? সাক্ষী ছিল আশিক নামের কেউ? মিজান ভাই আরেকজন সাক্ষী মনে হয়। ওকে, তো ওনাকে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে, বেটার এই ব্যাপারে যদি উনি কোনো ভূমিকা রাখতে পারেন আমাদের অ্যাডভান্স রিকোয়েস্ট থাকলে। আমরা আর কোনো ফোন কল নেব না, শুধু একটু রিকোয়েস্ট করবো তাকে ফোনে পাওয়া যায় কিনা, যে নাম্বারটা আমাদেরকে দেওয়া ছিল সেই নাম্বার ছাড়া কি অন্য কোনো নাম্বার আছে সোহেলে, যে নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারে আরেকবার ট্রাই করি, দ্য লাস্ট টাইম। সাক্ষী ছিলেন তাই তো, তার মানে সবাই অনুষ্ঠানটি কিন্তু শুনতেছে, আপনার বিয়ের সাথে যারা রিলেটেড ছিল তোমার সীমা এবং সবাই তোমাকে মনে হয় লিজা নামে চিনে, রাইট? এবং সবাই সবাই ফোন করতেছে, সবাই বলতেছে আর কি। আমরা আরেকবার চেষ্টা করতেছি সেই নাম্বারে যোগাযোগ করার, ফোন কি রিং হচ্ছে দেখি। লিসেনার্স আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দিস দা ফোন কল, যে একটা অলরেডি ফোন এখনো ওপেন আছে, তো এলকে আমরা রিং করেছি শেষবারের মতো, অনুষ্ঠানটা শেষ করে দিব তাই, যদি সে আমাদের ফোনটা রিসিভ করে এই উদ্দেশ্যে। Desperately waiting to make conversation with Sohel. এখন দেখা যাক সে ফোনটা রিসিভ করে কিনা। ওকে আরেকবার রিডাইল দেন। শেষবারের মতো চেষ্টা করতেছি আরেকবার। শেষবারের মতো দেহ অনুষ্ঠান শেষ করছি আমরা, আপাতত এখান থেকে আমাদের অর্জন হচ্ছে এইটি যে তাদের বিয়ের সাক্ষী আমাদের সাথে বাসার কথা বলেছেন, মিজান যোগাযোগ করেছিলেন, মিজানের সাথে আমরা কথা বলবো,
এবং
হ্যাঁ এই তিনজনের সাথে আমরা রিকোয়েস্ট করব ফাইনালি তারা সবাই মিলে কোনো কিছু করতে পারে কিনা, দেন যদি কিছু রেজাল্ট আমরা পাই আগামী অনুষ্ঠানে আমরা এটার আপডেট দিব। ওকে, এবং অবশ্যই তোমার সাথে আমরা ফোনে যুক্ত থাকবো এই কিছু কয়েকটা দিন, আর যখনই প্রয়োজন হবে সেমা তোমার সাথে আমরা কথা বলবো, তোমার কাছে কোনো আপডেট থাকলে সেটাও তুমি আমাদেরকে জানাবে এবং আমরা দেখবো যে ঠিক কোনোভাবেই কোনোরকম কোনো সমাধানের দিকে যায় কিনা। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে ফোন কলটা নিয়ে নিই, লাস্ট ফোন, লাস্ট ট্রাই করতেছি আমরা সোহেলকে ফোন করার জন্য। এখন কি রিং হচ্ছে? ফোন কিন্তু লাইন সে ওপেন রেখেছে শেষবারের মতো। সোহেল প্লিজ পিক আপ আওয়ার ফোন। শেষবারের মতো আর কল করবো না বন্ধু, কথা বলো, উই ডিজার্ভ ইট। শেষ করছি অনুষ্ঠান, শেষ মুহূর্তে যদি কিছু বলতে চাও তুমি।
আমার কোয়ালিফিকেশন তো সবাই শুনছে, শুনছে না? আমি একটা ব্যস্ততার মাঝে থাকতেছি, আমি একটা জব চাই, আমার ভালো লাগে না এইসব টেনশন। একটা ব্যস্ততার মাঝে থাকলে একটু ভুলে থাকা সম্ভব।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আর নতুন করে যোগ করার কিছু নাই আমার। আমার ক্ষমতার সীমাবদ্ধতা আপনারা জানেন, বাট আমার ক্ষমতা তখনই ব্যাপকতার রূপ নেয় যখন আপনারা আমার পাশে থাকেন। সত্যি অনেক জানি যে আমি ক্ষুদ্র হলেও নস্যী হলে আপনার মধ্যে অনেকেই আছেন যাদের অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারে। তাদের কারো যদি মনে হয় যে মানুষটাকে বাঁচানোর জন্য উপলক্ষ বা অবলম্বন হিসেবে একটি কাজের কাজের ব্যবস্থা করে দিই, যে কথাটি শেষ মুহূর্তে সে বলছিল না, উদ্দেশ্য কিন্তু এটাই। তুমি যদি এইভাবে কথা বলো আমার স্টুডিওতে, শোনো থামো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর, আমার এই স্টুডিওতে মানুষ এসে শুধুই ভালো লাগা মন্দ লাগা বাঁচার কথা বলে, যেভাবে তুমি কথা বলতেছো সেই কথা যদি বলো তাহলে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আমার অনুষ্ঠানে আসতে দিতে দেওয়া সম্ভব না। যারা আশাপ্রবণ মানুষ, যারা আশা নিয়ে বাঁচতে চায়, তাদের জন্য আমি জীবনে চূড়ান্ত করতে চাই। আর যারা এই ধরনের কথাবার্তা বলে যে আমি বাঁচতে চাই না, আমি অমক করবো, আমি এই করবো সেই করবো, তাকে আমি আমার আশপাশে দেখতে পছন্দ করি না, সেটার চেষ্টায় আমরা পাগলের মতো খেয়ে না খেয়ে করতেছি। এই যে হাজার হাজার মানুষ তোমার জন্য টেক্সট করতেছে, তোমার কি কোনো কোনো কালের আত্মীয় লাগে তারা? এই যে আমি, আমার প্রোগ্রাম শেষ হয়েছে 1:30 সময়, আমি যে মানুষের কাছে হাত ভিক্ষার মতো হাতে হাতে হাত পেতে বেড়াচ্ছি যে ছেলেটি ফিরে আসুক, আমার কোনো জন্মের আত্মীয় লাগোনি তুমি? তোমাকে কি দেখছিনি স্টুডিওতে ঢোকার আগে? এর আগে কখনো চোখের দেখা দিয়েছি? তুমি আমাকে দেখেছো স্টুডিওতে ঢোকার আগে? এটা কোন সম্পর্ক বলে হচ্ছে? তোমরা মানুষ হিসেবে আমরা একজন আরেকজনকে ভালোবাসছি, পাশে এসে দাঁড়াচ্ছি, তাই রাইট? তো সবকিছুকে যদি তুমি পর করে দিয়ে এক লহমায় যদি সবকিছুকে ছুড়ে ফেলে দিয়ে বলো যে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, তাহলে এত কিছু তো কোনো মানে হয় না। এত কষ্টকে তো সব তো পায়ে ঠেলে দেওয়ার মতো ব্যাপার। আমরা চেষ্টা করতেছি তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার ভালো লাগার মানুষটার জন্য, যে এরকম ভাবে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, চেষ্টা করছে সবকিছু মিলিয়ে সেটেল ডাউন হয় কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তো সেখান থেকে শুরু করতে হবে। নিঃসন্দেহে কোনো প্রতারক কোনো ভণ্ডের জন্য জীবন থেমে থাকবে না, এবং নতুন করে যদি শুরু করি তোমাকেও সেই শুরুতে সাথে থাকতে হবে, থাকবে কিনা? যদি এমনই হয় চেষ্টা চূড়ান্ত করব, তাকে নিয়ে জীবন চলে কিনা শেষবারের মতো দেখব। যদি কোনোভাবেই সে ফিরে না আসে তার জন্য কি জীবন লীলা শেষ করে দেব নাকি? নিঃসন্দেহে একজন প্রতারকের জন্য একটা মানুষের জীবন শেষ হতে পারে না, আবার নতুন করে জীবন চলা শুরু হবে। এতগুলো মানুষ আছে, কেউ না কেউ কোনো না কোনো উপলক্ষ নিয়ে তোমার পাশে এসে দাঁড়াবে। তুমি যে জবের কথা বলতেছিলে, আলহামদুলিল্লাহ অনেকেরই অনেক কিছু ক্ষমতা আছে, এরকম কিছু হয়তো ব্যবস্থা একটা হয়ে যাবে, হয়তো তুমি জীবনে বেঁচে থাকার উপলক্ষ পাবে। হাজার হাজার মানুষ যাদের যে তোমাকে ঘন্টা করে চেনে না জানে না, তারা কান্না বন্ধ করো, চেনে না জানে না, তারা পাগলের মতো তোমার পাশে আছে, শেষ মুহূর্তে সেই সব কথা শুনবে সে কারণে নাকি? কি এ ধরনের কথা বলবে আর কখনো? কান্না বন্ধ করো, কাঁপুনি বন্ধ করাও, রিল্যাক্স, এ পানি খাও, এ নাও, একদম একদম কোনো কাঁপুনি না, কোনো কান্না না, এই যে পানি খাও, খাও। আর কোনো কান্নার কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো কাঁপুনি কিছু যেন টের না পায়। রিল্যাক্স, একদম রিল্যাক্স, তাকাও আমার দিকে। এই ছেলেটি তোমার বৈবাহিক স্বামী, চেষ্টা করতেছি আমরা সবাই মিলে, আলহামদুলিল্লাহ যদি আসে আলহামদুলিল্লাহ, নতুন করে জীবন শুরু হবে। সর্বোচ্চ চেষ্টা করেও যদি কোনো কাজ না হয়, জীবন থেমে থাকবে না, জীবন জীবনের পথে চলবে। এর জন্য যেভাবে সবাই মিলে পাশে দাঁড়ানো দরকার, সবাই মিলে হয়তো পাশে দাঁড়াবে। এই ধরনের কথা, যে কথা তুমি কিছুক্ষণ আগে বললে, এ ধরনের কথা কি তোমার মুখ থেকে আর কখনো বের হবে, কখনো শুনতে হবে কখনো? তাহলে তো আমাদের এত কষ্ট করে দরকার নাই। যত কষ্টই হোক, যত কাহিনী হোক, যাই ঘটে যাক তোমার জীবনে, কখনো কি কথা তুমি আর বলবে? এই যে শেষ করে দেবো নিজেকে, এই সেই কথাবার্তা বলবে কি আর? স্পষ্ট করে বলো, বলবে? অনুষ্ঠান শেষ করছে বন্ধু, বড় হতাশা নিয়ে, নিজেকে পরাজিত, বিধ্বস্ত, শেষ, ধ্বংসপ্রাপ্ত মেনে নিয়ে, বুকের মধ্যে ছোট্ট একটু আলোর রেখা, একটা আশার ক্ষীণ আশা রেখে, যে যারা সউদ্যোগে ওই বিবাহে সাক্ষী ছিল তারা ফোন দিয়েছে, মিজান ভাই এবং বাসার ভাই, তারা হয়তো উদ্যোগ নিলে নিয়ে কিছু একটা করবে আশায়, অথবা মিনিমাম একটা রিয়েলাইজেশন আসতে পারে। লাখ লাখ মানুষ যেখানে হৃদয় দিয়ে চেয়েছে এদের সম্পর্ক ঠিক হয়ে যাক, এই কাঁপুনি তার শরীরের মধ্যে মনের মধ্যে ধরাবেন আমি বিশ্বাস করি না। সেই রিয়েলাইজেশন থেকে হয়তো কমিউনিকেট করবে তার সাথে, আলহামদুলিল্লাহ হয়তো সবকিছু সেটেল ডাউন হয়ে যাবে। যদি তা নাও হয়, ইনশাআল্লাহ আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন, তার সে হয়তো বিলাসিতা করার জন্য কোনো জবের কথা বলেনি, শুধু বাঁচার জন্য, এই কষ্টের জায়গা থেকে ভোলার জন্য, ব্যস্ততার জন্য একটা জবের কথা বলেছে। যদি এরকম কোনো কিছুর ব্যবস্থা আপনাদের কারো কাছে থাকে, আপনারা তাকে তার জন্য হয়তো পাশে দাঁড়াতে পারেন, এবং সে যদি মনে করে সে তার মতো করে কোনো জবের সাথে ইনভলভ হবে, তার সিদ্ধান্ত, সে ব্যক্তিগতভাবে সেটা নিতে পারে, এটা তার এবং আপনারা যারা এরকম ভাবে তার জন্য চিন্তা করছেন তাদের একান্ত নিজস্ব ব্যাপার। বাট ফাইনালি আমি যে কথা নিয়েছি সেই কথা থেকে কোনোভাবেই যেন সীমা তুমি কখনো মুখ, মানে তোমার প্রতিজ্ঞা সরিয়ে না নাও। জীবন যে অবস্থায় চলুক না কেন, জীবনকে সামনে থেকে দেখবো, জীবনকে পিঠ দেখাবো না, জীবন থেকে পালিয়ে বাঁচবো না, রাইট? এটা তুমি কথা আমাদেরকে দিয়েছ আজ। কিছু আর বলার নাই বন্ধু, শেষ করছি অনুষ্ঠান। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, প্রত্যেকটি প্রাণ অনেক বড় করে বাঁচুক। সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক, ভালো লাগেন আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক সতীন ভালোবাসা দিয়ে।
বন্ধু গুরু বিদায় নিয়ে চলে গেলেন, চলে গেলেন অতিথি বন্ধু, সময় হয়েছে আমারও চলে যাবার। যাবার আগে আর একবার বলে যেতে চাই, বন্ধু যেভাবে আসতে চান আমাদের কাছে সেইটার নিয়ম হচ্ছে আপনার জীবনের কথা, ভালোবাসার কথা যদি বলবার জন্য আমাদের স্টুডিওতে আসতে চান সেই নিয়মটাই বলছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন বিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটাতে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি আছে সেখান থেকে আপনি লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি। তো জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি, www.facebook.com/90.4 ঢাকা FM। এবং আপনি বুঝবেন এই পেজের লাইক দেখে যে এটা আমাদের রিয়েল ফ্যান পেজ। লাইকিং এর পরিমাণটা হচ্ছে 45,000 প্লাস, মানে 46,000 ছুঁই ছুঁই করছে আর কি। তো এটাই হচ্ছে আমাদের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। বন্ধু চলে যাচ্ছি, ভালো থাকবেন, খুব ভালো।
ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই, পথ ছেড়ে যেতে পারো দূরে, অভিমানে দেবে পারি পুরোটা সাগর, ভেবে ভেবে ফিরে ফিরে যোছনার দীপারিতে ব্যথা দুলো,
যোজনার বিপরীতে ব্যথাগুলো মুছে গেছে আর যেন নেই নেই মুছে গেছে আর যেন ব্যথা নেই ভালোবেসে চলে দিও না ভালোবেসে চলে যেতে নেই এসেছিল শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুজ পাতা সে করে মায়া ডালে রয়ে গেছে সে রয়ে গেছে সে আর যেন ব্যথা নেই ভালোবেসে চলে যেও না ভালোবেসে চলে